feel the real fear with us.
প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আপনার দ্য হোল ওয়ার্ল্ড এর আজকের খুলনা স্পেশাল এপিসোডের সাথে যুক্ত হয়েছেন, হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, খুলনায় গিয়েছিলাম, অনেকের সাথে দেখা হয়েছে। আর আমরা যেটা করি, কোথাও ফ্যান মিট করার পর সেখানে আমাদের যেই সম্মানিত লিসেনারগণ এসে থাকেন তাদের কাছে বলি যে আপনারা আলাদাভাবে আমাদেরকে কিছু ঘটনা দিন যেটা নিয়ে আমরা ওই এলাকার একটি স্পেশাল এপিসোড করতে পারি। ইতোপূর্বে আমরা করে এসেছি, এবারও তার ব্যতিক্রম ইনশাল্লাহ হবে না, যার কারণে আমরা খুলনা স্পেশাল এপিসোডটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করছি এই এপিসোডটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। আমাদের ডাকে সাড়া দিয়ে যারা সেদিন এসেছিলেন, যারা ঘটনা পাঠিয়েছেন, সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আর আমাদের বাইরের যারা লিসেনাররা রয়েছেন, খুলনার তো আরও অনেক লিসেনার রয়েছেন, তারাও ঘটনা পাঠাতে পারবেন, লিখে বা রেকর্ড করে আপনাদের হোল ওয়ার্ল্ড bdr@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHOROROWRLDBD আপনাদের হোল ওয়ার্ল্ড bdr@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আপনাদের হোল ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। প্রিয় লিসেনার্স, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, এই ভিডিও লাইক বাটন প্রেস করতে ভুলবেন না, আর ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি। আজকের এই এপিসোডে যে ঘটনাগুলো রয়েছে এগুলো ছোট মাঝারি সবকিছু মিলিয়েই আর কি। তবে একটি কথা যেটা আসলে না বললেই নয়, আমরা AI দিয়ে তৈরি করা যে ঘটনাগুলো এগুলো কিন্তু আল্লাহর রহমতে এটা ধরতে পারি, সেক্ষেত্রে AI রিলেটেড বা AI এর মাধ্যমে যে ঘটনাগুলো লেখা হয় এগুলো কিন্তু আমরা সিলেক্ট করি না, এগুলো বাদ দিয়ে দিই। এই জন্য লিসেনারদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা AI দিয়ে লেখা কোনো ঘটনা আমাদেরকে দেবেন না, কারণ এটা দিলেও সিলেক্ট হবে না। চলুন আমরা ঘটনায় চলে যাই। আমাদের এবার এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম রাফিদ, উনি খুলনার খালিশপুরে থাকেন। তো খালিশপুরে ঝিল পুকুর নামে একটা পুকুর রয়েছে, এটা নাকি অনেকেই চেনেন। পুকুরটি চতুর্ভুজ আকারের, বেশি বড়ও না আবার বেশি ছোটও না। পুকুরটির পাশে একটি মসজিদ রয়েছে, মসজিদের অজুর পানি থেকে শুরু করে নিয়ে কোনো ডেড বডি গোসল দেওয়ার জন্য যে পানি লাগে সেটাও ওখান থেকেই নেওয়া হয়। আর ওইটার দিকে দুটো রাস্তা চলে গেছে। দিনের বেলা পুকুরটা দেখতে স্বাভাবিক হলেও রাত হলেই নাকি ভয়ঙ্কর হয়ে ওঠে। প্রথম যে ঘটনাটি, এই ঘটনাটি মূলত ঘটেছিল এই রাফিদ ভাইয়ের মামার সাথে সাল 2018। ঢাকা থেকে খুলনায় আসতে আসতে ওনার রাত 3টারও বেশি বেজে যায়। গাড়ি থেকে নামার পর আর তো অন্য কোনো গাড়ি পাচ্ছেন না বাসায় যাওয়ার জন্য। চিন্তা করলেন যে এখন আর গাড়ি দিয়ে কি করব, হেঁটে যেতে 15-20 মিনিট লাগবে, হাঁটা শুরু করি। খালিশপুর থেকে বাসায় হেঁটে যেতে ওনার তো এরকম সময় লাগবে, তো উনি হাঁটা শুরু করেছেন। হাঁটতে হাঁটতে যখন ওই পুকুরের কাছে এসেছেন, পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় উনি দেখেন 5 কি 7 জন এইরকম বাচ্চা বয়স হবে, একদম কালো লিকলিকে, মানে গায়ে মাংস নাই, শুধু হাড় জিরজিরের বডি আর কি। বয়স আনুমানিক ম্যাক্সিমাম 9 বছর কি 10 বছর হতে পারে। এরা কি করছে, পুকুরের ঘাট থেকে একজন একজন করে লাফ দিচ্ছে পানিতে, ধপাস করে শব্দ হচ্ছে, আবার আর একজন উঠছে, এইভাবে লাফালাফি করছে। উনি এটা দেখার পর মনে হলো ওনার পা দুটো জমে ফ্রিজ হয়ে গেছে, উনি আর নড়তে পারছেন না। এদিকে হয় কি, একটা বাচ্চার চোখ যায় তার দিকে, যখনই ওই একটা বাচ্চার চোখ যায় তার দিকে অন্যান্য বাচ্চারা তার দিকে তাকায়। তাকানোর পর এই বাচ্চাগুলো নাকি একসাথে এমন ভয়ঙ্কর একটা হাসি দেয়, এই হাসির যে আওয়াজ, মানে বোম ব্লাস্ট হলে যেরকম ধ্রাম করে শব্দ হয় ওই রকমের আওয়াজ, এরকম আওয়াজ বারবার হচ্ছে, থেকে 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 হচ্ছে। যেমন আমরা হা 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 এরকম বলি, তো ওই রকম ধ্রাম 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 শব্দ হচ্ছে, এরকম হাসির শব্দ। আর এই শব্দে মামা ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যান। ফজরের নামাজ পড়ার জন্য লোকজন যখন ওই দিকটা দিয়ে যাচ্ছিল তখন মামাকে সেন্সলেস অবস্থায় পড়ে থাকতে দেখে তারা মামাকে চিনতে পারে, মানে যারা যারা আসছিলেন মধ্যে কয়েকজন চিনতে পেরেছেন, তারাই মূলত মামাকে বাসায় দিয়ে আসেন। মামা টানা 9 দিন বিছানা থেকে উঠতে পারেন নাই, প্রচন্ড জ্বর, শরীর ব্যথা, তবে আল্লাহর রহমতে উনি সুস্থ হয়ে যান। এই ঘটনাটি আশেপাশে অনেক লোক জেনেছিলেন, অনেক জানাজানি হয়েছিল এই ঘটনাটা আর কি, মানে মামার সাথে যেটা ঘটেছিল। এবার আসি রাফিদ ভাইয়ের পাঠানো পরবর্তী ঘটনাটা। তো এটি ওনার এক বন্ধু উনি বলেছেন, মূলত সেই বন্ধুর সাথেই ঘটেছে। এটি একটা মসজিদকে কেন্দ্র করে, বন্ধুর নাম এবং মসজিদের নাম বলতে নিষেধ করেছেন, তবে উনি মসজিদের নামও বলেছেন, বন্ধুর নামও বলেছেন, আমরা সঙ্গত কারণে বলছি না। এই ঘটনাটির সময়কাল 2023। ওই মসজিদটা রাত 10:30 পরে বন্ধ হয়ে যেত। সাধারণত যেটা হয়, মসজিদ কিন্তু এশার নামাজ পরেই, অর্থাৎ এশার নামাজের পরপরই যদি লোকজন আর মসজিদে না থাকে বন্ধ হয়ে যায়। তো ওই মসজিদটায় দেখা যেত যে কিছু লোকজন আছে, জিকির আজগার করছে, ম্যাক্সিমাম 10:30 গরমকালে আর কি, এরপরে বন্ধ হয়ে যেত। তো এই যে বন্ধু, উনি রাত 9:30 কি 9:30 কাছাকাছি হবে এরকম একটা সময়, গরমকাল তখন আর কি, গরমকালে তো এশার সালাত দেখা যাচ্ছে যে জামাতটা হতে হতে কখনো কখনো 8:45 বাজে, কোনো কোনো মসজিদে 9:45, ম্যাক্সিমাম 9:45 সাধারণত গরমকালে এশার সালাত হয়। তো এশার নামাজ শেষ করে, এশার সালাত শেষ করে মসজিদ থেকে বের হতে হতে 9:00 একটু বেশি বেজে গেছে, তো ধারণা করা হয় হয়তো বা 9:30 কাছাকাছি সময় হবে আর কি। তো উনি কি মনে করে মসজিদের দিকে, ওই মসজিদের যে অজুখানা, ওই অজুখানায় অজু করতে গিয়েছেন। চিন্তা করছেন, দেখ বাসায় যাচ্ছি আর একবার অজু করি না, কারণ সন্দেহ ছিল যে অজু আছে কিনা। নামাজ শেষ করার পর অনেকক্ষণ তো মসজিদে বসেছিলেন, মসজিদ কিন্তু তখন ফাঁকা হয়ে গেছে। উনি যখন ওই ট্যাপ ছেড়েছেন, ট্যাপের পানি যখন পড়ে উনি অজু শুরু করবেন, উনি তখন আওয়াজ শোনেন লাশ গোসল যেখানে দেয় মসজিদের পাশে, সেখান থেকে লাশ গোসল দেওয়ার আওয়াজ আসছে। তো উনি চিন্তা করেন যে হয়তোবা ওখানে কোনো লাশ গোসল করাচ্ছে, অথবা মসজিদের যিনি খাদেম উনি ওই গোসলখানাটা পরিষ্কার করছেন। উনি অত কিছু চিন্তা করেন না, উনি অজু করা শুরু করবেন। তখনই উনি যেটা দেখতে পান সেটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন একটি লাশ কাফনে মোড়ানো, কিন্তু মুখটা শুধু খোলা, নাকে তোলা, একটি লাশকে যেভাবে আসলে প্রস্তুত করা হয়, আর এই লাশটার চোখ দুটো বড় বড় করে খোলা, খুব ভয়ঙ্কর ভাবে তার দিকে তাকিয়ে লাফাতে লাফাতে আসছে। অর্থাৎ নিজের পা দুটো তো বাধার মতো রয়েছে আর কি, কাফনে মোড়ানো, হাঁটা তো যায় না। লাশ কি করতে হবে, লাশকে লাফিয়ে লাফিয়ে আসতে হবে। ব্যাং যেভাবে লাফিয়ে লাফিয়ে আসে, মনে হচ্ছে ওইভাবে লাফিয়ে লাফিয়ে উনার দিকে আসছে। উনি এইটা দেখে এতটা ভয় পান, দ্রুত অজুখানা থেকে বাইরে বের হয়ে এসেই সেন্সলেস হয়ে ওখানে পড়ে যান। তবে বেশিক্ষণ তাকে পড়ে থাকতে হয়নি, যেহেতু ওই সময় তো অত রাত ছিল না, কিছু লোকজন ওদিক দিয়ে যাতায়াত করছিল, তারা তাকে পড়ে থাকতে দেখেন। তারা নাকি কাছে এসে দেখেন যে ওনার মুখ দিয়ে তখন ফেনা বের হচ্ছিল। এরপর তাকে ধরাধরি করে নিয়ে যাওয়া হয়, তাকে দেখে চিনতে পেরেছে যে কোন বাড়ির ছেলে আর কি, যেহেতু স্থানীয় লোক, আর ওখানে তো আশেপাশে স্থানীয় লোকজনই বেশি। তাকে বাসায় নিয়ে যাওয়া হয়, হুজুর দেখানো হয়, অনেক হুজুরই দেখানো হয়েছিল, টানা 3 সপ্তাহ অসুস্থ ছিলেন। এরপর থেকে উনি ওই মসজিদের নামাজ পড়তে যান নাই, ভয়ের কারণে, গেলেই এই বিষয়টা মনে পড়তো, অজুখানায় অজু করতে গেলেই বিষয়টা মনে পড়তো, সে দিনের বেলা হোক বা সন্ধ্যার পর বা এশার সালাত পড়তে যাবেন রাতের বেলা হোক, মনে পড়তো তো এই বিষয়টা। এই জন্য উনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যেতেন যে এখনই বুঝি সেই বিষয়টা চলে আসে, এজন্য এরপর থেকে উনি অন্য মসজিদে সালাত আদায় করা শুরু করেন। এরকমও কথা রয়েছে যে, যেই মসজিদটার কথা বললাম, যে মাত্র যার নাম আমরা বলি নাই, ওই মসজিদের পাশে একটা পুকুর রয়েছে, আর সেই পুকুরে নাকি প্রতি বছর, প্রতি বছর না হলেও দুই বছর পর পর একজন করে মানুষ মারা যায়। এখন নাকি কমে গেছে, তবে একদমই যে এটা ভ্যানিশ হয়ে গেছে বিষয়টা, বিষয়টা এরকম না। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রাফিদ ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। চলুন চলে যাব আমাদের এবারের খুলনা স্পেশাল এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটিও কিন্তু এই ঝিল পুকুরকে কেন্দ্র করে। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মাস্টার শুভ, ওনার বাড়ি খুলনার খালিশপুরে। ঝিলপুকুর সম্পর্কে আরো কিছু তথ্য না দিলেই নয়, খুলনার খালিশপুর এলাকার 10 এবং 11 নং ওয়ার্ডের মাঝামাঝি খালিশপুর শিশু পার্কের সাথেই এই ঝিলপুকুর। ঘটনাটি ঝিলপুকুর এবং এর পাশের রাস্তাকে কেন্দ্র করে। রাস্তাটি পুকুরের উত্তর পাশে পুকুরের গা ঘেঁষে চলে গিয়েছে। এই রাস্তাটি সবসময় নীরব এবং জনমানব শূন্য রাস্তা বললেই চলে। রাতে তো দূরের কথা, দিনের বেলাতেও এই রোডে লোকজন কম চলাচল করে। শহর এলাকা হলেও এই রাস্তাতে বিশেষ কারণ ছাড়া তেমন কেউই একজন আসা যাওয়া করতে চায় না। এই রাস্তার একটি সমস্যাও রয়েছে, সেটি হচ্ছে খালিশপুরে অধিকাংশ খুন এবং অপমৃত্যুগুলো এই রাস্তাতেই হয়েছে, তাও একটি নির্দিষ্ট সময়ে। আবার যেমন রাস্তার দুই মাথায়, পূর্ব ও পশ্চিম মাথায় বিশেষ করে 5 বছর পর পর কোনো না কোনোভাবে একটি খুন নাকি হবেই। রাস্তার মাঝ বরাবর ঝিল পুকুরের কোনায় কোনো না কোনোভাবে কেউ না কেউ আত্মহত্যা করবেই। 19 কি 20 বছর আগে রাস্তার পশ্চিম দিকে অর্থাৎ পশ্চিম মাথায় আলতাব নামক একজন মুক্তিযোদ্ধাকে জমি সংক্রান্ত বিরোধের কারণে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। তার ঠিক 5 বছর পর রাস্তার পূর্ব মাথায় একইভাবে দুইজনকে দুর্বৃত্তরা কুপিয়ে এবং জবাই করে হত্যা করে। এর 5 বছর পর আবারও খালিশপুর মিল শ্রমিক এবং পুলিশের গোলযোগের এক প্রেক্ষাপটে একজন শ্রমিক পুলিশের গুলিতে নিহত হন। এর 5 বছর পর রাস্তার মাঝখানে পুকুরের কোনায় মনসুর নামক একজন ব্যবসায়ীর স্ত্রী পুকুরের কোনার পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এরপর এই 5 বছরের সময়টা এগিয়ে এসে 2 বছরে ঠেকে, 2 বছর পর পর মৃত্যু হতে শুরু করে। এর আবার 2 বছর পর রাস্তার পশ্চিম মাথায় হাসিব নামক একটি ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়। এর ঠিক 2 বছর পর রাস্তার মাঝে পুকুরের কোনায় সন্ধ্যার পর একজন মহিলা পুকুরের পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এর ঠিক 2 বছর পর আবার পুকুরের কোনা বরাবর একটি খ্রিস্টান বাড়ি রয়েছে, ওই বাড়ির একজন মহিলাও ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে কোনো কারণ ছাড়াই। তো একটা জিনিস লক্ষ্য করে দেখা যায়, প্রতি 5 বছর অন্তর অন্তর এই সমস্যাগুলো হচ্ছে। একটা জিনিস সেটা হলো যে রাস্তার যে দুই মাথায় যে মৃত্যুগুলো হতো সেগুলো হচ্ছে খুন, কিন্তু রাস্তার মাঝে এই পুকুরের কোনায় যে মৃত্যুগুলো হতো সেগুলো হতো আত্মহত্যা। অথচ রাস্তার মাঝে পুকুরের ওই কোনার পানি কিন্তু অতটা গভীর না, বড়জন কোমর পর্যন্ত, সর্বোচ্চ যদি বলা যায় তাহলে কাঁধ পর্যন্ত। আর এই অল্প পানিতেই মানুষের মৃত্যু হতো, তাও আবার একটা নির্দিষ্ট সময় পর পর। এমনকি প্রতি সপ্তাহে বা মাসে কোনো না কোনোভাবে এইরকম রাস্তার পূর্ব এবং পশ্চিম মাথায় সড়ক দুর্ঘটনা হবেই। এই রাস্তাটাকে এলাকার ছোট বড় সবাই কম বেশি ভয় পায়। ঘরের অভিভাবকরা তো বাচ্চাদেরকে বা মেয়েদেরকে এই রাস্তা এড়িয়ে চলতে বলেন, কারণ অনেক মুরব্বীরাও এখানে ভয়ের সম্মুখীন হয়েছেন। বাচ্চা এবং মহিলারা তারা বেশি আক্রান্ত হতে পারেন প্যারানর্মাল সমস্যার কারণে। এই রাস্তায় যত মৃত্যু হয়েছে, মাস্টার শুভভাই বলেছেন তার 90% উনি নিজের চোখেই দেখেছেন, কারণ ওনার বাড়ি এই রাস্তা এবং পুকুর থেকে 6 থেকে 7 মিনিটের দূরত্বে। শুধু উনি না, এলাকাবাসীর অধিকাংশই তারা নিজের চোখে অনেক কিছুরই সাক্ষী হয়েছেন। এই খালিশপুর এলাকায় এমন কোন লোকজন নাই যারা নাকি এই ঘটনার বর্ণনা বলতে পারবেন না। আমরা তো এতক্ষণ এই বিষয়গুলো বললাম, এবার আসি মূল ঘটনায়। ঘটনাটি ঘটে খালিশপুরের ওই ঝিল পুকুরকে নিয়েই। এই পুকুরের নাম ঝিল পুকুর হওয়ার কারণও আছে, পুকুরের গা ঘেঁষে অনেক ঝিল গাছ ছিল এক সময়, তাই সবাই এটাকে এই নামেই অভিহিত করে। এই পুকুরটি খালিশপুরের 11 নং ওয়ার্ডে খালিশপুর শিশু পার্কের পাশেই। এলাকার মুরব্বীরা অনেকেই বলে এই পুকুরে নাকি একজন বুড়ি আছে, যাকে অনেক সময় বিভিন্ন সময় রাতে দেখেছে অনেকেই সাদা শাড়ি পরা অবস্থায়। রাতে নাকি পুকুরের মাঝে একটি ঘর দেখা যেত, সেই ঘরের ভিতরে তাকে বসে থাকতে দেখা যেত। তাই পুরনো মুরব্বীরা অনেকেই আবার এটাকে বুড়ির পুকুরও বলে। এই পুকুরে অনেক সমস্যা থাকায় এলাকার মানুষেরা তাদের বাচ্চাদেরকে পুকুরে গোসল করতে নিষেধ করতেন আর বলতেন ওই পুকুরে যাবি না, বুড়িতে নিয়ে যাবে। কারণ 1980 সালে নাকি প্রতি বছর একটি করে, মানে ওই সময় থেকে প্রতি বছর একটি করে বাচ্চা ওই পুকুরে হারিয়ে যেত। হারানোর ঠিক 3 দিন পর পাওয়া যেত, 3 দিন আগেও না 3 দিন পরেও না। 3 দিন পর পাওয়া গেল, লাশ দেখে সবাই অবাক হয়ে যেত, মনে হতো মাত্র কিছুক্ষণ আগে কেউ গলা টিপে হত্যা করেছে। আর লাশের নাক বা কান থেকে তাজা রক্ত বের হতো। 3 দিন যদি কেউ পানির নিচে থাকে তাহলে লাশের অবস্থা কেমন হতে পারে? তেমন কিন্তু হতো না। এবার আসি অন্য আর একটা বিষয়ে। এই ঘটনাটির একদম শেষ অংশ এই যে মাস্টার শুভবাই নিজের চোখেই দেখেছেন, আর যার সাথে ঘটনাটি ঘটে তার সাথে কথা বলে উনি বিস্তারিত শুনেছেন। ঘটনাটি ঘটে এখন থেকে আরো অনেকদিন আগেই, প্রায় কত বছর, 18-19 বছর, 2006 কি 2007 সালে। খালিশপুরে পাঁচতলা কলোনি নামে একটা জায়গা রয়েছে। পাঁচতলা কলোনির 2 নং বিল্ডিং এর 3য় তলায় ভাড়া থাকতেন শাহ আলম নামের একজন লোক। তিনি ছিলেন একজন দিনমজুর, যখন যা পেতেন সেই কাজটাই করার চেষ্টা করতেন, কখনো কখনো রিক্সাও চালাতেন। দিনমজুর মানুষ তো, সংসারের অবস্থা সচ্ছল হবে না এটাই স্বাভাবিক ছিল, তাই সংসার তেমন একটা সচ্ছল ছিল না, কোনোভাবে সংসার চালাতেন, হিমশিম খেয়ে যেতেন। তিনি মাঝে মধ্যে খালিশপুরে প্লাটিনাম জুট মিলে অস্থায়ীভাবে বদলি হিসাবেও কাজ করতেন। মোট কথা, সংসার চালাতে যখন যে কাজ পেতেন তাই করতে কোনো কার্পণ্য বোধ করতেন না। আর একান্ত কোনো কাজ না পেলে পরিবারের ভরণ পোষণ তো চালাতেই হবে, তাই না? কি আর করবেন, রিক্সা চালাতেন। এভাবেই তার দিন চলতে থাকে। পরিবারে একটাই ছেলে সন্তান ছিল, 3 জনের সংসার, তবুও তেমন একটা সচ্ছল ছিলেন না তারা। একদিন কোনো কাজ না পাওয়াতে তিনি রিক্সা চালাতে যান। ওই দিন আবার বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণে তেমন একটা প্যাসেঞ্জারও হয়নি, তাই ভাড়াও পাননি তিনি অতটা। রাত 10টার দিকে রিক্সা জমা দিয়ে গ্যারেজে তো জমা দিয়েছেন, গ্যারেজ থেকে আবার বাসায় যাবেন, তখন রিক্সা জমা বাবদ ভাড়া ছিল 50 টাকা। পায়ে চালিত রিক্সা ছিল, ভাড়াও ছিল কম, এখনকার মতো ইঞ্জিন চালিত অটো বা রিক্সা তো তখন ছিল না। সারাদিন বাজার তো করেন নাই, বাসায় রান্নাও হয়নি, মন খারাপ করে পকেটে যা টাকা ছিল তাই দিয়ে কিছু খাবার কিনে বাসায় যান। বাসায় তো সারাদিন রান্নাবাড়াও হয়নি, এদিকে উনি আসছেন, তার স্ত্রী তার সাথে ঝগড়াঝাটি করতে থাকেন, ছোট সন্তানটি সারাদিন অভুক্ত ছিল, পাশের ঘর থেকে একজন এক প্লেট ভাত তরকারি দিয়ে গিয়েছিল, উনি মাঝে মাঝেই নাকি দিয়ে যেতেন ওই পাশের প্রতিবেশী। তাদের যেহেতু এই ভাইয়ের আর্থিক অবস্থা ভালো ছিল না, এই শাহ আলম ভাইয়ের, যার কারণে পাশের প্রতিবেশী মাঝে মাঝে খোঁজখবর নিতেন যে না খেয়ে আছে কিনা, তো এরকম ভাবে মাঝে মাঝে উনি দিয়ে যেতেন। এই খালিশপুরে অনেকগুলো কলোনি আছে, যেমন পিপলস কলোনি, ক্রিসেন্ট কলোনি, পাওয়ার হাউস কলোনি, পাঁচতলা কলোনি, নিউজ প্রিন্ট কলোনি। খালিশপুর হচ্ছে জুট মিল এলাকা, তো তাই বিভিন্ন মিলে যে কর্মচারীরা ছিল তাদের থাকার জন্য আলাদা আলাদা কলোনির ব্যবস্থা করা হয়েছিল। তো কলোনিতে যারা থাকত একে অন্যের প্রতি সবাই খুব আন্তরিক থাকত, সবাই সবার খোঁজ খবর রাখতেন আর কি। তো ওইভাবেই শাহ আলম ভাইও যেহেতু কলোনিতে থাকতেন, এই সুবিধাটা উনি মাঝে মধ্যে পেতেন পাড়া প্রতিবেশীদের কাছ থেকে। যাই হোক, তার স্ত্রী তো তার সাথে ঝগড়া করে বলে এভাবে আর কতদিন মানুষের কাছে চেয়ে চেয়ে খাবো, কিছু একটা করো স্থায়ীভাবে। এখন শাহ আলম ভাই সংসারের জন্য কি করবেন, গরিব মানুষ, ব্যবসা করবেন, পুঁজিও তো তার ছিল না, তাই ওনার স্ত্রীর সাথে ঝগড়া না করে মন খারাপ করে কিছু না খেয়ে বাড়ির বাইরে চলে যান হাঁটতে হাঁটতে। উনি ওই পুকুরের ঠিক কোনায়, ওই যে পুকুরের পূর্ব পাশে যে রাস্তাটা ছিল ওই রাস্তার মাঝ বরাবর পুকুরের ঠিক কোনাটায়, যেখানে অধিকাংশ সময় মহিলারা আত্মহত্যা করেছে, মন খারাপ করে উনি বসে থাকেন। এই পুকুর পাড়ে আসার কারণ হলো উনি আবার সবসময় ওই পুকুরে গোসল করতেন, তবে সবসময় বলতে দেখা যেত যে মাঝে মধ্যে উনি বাড়িতেও করতেন, অন্য জায়গায় করতেন, এইভাবে আর কি, অধিকাংশ সময় বলতে হবে আর কি। তো গোসল করতে আসার আগে হাতে করে 2 টাকা দামের একটা রুটি নিয়ে আসতেন, পুকুরে ছোট ছোট মাছকে ওই রুটি ছিঁড়ে ছিঁড়ে খাওয়াতেন। মাছের রুটি খাওয়ার দৃশ্য দেখে উনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেন। ওনার সন্তান বায়না ধরত পুকুরে সাঁতার শিখবে, তাই উনি সন্তানকেও নিয়ে আসতেন মাঝে মাঝে ওনার সাথে গোসল করতে, সাঁতার শেখাতে। তো উনি এত জায়গা থাকতে কেন ওই পুকুরের ওই কোনায় গিয়ে বসলেন উনি নিজেও জানেন না। মন খারাপ করে পুকুরের দিকে তাকিয়ে বলেন যে এত মানুষ নেয় এই পুকুরে, এত মানুষকে নিয়ে যায় মেরে ফেলে, আমারে নিতে পারে না। একা একা মনের কষ্টে আবল তাবল বলতে থাকেন। উনি কখন যে ওই পুকুর পাড়ে ঘুমিয়ে যান উনি নিজেও জানেন না। হঠাৎ একটা ডাকে উনি জেগে ওঠেন, কেউ একজন ওনার নাম ধরে ডাকছে, শালম, ও শালম, ওঠ, বাসা যাবি না, রাত তো অনেক হলো। শালম ভাই চোখ মুছতে মুছতে দেখেন ওনার থেকে তিন থেকে চার হাত দূরে একজন বৃদ্ধা মহিলা, সাদা শাড়ি পরা, মুখটা তেমন দেখা যাচ্ছে না, তাকে ডাকছে। তো শালম ভাই বলেন, ও চাচি কি হয়েছে, ডাকছেন কেন, ঘরেও শান্তি নাই, এখানে আসলাম একটু নিরিবিলি থাকবো বলে, তাও আবার আপনি ডাকাডাকি শুরু করছেন। তখন ওই বৃদ্ধা মহিলা বলেন, আমি সব জানি শালম, সব জানি, তোর আর এই কষ্ট থাকবে না, তুই মরবি কেন রে, এই পুকুরে সবাই চাইলেই কি মরতে পারে বল, আমি তোর জন্য কিছু একটা করব, এখন ওঠ বাসায় যা, এখানে থাকিস না, যা ভাগ। শালম ভাই তখন মাটিতে ভর দিয়ে ওঠেন, উঠেই দেখেন ওই বৃদ্ধা মহিলা কইরি নাই, দুই তিন সেকেন্ডের মধ্যে হারিয়ে গেছে, আশেপাশেও নেই। আবার উনি চিন্তা করেন, আমি মরার কথা একা একা বলেছি, তখন তো আশেপাশে কেউ ছিল না, এই বৃদ্ধা মহিলা কিভাবে জানলো। এবার উনি ভীষণ ভয় পেয়ে যান, হাতের ঘড়িতে তাকিয়ে দেখেন রাত তখন তিনটার কাছাকাছি বাজে, নীরব নির্জন রাস্তা, পুকুর পাড়ে কেউ নাই, এমনি দিনের বেলা ওইদিকে লোকজন থাকে না, আর এখন তো রাত তিনটার কাছাকাছি বাজে। উনি ভয়ে এক দৌড় দিয়েছেন, এক দৌড়ে বাসায় চলে যান, কাউকে কিছু না বলেই ঘুমিয়ে পড়েন। এরপর তার জ্বর বা শরীর খারাপ কিছুই হয় না, এভাবে তিন চার দিন চলে যায়। হঠাৎ একদিন রাতে উনি স্বপ্নে দেখেন উনি ওই পুকুর পাড়ে বসে আছেন, ওই বৃদ্ধা মহিলা তার থেকে দশ থেকে বারো হাত দূরে পুকুরের পানিতে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে হাসছেন আর বলছেন, শালম তোকে আমার খুব পছন্দ হয়েছে, তোকে আমি কিছু দিব, নিবি তুই, তোর আচরণে আমি খুব খুশি, তুই যে গোসল করতে আসার আগে হাতে করে রুটি এনে মাছকে খাওয়াস আমার খুব ভালো লাগছে, আমিও মাঝে মাঝে ছোট মাছের রূপ ধারণ করে তোর দেয়া রুটি খেয়েছি রে, তোর কাছে তো আমি ঋণী, তাই তোকে আমি একটা জিনিস দিতে চাই, তুই নিবি, এমন একটা জিনিস দেব যেন ভালো কিছু করতে পারিস, তোকে আমি একটা বর দেব, বর কি বুঝিস, বর হচ্ছে এমন একটা জিনিস যেটা কোনো খাবার হোটেল বা দোকানে জিন বা কালো জাদুর মাধ্যমে পাওয়া যায়, মূলত এটা বর না, এটা হচ্ছে ববর, এই জিনিসটা বলেন ওই বৃদ্ধা মহিলা, এবং এটাও বলেন এটা নাকি কালো জাদুর মাধ্যমে হোটেল বা দোকানে পাওয়া যায়, মানে খাবার হোটেল, জিন বা কালো জাদুর মাধ্যমে এই ববর যারা পায় বা যখন পাওয়া যায় তখন তার নাকি খাবার হোটেল বা দোকানে স্বাভাবিকের থেকে অস্বাভাবিক বেচা কেনা হয়, এটা কোনো গুপ্তধন নয়, তবে এই ববর শুধুমাত্র খাবারের দোকানে প্রভাবিত হয়, এছাড়া অন্য কোন জায়গায় হবে না, বাড়ি বা ব্যবসায় কোথাও কার্যকরী হবে না, এর প্রভাব পড়বে মূলত খাবারের বিষয়গুলোতে, খাদ্যের বরকত এরকম একটা বোঝায় আর কি, এটাকে ববর বলে নাকি ওই এলাকায়, বা ওই বৃদ্ধা মহিলা এরকমই বলেছিল। তো শাহ আলম ভাই বলে যে আমি ববর দিয়ে কি করব, আমার কি কোনো হোটেল আছে না দোকান আছে, তখন ওই বৃদ্ধা মহিলা বলে, নাই তো কি হয়েছে, হবে, আমি তোকে এই জিনিসটা দেব, তবে আমার দুইটা শর্ত আছে, তুই যদি রাজি থাকিস তাহলে বল। তখন শাহ আলম বলে, আপনি আগে আপনার শর্ত দুইটা বলেন শুনি, আপনার শর্ত দুইটা কি। তখন সেই বৃদ্ধা মহিলা বলে, আমার প্রথম শর্তটি হচ্ছে একটি কচি ডাব দিতে হবে, আর তুই যে দোকান দিবি সেই দোকানের প্রথম খাবারটি আমাকে দিতে হবে। শালম ভাই বলে, ঠিক আছে, তো এর এমন কি শর্ত, তোমার সাথে মেনে নিলাম, ডাবই তো চাইছো, তাও আবার কচি ডাব, তো কচি ডাবের কি অভাব আছে নাকি। তখন ওই বৃদ্ধা মহিলা বলে, ঠিক আছে, কাল তুই দুপুর বারোটার সময় পুকুরে আসবি, পুকুরের মাঝখানে একটা ঘর দেখবি, ওখানে যাবি, তোকে আমি দুটো প্লেট দিব, একটি হবে রূপার আর একটি হবে পিতলের, রূপার থালাটা তুই নিয়ে যাবি, তুই বিক্রি করবি, বিক্রি করে যে টাকা হবে তা দিয়ে তুই একটি রুটির দোকান দিবি, আর পিতলের যে প্লেটটি ওই প্লেটে তুই আটা গোলাবি, ওই আটা দিয়ে রুটি বানিয়ে বিক্রি করবি, তবে প্রথম রুটিটি তুই আমার জন্য রেখে দিবি, এবং প্রতিদিন ঠিক বারোটার সময় এই পুকুরে এসে রুটিটি ফেলে যাবি, মনে রাখিস আমাকে কিন্তু এক বছর ধরে প্রতিদিন দোকানের প্রথম রুটিটি দিতেই হবে, এক বছরের মধ্যে যদি কখনো ভুল করে না দিস তাহলে ঠিক 40 দিনের মাথায় আমাকে কোচি ডাব দিতে হবে। ভালো করে বুঝে বল, এই শর্তে কি তুই রাজি? শালম ভাইকে কিন্তু 2-3 বার সাবধান করে দেন। শালম ভাই বিষয়টি স্বাভাবিক মনে করে বিদ্যার শর্তে রাজি হয়ে যান। হঠাৎ শালম ভাইয়ের ঘুম ভেঙে যায়। তিনি ঘুম থেকে উঠে ভাবছেন, আমি কি দেখলাম, এটা কি স্বপ্ন না বাস্তব? ওর কাছে মনে হচ্ছিল এটা স্বপ্ন নাই, উনি বাস্তবই দেখেছেন আর বাস্তবেই ও বৃদ্ধার সাথে কথা বলেছেন। শালম ভাই পরদিন সকালে কাজে যান নাই। তিনি স্বপ্নের কথা ভেবে অপেক্ষায় আছেন কখন দুপুর 12টা বাজবে, সময় মতো ঠিক দুপুর 12টার সময় যায় উনি ওই জিনিসটা আনবেন। তো উনি ঠিক দুপুর 12টার আগেই ওই ঝিল পুকুরে চলে যান গোসল করতে। পুকুরে নামেন, পুকুরে আশেপাশে লোকজন বাচ্চারা গোসল করছিল। এগুলোকে তিনি তোয়াক্কা না করে আস্তে আস্তে পানিতে নেমে পুকুরের মাঝখানের দিকে এগিয়ে যান। বলে রাখা ভালো যে ওই পুকুরের মাঝখানে নাকি একটা ঘর ছিল বা আছে, এরকমটা বলে বাংলাদেশ টেলিভিশন টাওয়ার। এই টাওয়ারের একটি অংশ এই পুকুরের ঘরটিতে নাকি আটকানো থাকে। ঘরটি বিল্ডিং এর মতোই তৈরি করে উপরে ছাদ এবং চারপাশে ইটের তৈরি দেয়াল করা হয়েছিল। এই যেমন কোনো বাড়ির সিকিউরিটি গার্ড থাকার জন্য যেরকম ঘর নির্মাণ করা হয় না ছোটখাটো, ওই রকম একটা ঘর আর কি। যাই হোক, শালম ভাই পানিতে নেমে আস্তে আস্তে ওই ঘরের কাছে যান, গিয়ে উনি সাহস করে উপরে ওঠেন। ওঠার সাথে সাথে অনেকবার এদিক ওদিক তাকিয়ে কিছুই খুঁজে পান না। পরে উনি কি না কি স্বপ্ন দেখেছেন এইভাবে নিচে চলে আসেন। আবার কিভাবে উনি উঠছেন আবারও, এবার তিনি ঠিক ঘরটির মাঝখানে তাকিয়ে যা দেখতে পান তাতে তার চোখ ছানা বড় হয়ে যায়। চকচকে দুটি বড় বড় থালা, একটি সোনালি কালারের আর একটা রূপালি কালারের, ঝকঝক করছে। উনি বুঝতে পারেন ওটা পিতলের হবে হয়তোবা, যেটা স্বর্ণের মতো দেখা যাচ্ছে। উনি ভাবলেন যে স্বপ্নে যা দেখেছেন তা সত্যি। উনি কোনো কিছু না ভেবে এদিক ওদিক তাকিয়ে ওনার সাথে থাকা ভিজা গামছাটির মধ্যে থালা দুটি নিয়ে পুকুরের অন্য প্রান্তে চলে যান। পুকুরের অন্য প্রান্তটি ছিল একটা ঈদগাহ মাঠ। ওই মাঠের ওখানে তেমন একটা লোকজন না থাকায় ওদিকে গিয়ে তিনি টুপি সারে তার বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে দেখেন তার স্ত্রী রান্না করছে। তো বউকে কিছু না বলে তিনি থালা দুটি একটি বস্তার মধ্যে রেখে দেন এবং গোসল সেরে ভাবতে থাকেন কি করা যায়, রাতের স্বপ্ন তো সত্যি হুহু মিলে যাচ্ছে। ঘরের দরজা বন্ধ করে থালা দুটি বের করে পরীক্ষা করেন। সত্যি দেখেন যে একটি থালা রূপার, অপরটি থালা পিতলের। পিতলের থালাটি খাটের উপর রেখে রূপার থালাটি গামছা দিয়ে নিজের শরীরের সাথে পেঁচিয়ে বাইরে চলে যান। তিনি খালিশপুরের বিআইডিসি রোডে যেই স্বর্ণপট্টি রয়েছে সেখানে তার পরিচিত একটি স্বর্ণকারের দোকানে যান। ওখানে যাবার পর উনি ওটা বিক্রি করেন। উনি যেই দোকানে গিয়েছিলেন সে দোকানের নাম এবং দোকানের মালিকের নাম এটিও মাস্টার শুভ ভাই বলেছেন, আমরা সঙ্গ দোকানটা বলছি না যেহেতু উনি বলতে নিষেধ করেছেন। এখনো ওই দোকানটা আছে, তবে দোকানের মালিকানা পরিবর্তন হয়েছে। ওদিকে শালম ভাইয়ের স্ত্রী ঘরে ঢুকে দেখেন খাটের উপর চকচকে একটা পিতলের থালা পড়ে আছে। উনি কোনো কিছু না ভেবে থালাটি খুব যত্ন করে তুলে রাখেন আর শালম ভাই সেই পরিচিত স্বর্ণকারকে বলেন যে এটা আমার বাপদাদার কাছ থেকে পাওয়া পৈতৃক সম্পত্তি, অনেক সমস্যার মধ্যে আছি তাই বিক্রি করতে নিয়ে আসছি। উনি এইটাই বলেছিলেন আর দোকানদারও তেমন কোনো সন্দেহ না করে ওজন করে দেখেন যে এইটা নাকি 365 গ্রাম হয়েছিল। এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে যে ওই বৃদ্ধা মহিলা কিন্তু বলেছিলেন আমাকে 1 বছর প্রতিদিন প্রথম রুটিটি খাওয়াতে হবে। আমরা জানি 1 বছরে 365 দিন, ঠিক প্লেটটিও 365 গ্রামই নাকি হয়েছিল ওজনে। এই সমস্ত ছোটখাটো বিষয়গুলো শালম ভাইয়ের মাথায় কিন্তু তখন আসেনি। যাই হোক, একেবারে খাঁটি চান্দি রূপার এমন থালা এমন আর কি পাওয়া যাবে? দোকানের মালিক চিন্তা করলেন যে এরকম জিনিস তো আগে উনি কখনো দেখেন নাই, আগে আমলে এরকম ছিল, তবে ওনার জীবনে এটাই প্রথম দেখা। উনি কোনো কিছু না ভেবে থালাটিকে কিনতে রাজি হয়ে গেছেন। ওই সময়ে এক ভরি রূপার মূল্য ছিল 6-7 হাজার টাকা এরকম আর কি। তো শালম ভাই ওই থালাটি বিক্রি করে যে টাকা পেয়েছেন তাতে দেখা যায় যে প্রায় 2,50,000 টাকা উনি পেয়েছেন। এই টাকাটি পেয়ে উনি তো অনেক খুশি। উনি ভাবেন আমার সুখের দিন আসতে চলেছে। আসলে কি সুখের দিন? চলুন সামনের দিকে আগাই ঘটনার। টাকাটি পেয়ে তিনি কলোনির যে ফ্ল্যাটে থাকতেন সেই ফ্ল্যাটটি 1,50,000 টাকা দিয়ে কিনে নেন। বাকি টাকা দিয়ে তিনি খালিশপুরে একটা পাঁচ কলোনি তো অনেকগুলো আছে, পাঁচতলা কলোনি আছে, পাঁচতলা কলোনির এক নম্বর গেটের কর্নারে একটি দোকান ভাড়া নেন। তার স্ত্রী তাকে জিজ্ঞেস করে এত টাকা কোথায় পেয়েছে, তিনি বলেন তার বাবার গ্রামের বাড়িতে অনেক আগের পুরনো একটা জমি ভাগাভাগি হয়েছে, সেখান থেকে তিনি তার ভাগের অংশ বাবদ আড়াই লক্ষ টাকা পেয়েছেন। তার স্ত্রীর কাছে কিন্তু উনি সত্যটা প্রকাশ করেন নাই, কিন্তু তার স্ত্রী বুঝে যায় শাহ আলম ভাই কোনো কিছু লুকাচ্ছেন। যাই হোক, শর্ত অনুযায়ী শাহ আলম ভাই একটি দোকান নেন, দোকানটি হোটেল বানানোর জন্য হোটেলে যাবতীয় জিনিসপত্র যেমন থালা বাসন ইত্যাদি সবকিছু কিনে ফেলেন। আর ওই যে পিতলের থালাটি তার স্ত্রী উঠিয়ে রেখেছিল, পরবর্তী শাহ আলম ভাই বলেন যে এটি ওই উনার গ্রামের বাড়ির হাট থেকে কিনে আসছেন, শখের বসে এতগুলো টাকা পেয়েছেন মনটা ভালো, এই হাট থেকে থালা কিনে আনছেন। হোটেল তো শুরু করেন, ছোটখাটো হোটেল রুটি বানানোর জন্য। তো আটা যেই আমরা বলি ছান, মানে আটা ছেনা বলি বা আটা গোলানো বলি, তো এই জিনিসটা সেই ওই পিতলের থালাতেই উনি করতেন। সকালে উঠে রুটি বানানোর সময় নিজ হাতে প্রথম রুটিটি উঠিয়ে রাখতেন এবং প্রতিদিন ঠিক 12টার সময় ওই ঝিল পুকুরে গিয়ে রুটিটি টুকরো করে পানিতে ভাসিয়ে দিতেন, বা কখনো কখনো সুযোগ পেলে ছোট ছোট মাছগুলোকে খাওয়াতেন নিজ হাতেই, আর মাঝে মধ্যে ছেলেকে নিয়ে ঝিল পুকুরে গোসল করতেন। শালম ভাইয়ের দোকানে স্বাভাবিক বেচাকেনা থেকে অস্বাভাবিক বেচাকেনা হতে থাকে, কাস্টমারের এতটা চাপ ছিল যে কাস্টমার সরেই না। ছোট একটি হোটেল, পরবর্তীতে একটু জায়গা বাড়িয়েছেন, তবুও দোকানে এত ভিড় হতো যে কাস্টমারকে বসার জায়গাও তিনি দিতে পারতেন না, সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতো লোকজন তার দোকানে নাস্তা খাওয়ার জন্য। মাশাআল্লাহ মোটামুটি ভালোই চলছিল তার দিনকাল, মাস্টারে কিভাবেই কাটে, শালম ভাইয়ের আস্তে আস্তে উন্নতি হচ্ছে, সংসারে নিজেও সচ্ছল হয়ে উঠছেন, কিন্তু একটা পরিবর্তন তার মাঝে দেখা যাচ্ছিল। দিন যতই যাচ্ছিল তার মেজাজ যেন উগ্র হয়ে যাচ্ছিল, আগে সেই শালম ভাইয়া নেই। আগে যত যাই হোক তিনি মানুষের সাথে খারাপ আচরণ করতেন না, কেউ কিছু বললে মুখ বুঝে থাকতেন, কিন্তু এখন কারণে অকারণে মানুষের সাথে তুচ্ছ তাচ্ছিল্যমূলক আচরণ করেন, খারাপ ব্যবহার করেন, অহংকার যেন তাকে চারদিক থেকে গ্রাস করে ফেলেছে। আস্তে আস্তে দিন যাচ্ছে, দোকানের ভিড় ও ব্যস্ততার কারণে তিনি প্রথম বানানো রুটিটি পুকুরে ফেলতে ভুলে যান। এইভাবে তিন চার দিন রুটি দেন না। একদিন তিনি ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন সে বৃদ্ধা মহিলা তার স্বপ্নে এসে বলছে, শালম তুই তোর প্রতিশ্রুতি ভঙ্গ করেছিস, এখন তুই আমাকে শর্ত অনুযায়ী আজ থেকে ঠিক 40 দিন পর কচি ডাব দিবি। শালম ভাই বিষয়টি পাত্তা না দিয়ে চুপচাপ তার মতো দিনকাল কাটাতে থাকেন। মাঝে মাঝে ছেলেকে দিয়ে বা বউকে দিয়ে দোকানে বানানো প্রথম রুটি ওই পুকুরে ফেলে আসতে বলতেন, কিন্তু বৃদ্ধার শর্ত অনুযায়ী 40 দিন পর একটি কচি ডাব দিতে হবে। এটা বৃদ্ধা কয়েকবার স্বপ্নে শাহ আলমকে বলেছিল, আর সাথে এটাও বলেছিল রুটি আমার আর লাগবে না, রুটি আমার আর চাই না, রুটি আমাকে দিতে হবে না, এখন আমি চাই কচি ডাব। ঠিক 39 দিনের মাথায় শাহ আলম ভাই উনি আবার স্বপ্নে দেখেন ওই বৃদ্ধাকে। তখন ওই বৃদ্ধা বলেন, কাল 40তম দিন পূরণ হবে, কাল আমাকে কচি ডাব দিতে হবে। বিষয়টা কিন্তু স্বপ্নে অনেকবারই দেখলেন শাহ আলম ভাই, যেহেতু উনি স্বপ্নে দেখেছেন উনি বললেন এই কচি ডাবই তো। উনি 40তম দিনে বাজার থেকে 20 টাকা দিয়ে একটি কচি ডাব কিনে আনেন। ডাবটি ঠিক দুপুর 12টার সময় ঝিল পুকুরের পানিতে নেমে ওই যে ঘরটা ছিল ওই ঘরের মাঝখানে দিয়ে আসেন। ওই দিন রাতে ঘটে এক অস্বাভাবিক ঘটনা, শালম ভাইকে ঘুমের মধ্যে ওই বৃদ্ধা অনেক মারধর করেন এবং বলেন, আমি তো এই কচি ডাব চাইনি রে, আমি কচি ডাব বলতে বুঝিয়েছি তোর ছেলেকে। এবার ধর্মর করে লাফ দিয়ে ওঠেন শালম ভাই, এ কি স্বপ্ন দেখলেন, বৃদ্ধা তো চেয়েছিল কচি ডাব, কচি ডাব বলতে এখানে তার সন্তানকে বুঝিয়েছে, এটা তো উনি বুঝতে পারেননি। একবারও যদি উনি বুঝতে পারতেন তাহলে কি এই শর্তে উনি রাজি হতেন, কিন্তু বিপদ যা হওয়ার তো হয়েই গেছে, সুখ যেন তার কপালে আর সইছে না। পরদিন সকালে উঠে তিনি পিতলের থালাটি খোঁজ করেন, কিন্তু দেখি কোথাও সেই থালাটি খুঁজে পাচ্ছেন না। প্রতিদিন থালাটি নিজ হাতে পরিষ্কার করে গামলার মধ্যেই রাখেন, কিন্তু আজ তার থালাটি কোথাও খুঁজে পাচ্ছেন না। স্ত্রীকে জিজ্ঞেস করলেন কোথায়, স্ত্রী বললেন এখানেই তো ছিল। স্বামী স্ত্রী দুজনে সারা ঘর তারপর দোকান তন্ন তন্ন করে খুলে মানে খুঁজেও পিতলের থালাটি আর খুঁজে পান নাই। পরের দিন সকালে উঠে তিনি রুটি বানান, বানানো প্রথম রুটিটি স্ত্রীকে দিয়ে ঠিক দুপুর 12টায় ঝিল পুকুরে রেখে আসতে বলেন। কাজের চাপ আর দিনের ব্যস্ততা এই সবকিছুর কারণে রাতে দেখা স্বপ্ন উনি ভুলে গিয়েছেন। ওদিকে তার ছেলে কলোনির আরো ছোট ছোট ছেলেপেলেদের সাথে ঝিল পুকুরে দুপুর দুইটার দিকে গোসল করতে গিয়েছে। নতুন সাঁতার শিখলে বাচ্চারা যেমন ঘন ঘন পুকুরে গোসল করতে চায়, ঠিক তেমনি তার ছেলেটিও ব্যতিক্রম নয়। মাঝে মধ্যে বাবা মাকে না জানিয়ে কলোনি বাচ্চাদের সাথে চলে যেত ঝিল পুকুরে গোসল করতে। গোসল করার শেষে সব বাচ্চারা বাসায় ফেরত আসে, কিন্তু শালম ভাইয়ের ছেলে আসে না। অন্য বাচ্চারা দেখেছে যে সে নাই, তারা ভেবেছে হয়তো আগে চলে গিয়েছে, এই জন্য তারাও কিছু না ভেবে যে যার বাসায় চলে যায়। ছোট বাচ্চারা কি আর এত কিছু বোঝে? ওদিকে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল। শালম ভাইয়ের স্ত্রী ভেবেছে তার বাচ্চা হয়তো কলোনির মাঠে খেলাধুলা করছে, কিন্তু যখন সন্ধ্যা নেমে এলো তখন শালম ভাইয়ের স্ত্রী চিন্তায় পড়ে গেলেন এবং শালম ভাই যে দোকানে ছিলেন সেই দোকানে গিয়ে তাকে বললেন যে ছেলেকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করার পর কলোনির কয়েকটা বাচ্চার কাছে শুনতে পান তারা দুপুরে একসাথে ঝিল পুকুরে গোসল করতে নেমেছিল। সবাই ফিরে আসলেও শালম ভাইয়ের ছেলেকে কেউ দেখেনি। তখন শালম ভাই বিভিন্ন মসজিদে মাইকিং করে বাচ্চা হারানোর কথা জানান এবং একটি রিকশায় মাইক ভাড়া করে তার ছেলে হারানোর সংবাদটি প্রচার করতে থাকেন এলাকার মধ্যে। তখনকার সময় যদি কেউ হারিয়ে যেত তাহলে রিকশায় মাইক সেট করে এভাবে প্রচার করা হতো খোঁজ করার জন্য। সেদিন রাত্রে শালম ভাইয়ের স্ত্রী অনেক কান্নাকাটি করেন এবং শালম ভাই অনেক চিন্তায় পড়ে যান। রাত তখন একটার মতো বাজে, স্বামী স্ত্রী দুজনেই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছেন, বাচ্চা হারানোর দুশ্চিন্তায় দুজন কিছুই খান নাই। রাতে শালম ভাই এবং তার স্ত্রী দুজনেই একই স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন ওই যে বৃদ্ধা, সে স্বপ্নে এসে শালম ভাইকে এবং তার স্ত্রীকে বলে, তোদের ছেলেকে আর খুঁজে লাভ নেই রে, আমি আমার জিনিস বুঝে নিয়েছি, তোরা তোদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছিস, তাই শর্ত অনুযায়ী আমি আমার জিনিস নিয়ে নিয়েছি, এখন আর ছেলেকে খুঁজে কোনো লাভ নেই। দুজনেরই ঘুম ভেঙে যায় একই সাথে। দুজনেই দুজনকে যখন এই স্বপ্নের কথা বলে তখন তারা বুঝতে পারে ঘটনাটা কি হয়েছে। শালম ভাই ওনার স্ত্রীকে সাথে নিয়ে ফজরের পর নদীর ওপারে কিনাই ঠাকুর নামে এক কবিরাজ ছিলেন তার বাড়িতে যান। সবকিছু খুলে বলেন কবির সাদেরকে, বলেন তোমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো, দেখে আমি কোনো তথ্য পাই কিনা বা তোমাদের জন্য কিছু করতে পারি কিনা। সন্ধ্যার সময় কবিরাজের কাছে তারা আবার যান। তখন এই কবিরাজ এক অবাক করা তথ্য দেন, এই শালম ভাইয়ের ছেলেটি নাকি অমাবস্যা রাতে জন্ম নিয়েছিল, আর এই ধরনের অমাবস্যা রাতে জন্মানো ছেলেকে বা মেয়েকে জিনেরা বা পিশাচেরা বলি হিসাবে গ্রহণ করে। ঝিল পুকুরের ওই যে বৃদ্ধা, ওটা ছিল এক শক্তিশালী পিশাচ শ্রেণীর জিন। শালম ভাই যখন তার ছেলেকে নিয়ে পুকুরে গোসল করত তখনই তার ছেলের উপর এই পিশাচের নজর পড়ে যায়। তখন শালম ভাইকে লোভ দেখিয়ে লোভের বশীভূত করে এই পিশাচটি শালম ভাইয়ের সন্তানটিকে নেয়ার পরিকল্পনা আটে। পিশাচটি জানত শালম ভাইকে এমন শর্ত দিতে হবে যেটা সে কখনোই পূরণ করতে পারবে না, কোনো না কোনো ভাবে ভুল হবেই। এছাড়া পিশাচটি কালো জাদু করে শালম ভাইয়ের উপর প্রভাব ফেলে, যাতে করে শালম ভাইয়ের মেজাজ উগ্র হতে থাকে এবং স্মৃতিশক্তিও লোপ পেতে থাকে। মানুষের মেজাজ যখন উগ্র হয় তার সাথে ঝগড়াঝাটি করে, তখন অনেক বিষয় কিন্তু মনে থাকে না। এই কাজটা কিন্তু ওই পিশাচটি করেছিল। কবিরাজ সেই পিশাচটিকে রাত্রে হাজির করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ওই পিশাচটি হাজির হয় না। অনেক কষ্টে অবশ্য কবিরাজ পিশাচটিকে হাজির করতে সক্ষম হন। পিশাচের কাছ থেকে জিজ্ঞেস করে আসলে উনি পিশাচের কাছে জানতে চান যে ঘটনাটা কি। তখন ওই পিশাচটি বলে, আমার নাম সর্বরী, আমি এই পুকুরে থাকি, বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে আমি আমার নিজের আয়ত্তে এনে এই পুকুরে বলি দেই। আমি এখানে 150 বছরের উপরে আছি, এই পুকুরে প্রায় 2000 জিন আছে যারা সবাই আমার অনুগত। আমার অনুমতি ছাড়া এই পুকুরে কোনো জিন থাকতেও পারে না, আবার আমার অনুমতি ছাড়া এই পুকুর থেকে কোনো জিন নিজের ইচ্ছায় যেতেও পারে না। আমাকে কেন ডাকা হয়েছে আর এত বড় সাহস হলো কিভাবে আমার ডাকার? এই বেটা কবিরাজ, তুই তো সব জানিস, জেনে শুনে তুই এত বড় সাহস কিভাবে করলি? কোনো জিন আমাকে ডাকার সাহস পায় না, আর তুই বেটা মানুষ, তুই আমাকে ডাকিস। কবিরাজ বলেন, শালম ভাইয়ের সন্তানকে তুই কেন নিয়েছিস? পিশাচটি উত্তর দেয় যে, আমি নিয়ে গেছি নিসি, তুই কে হেবে, তুই বেটা কে আমাকে জিজ্ঞেস করার? আমি তোকে কৈফিয়ত দেব, তোকে কৈফিয়ত দিতে আমি বাধ্য? আমি তো তোকে কৈফিয়ত দিতে রাজি না। আর মনে রাখিস, আমাকে দ্বিতীয়বার যদি ডাকার সাহস করিস তাহলে তোর কাছে থাকা 9টা জিন আছে না, এই 9টা জিনের 6জনকে কিন্তু আমিই মারছি, বাকি আছে 3টা, এই 3টাকে মারব, তাহলে তোর সাহায্যকারী আর কেউ থাকবে না, এরপর তোর বংশকে আমি নির্বংশ করে ফেলবো। এই বলে নাকি কবিরাজকে এমন জোরে একটা থাপ্পড় মারছে, এক থাপ্পড়ে কবিরাজের নাক ফেটে রক্ত বের হতে থাকে। এরপর কিছু না বলে পিশাচটি চলে যায়। পরে কবিরাজ খোঁজ নিয়ে দেখে সত্যি এই নয়টা জিনের মধ্যে ছয়টা জিনকে উনি পাঠিয়েছিলেন ওই ঝিল পুকুরে পিশাচটিকে ধরে আনার জন্য। ওই ছয়টা জিনকে উনি ওখানেই হত্যা করেছেন। আর এই জিনটা নাকি শিলা জাতের একটা জিন। কবিরাজ শাহ আলম ভাইকে এবং তার স্ত্রীকে বলল, আমার পক্ষে এটা সম্ভব নয়, আমার যা ক্ষতি হবার তো হয়েই গেছে, আমি আমার সাহায্যকারী ছয়টা জিনকে হারাইছি, ওরা আমার সন্তানের মতো ছিল, ওরা আমাকে বাবার মতো করে সম্মান করত, ওরা চলে গেছে মানে আমার শরীর অর্ধেক পঙ্গু হয়ে গেছে, আমি আর কিছু করতে পারবো না, আর পারলেও আমি কিছু করতে চাই না। এই বলেই বিদায় দেন। ওই দিন শাহ আলম ভাই আরো দুই একজন কবিরাজের কাছে যান, তারাও ব্যর্থ হন, অনেক চেষ্টা করে কোনো সমাধান খুঁজে পান না। পরে পাঁচতলা কলোনির মাঠে একটি মসজিদ আছে, সেই মসজিদের বড় হুজুর স্বর্ণপন্ন হন শাহ আলম ভাই এবং তার স্ত্রী। হুজুর তাদের কিছু তদবির দেন এবং বলেন, জানি না কতটুকু করতে পারবো, এতটুকু আশা দিচ্ছি তোমাদের সন্তানকে জীবিত অথবা মৃত তোমাদের কাছে ফিরিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। তবে জীবিত হয়তো না পাবার সম্ভাবনাই বেশি, তবু আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ চাইলে ছেলেকে জীবিত ফিরেও পেতে পারো। শালম ভাই হুজুরকে বলেন, কাল সকালে ফজরের নামাজ পড়ে পুকুরের কর্নারে এই জিনিসটা উনি দেবেন। এভাবেই বলে দিয়েছিলেন আর কি, যে কিভাবে দিতে হবে। আর দেওয়ার সময় বিসমিল্লাহ বলে তিনবার এই পানি ছিটিয়ে দিতে হবে, উনি একটা পানি দিয়েছিলেন, পানিটা ছিটিয়ে দিতে হবে এবং অপেক্ষা করতে হবে, আল্লাহ চাইলে সন্তান জীবিত ফিরেও পাওয়া যেতে পারে। হুজুরের কথা মতো পরের দিন সকালবেলা ফজর নামাজ পড়ে শালম ভাই ভোরবেলা পুকুরের ওই কর্নারে হুজুরের দেওয়া পানি বিসমিল্লাহ বলে তিনবার ছিটিয়ে দেন, অপেক্ষা করতে থাকেন। ঠিক দুই থেকে তিন মিনিটের মাথায় শালম ভাইয়ের ছেলেটি মৃত অবস্থায় ভেসে ওঠে। কোনো কলা গাছকে যদি পুকুরের পানিতে ডুবিয়ে ছেড়ে দেওয়া হয়, গাছটি যেমন একদিকে সোজা হয়ে মানে মাথা সোজা করে ভেসে ওঠে, পরে অন্য অংশ ভেসে ওঠে, ভুস করে ভেসে ওঠে, ঠিক ওইভাবে তিন দিন পর এই ছেলেটাকে এভাবেই পাওয়া গেল। তবে জীবিত না, লাশ, ছেলেটার লাশ পাওয়া গেল। ছেলেটাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে শাহ আলম ভাই আফসোস করতে থাকে। আর এই যে ছেলেটার লাশটা পাওয়া গেল, সে আফসোস করছিল, কান্নাকাটি করছিল, তখন যে মাস্টার শুভ ভাই উনি সকালবেলা কোচিংয়ে যাচ্ছিলেন ওই পুকুর পাড় দিয়ে, ওই পাড় দিয়েই তাকে কোচিংয়ে যেতে হয়। মাস্টার শুভ ভাই নিজের চোখে এই লাশটি দেখেছিলেন, তিন দিন আগে ডুবে যাওয়া লাশটি উনি নিজের চোখে দেখেছেন, মনে হচ্ছিল মাত্র ছেলেটিকে কেউ গলা টিপে হত্যা করেছে, মনে হয় বড় বড় আঙ্গুলের ছাপ লাল হয়ে আছে, নাক দিয়ে তাজা রক্ত ঝরছে এবং ঘাড়ে একটি ক্ষতস্থান দেখে মনে হচ্ছে কেউ কামড় দিয়ে ঘাড়ের মাংস ছিঁড়ে ওখান থেকে রক্ত খেয়েছে। ওই লাশটি দেখে এই মাস্টার শুভ ভাই নিজে অনেক ভয় পেয়েছিলেন, কৌতূহলী হয়ে উনি দেখছিলেন, কোচিং এ দেরি হয়ে যাচ্ছে তাই ওখানে বেশিক্ষণ দাঁড়াননি। উনি দেখেছিলেন একজন অসহায় বাবার কি কান্না, মৃত সন্তানকে বুকে জড়িয়ে পুকুরের ওই কর্নারে বসে হাউমাউ করে উনি কাঁদছেন। তখন শাহ আলম ভাইয়ের সাথে আরো দুই একজন মুরব্বী ছিলেন, ফজরের নামাজ পড়ে কিছু মুরব্বী লোক হাঁটাচলা করতেন, তারাও ওখানে জড়ো হয়েছেন। এখনো মাস্টার শুভ ভাইয়ের চোখের সামনে সেই দৃশ্য ভাসছে। এরপর শাহ আলম ভাই পাগলের মতো হয়ে যান, তার হোটেলের যে জায়গাটা ছিল সেটা সিটি কর্পোরেশনের জায়গা হওয়ায় সিটি কর্পোরেশন অবৈধ যে সমস্ত স্থাপনাগুলো রয়েছে সেগুলো যখন উচ্ছেদ করে, তার হোটেলটিও এর আওতায় পড়ে যায়, সেটিও উচ্ছেদ করে দেয়। পাঁচতলা কলোনির দুই নং বিল্ডিং এর তৃতীয় তলা শাহ আলম ভাইয়ের কেনা ফ্ল্যাটটি উনি বিক্রি করে দেন। ওখান থেকে তিনি বরিশালে তার নিজ এলাকায় তার দেশের বাড়িতে চলে যান। আর বাসে যাওয়ার সময় তার এই প্লট বেচা দেড় লক্ষ টাকা কিভাবে যেন চুরি হয়ে যায়। ঘটনার বছর পাঁচেক পরে এই শাহ আলম ভাইকে এই মাস্টার শুভ ভাই উনি ওনাদের এই খালিশপুর এই চিত্রালী কাঁচা বাজার রয়েছে, এই চিত্রালী কাঁচা বাজারে রিক্সা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেন, তখন কৌতূহলী হয়ে তার কাছে যান, তাকে এই হোটেলে তাকে একটা হোটেলে নিয়ে যান, নাস্তা করান, তার কাছ থেকে এই ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে জানতে সক্ষম হন। এই যে 365 গ্রাম, এই এত পুঙ্খানুপুঙ্খ হিসাব, এটাও কিন্তু এই মাস্টার শুভ ভাইয়ের মনে ছিল, যেহেতু উনি এইভাবে জেনেছিলেন। ঘটনাটি মাস্টার শুভ ভাই ওনার সংগ্রহে রেখে দেন। এখন শাহ আলম ভাই কোথায় আছে এটা অবশ্য মাস্টার শুভ ভাই জানেন না, তবে জানতে পেরেছেন শাহ আলম ভাইয়ের একটি কন্যা সন্তান হয়েছে, তার স্ত্রী এবং কন্যা সন্তান বরিশালে তার গ্রামের বাড়িতেই থাকে। এই পুকুরকে নিয়ে আরো অনেক ঘটনা রয়েছে। আসলে পিশাচটির পরে কি হয়েছিল এটাও একটা ভয়ঙ্কর ব্যাপার। এটা নিয়েও নাকি একটা দারুণ ঘটনা রয়েছে। মাস্টার শুভভাইকে আমি অনুরোধ করব দ্রুত সেই ঘটনাটি পাঠিয়ে দেওয়ার জন্য। এই ঘটনাটির সারমর্ম এটা বলেছেন যদিও বা, সেটা এখন বলতে চাচ্ছি না। এটা একটা দারুণ টুইস্ট রয়েছে। ইনশাল্লাহ অন্য কোন একটা সময় শুভভাই এই ঘটনাটি পাঠালে আপনাদেরকে জানাবো যে ওই পিশাচ বিদ্যা চিন্তা কি হয়েছিল। সত্যি সেটাও অনেক রোমহর্ষক একটি বিষয়, দারুণ টান টান উত্তেজনাপূর্ণ সেই ঘটনাটা হবে ইনশাল্লাহ। তবে সেটা এখন আমরা পাই নাই, পাওয়া মাত্রই আপনাদের সাথে সেটা শেয়ার করব ইনশাল্লাহ। ঘটনাটির জন্য আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাস্টার শুভ ভাইকে। এমন একটি ঘটনা, এত পুঙ্খানুপুঙ্খ বিবরণ, আমরা শুধু একটা জায়গায় একজনের নাম শুধু বলি নাই আর দোকানের নাম বলি নাই, যেই দোকানে গিয়ে উনি এটা বিক্রি করেছিলেন সেটা। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম ওয়াসিউদ্দিন। ওনার বাড়ি বরিশালে হলেও চাকরি সূত্রে উনি বর্তমানে ঢাকার কাকরাইল এলাকায় থাকেন। উনি খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং এর 2010 সালের ব্যাচ। উনি বর্তমানে সহকারী প্রকৌশলী জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এই প্রতিষ্ঠানে চাকরি করছেন। যেহেতু খুলনায় ছিলেন আর এটা খুলনা স্পেশাল এপিসোড, যখন উনি দেখলেন যে খুলনা কেন্দ্রিক ঘটনা আমরা প্রচার করব, তাই ওনার নিজের দেখা ছোট ছোট দুটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন যেটা উনি নিজেই প্রত্যক্ষ করেছেন। চলুন শুরু করি সেই ঘটনাটি। ওনারা যখন ওই কুয়েটে ভর্তি হন, তখন দেখলেন যে সেখানে হলের অর্থাৎ আবাসিক হলের সিট সংকট খুবই তীব্র। শুরুতে কিন্তু সিট পাওয়া যেত না, দেড় বছরের মতো বাইরে মেসে থাকতে হতো। উনি যেই মেসে থাকতেন সেই মেসের নাম উনি উল্লেখ করেছেন, তবে সেটা আমরা পুরোপুরিভাবে বলছি না, আংশিক বলছি। উনি একটি সাংকেতিক নাম দিয়েছেন, এক্স প্যারাডাইস এই মেস। ওই মেসে যখন ওনারা থাকা শুরু করলেন, পরবর্তীতে জানতে পারলেন ওই মেসের মালিকের কয়েকজন সন্তান আছে। এক সন্তানের মারাত্মক জিন ঘটিত সমস্যা রয়েছে, জিনে এই সন্তানের শরীরের বিভিন্ন ইন্টারনাল যে অর্গানগুলো আছে, মানে ভেতরের যে অঙ্গগুলো রয়েছে, অনেক কিছু ড্যামেজ করে দিয়েছিল, লিভারের ভয়ানক ক্ষতি করেছিল। লিভার দুর্বল হবার পর এই লিভারের জন্য তো ভালো খাবার খেতে হবে, বা ডাক্তার যেই খাবারগুলো খাবার পরামর্শ দিয়েছেন সেই খাবারগুলো খেতে হবে। কিন্তু না, এই খাবারগুলো নাকি ওই ছেলেটা খেতে পারত না, উল্টো লিভার দ্রুত নষ্ট হবে যে খাবারগুলো খেলে, সেই খাবারগুলো ছাড়া নাকি সে কিছু খেতে পারত না, অন্য খাবার খেতে গেলেই সমস্যা করত। আরো একটা বিষয় করত, সেটা হচ্ছে যে ওই ছেলেটা যার উপর এই সমস্যা সৃষ্টি হয়েছিল, এই ছেলেটা নিজের সমস্যা সলভ হতো না, কিন্তু ওই জিনটা ওই ছেলেকে দিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করত। এটা বিভিন্ন পদ্ধতিতে হতো আর কি। একদম শেষ দিকে যখন চলে এসেছে বডির কন্ডিশন, তখন নাকি ওকে কিছুই খেতে দিত না। দেখা গেল ও একটা খাবার চেয়েছে, ওর খেতে ইচ্ছে করছে, পছন্দ মতো একটা খাবার দিল, কিন্তু ওই খাবারটা ওর গিলতে পারছে না। সে বলতো গলা চেপে ধরেছে, খাবারটা নিচে নামছে না। কি একটা ভয়ঙ্কর অবস্থা প্রিয় লিসেনার্স, আপনারা একবার চিন্তা করুন যে একটা খাবার গলার একটা লেভেল পর্যন্ত এসে আটকে গেছে, খাবার নামছে না, সেটা কোনোভাবেই আর সে খেতে পারত না, সেটা উগড়ে ফেলে দিতে হতো। আর একটা খাবার চাইতো, সেটা এনে দিলেও একই ঘটনা ঘটত। একেবারে শেষ দিকে নাকি পানিও খেতে দিত না, একদম চূড়ান্ত পর্যায়ে সে সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস অবস্থাতেই ছেলেটা মারা যায়। অনেক ভালো ভালো হুজুরের পরামর্শ নেওয়া হয়েছিল, তারা চেষ্টা করেছিলেন, লাভ হয়নি। শেষবার নাকি একজন খুব ভালো রাকি উনি তাকে দেখেছিলেন এবং বলেছিলেন একটা নির্দিষ্ট সময়ের কথা, যে ওই সময় উনি তার ট্রিটমেন্ট করবেন। অদ্ভুত আর ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, এই সময়ের আগেই রহস্যজনক কারণে আল্লাহ তাআলার ডাকে উনি সাড়া দিয়ে চলে গিয়েছিলেন। এটা কি ওই জিনের কারণে হয়েছিল না কি কারণে হয়েছিল সেটা নির্দিষ্ট করে বলা যায়নি। এই যে ওয়াসিউদ্দিন ভাই, উনি জানিয়েছেন যে এই ছেলেটা যখন খুলনা 250 বেড হসপিটালে ভর্তি হয়েছিল, ওই যে সেন্সলেস অবস্থায়, তখন কিন্তু ওয়াসিউদ্দিন ভাই দেখতে গিয়েছিলেন ওনার আরেকজন রুমমেট যার নাম সিয়াম, তিনিও দেখতে গিয়েছিলেন একদম লাস্ট কন্ডিশন যেটা, এমনকি জানাজাতেও ওনারা শরিক হয়েছিলেন। কি একটা ভয়ঙ্কর ব্যাপার ফিল হচ্ছিল। আমাদের মধ্যে অনেকেই চিন্তা করেন, আমাদের কাছে যদি একটা জিন থাকতো আমাদের অনেক কাজ করে দিত, মানুষের উপকার করতে পারতাম। আসলে কি আমরা যেভাবে ভাবি সেভাবেই হয়? তাহলে এই ছেলেটার কথা একবার চিন্তা করুন, কি কষ্ট দিয়ে তাকে মেরেছে। এবার আসি, ওয়াসিউদ্দিন ভাই যেই ঘটনাটা উনি নিজেই প্রত্যক্ষ করেছিলেন সেটা, সময়ের বিবর্তনে হলে সিট পেয়ে যান, হলে ওঠেন। তো ওনার ওই হলের অভিজ্ঞতার আগেই আর একটা ব্যাপার, সেটা হচ্ছে যে ওই যে মেসে যখন ছিলেন, সালটা 2012, ওর একটা ছুটি চলছিল, ছুটির পর সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল, তাই ছুটিটা কাটাতে পারবেন না ওনারা ওই এক্স প্যারাডাইস ওই সময় ওই মেসেই। তো ওই মেসে যখন ছিলেন তখন পুরো মেসে মানে সবাই তো ছুটিতে চলে গেছে, মাত্র দুজন ব্যক্তি ছিলেন, এক হচ্ছে ওয়াসিউদ্দিন ভাই, আর একজন ছিলেন যার নাম হচ্ছে ডিকেন। এই ডিকেন ভাই ছিলেন, ডিকেন ভাই আবার খুলনা শহরে একটি নাম করা কোচিং রয়েছে, অনেকগুলো রয়েছে, তার মধ্যে সারা বাংলাদেশের খুব রিনাউন্ড একটা কোচিং উদ্ভাস, এই উদ্ভাসে ক্লাস নিতেন। ডিকেন ভাই আবার বিকালের দিকে উদ্ভাসে ক্লাস নিতে গিয়েছিলেন। খুলনার পানিতে কিন্তু একটা সমস্যা রয়েছে, অত্যাধিক লবণাক্ততা, যেহেতু সমুদ্রের কাছাকাছি, এই কারণে খুলনার পানিতে কিন্তু লবণের পরিমাণ অনেক বেশি। এমনটা হতো যে গোসল করতে গেলে এই লবণাক্ত পানি যখন বের হতো তখন গোসল করাটাই সমস্যা হয়ে যেত। এই জন্য ওনারা যেটা করতেন অধিকাংশ সময় ওই মেসের ওয়াশরুমে গোসল না করে ওনাদের যে খান জাহান আলী হল রয়েছে ওই হলের একটা পুকুর রয়েছে, ওই পুকুরের পানি খুবই সুন্দর, লবণমুক্ত পানি, ওইখানে গোসল করতে যেতেন। তো ওই দিন এই ওয়াসিউদ্দিন ভাই হলের পুকুর থেকে গোসল করে খালি মেসে, মেসে তো কেউ নাই, উনি এসেছেন, হঠাৎ করে দেখলেন যে মেসের বারান্দায় অদ্ভুত রঙের দুটি সাপ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এই রঙের সাপ সচরাচর দেখা যায় না, এটা যে কি রং উনি ওইভাবে শনাক্ত করতে পারেন নাই এক্স্যাক্ট কি রং, কারণ একদম মৌলিক রং ছাড়াও তো আরো বিভিন্ন ধরনের রঙের কম্বিনেশনে অন্যান্য রং আমরা দেখতে পাই, ওই রকম কিছু একটা। উনি যখনই দেখেন দুইটা সাপ স্থির হয়ে ফনা তুলে দাঁড়িয়ে আছে, উনি ওই সময় চিন্তা করলেন যে এই সাপগুলো তো আক্রমণ করতে পারে, সেলফ ডিফেন্স রিয়াকশন হিসাবে উনি খুঁজতে থাকলেন আশেপাশে কোনো লাঠি আছে কিনা, শুধু লাঠি আছে কিনা এটা দেখার জন্য যখনই এক পাশে শুধু চোখ ঘুরিয়ে এক সেকেন্ডের জন্য তাকিয়েছেন, এরপর সামনে তাকিয়ে দেখেন সেখানে কিছুই নাই। এই যে এই ঘটনাটা যেটা ওনার সাথে ঘটলো, দুটো সাপ, ওই মেসের মালিকের ছেলের সাথেও কিন্তু জিন ঘটিত সমস্যা ছিল, সে ছেলেটাও মারা গিয়েছিল। এই সাপের সাথে তার ছেলের কি কোনো সম্পর্ক আছে কিনা এটা উনি জানতে পারেননি, হতে পারে কোনো সম্পর্ক রয়েছে। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি ওয়াসিউদ্দিন ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের খুলনা স্পেশাল এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা পেয়েছি যার কাছ থেকে, তার নাম ফারহানা আক্তার। ওনার বাড়ি খুলনার জিন্নাপাড়া শিপইয়ার্ড এলাকায়। ওনার নিজের সাথেই ঘটেছিল ঘটনাটি, আর এই ঘটনার অন্যতম সাক্ষী ওনার আপন বড় ভাই। তখন সময়কাল ছিল 2010, এখন থেকে প্রায় 15 বছর আগে, আর ওই সময়ে এই ফারহানা আপু উনি ক্লাস 4-এ পড়তেন। পরিবারে ওই সময় ওনার মা বাবা দাদি আর ওনার এই বড় ভাই। ছোটবেলা থেকে উনি বেশ দুষ্টু ছিলেন, বিশেষ করে ওই সময়ের প্রেক্ষাপটে ওনার দুষ্টুমিটা ছিল অতিরিক্ত মাত্রায়, এই কারণে ওনার মায়ের হাতে সবসময় মার এবং বকুনি খেতেই থাকতেন। ঘটনা যখন ঘটে ওই সময়ে ওনারা খুলনার রূপসা অঞ্চলে থাকতেন। ওনার বাবা ফ্যাক্টরিতে চাকরির পাশাপাশি রাজনীতি করতেন, যার কারণে ওনার বাবা এলাকায় খুবই পরিচিত একটা মুখ। ঘটনা যেদিন ঘটে ওদিন শুক্রবার, শুক্রবার তো মহা আনন্দের দিন ওনাদের কাছে, স্কুল নাই, সারাদিন খেলাধুলা করতে পারবেন, আর উনি তো এমনিতেও ছোটবেলা থেকে ডানপিটে খুবই চঞ্চল, স্কুল ছুটি থাকলে তাকে বাসায় পাওয়াই মুশকিল। শুক্রবার দিন বিকেলবেলা ওনার বড় ভাই সহ আরো পাঁচ ছজন বন্ধু বান্ধব মিলে খেলাধুলা করছেন, খেলতে খেলতে সন্ধ্যা হয়ে যায়, কখন যে মাগরিবের আজান দিয়ে দিয়েছে সেটা ওনারা খেয়ালই করেন নাই। আর ওনার আম্মুর কিন্তু একটা কড়া রুলস ছিল, সেটা হলো মাগরিবের আজানের সাথে সাথেই ওনাদের এই দুইজন ভাই বোনকে বাসায় উপস্থিত থাকতেই হবে, না হলে কঠিন শাস্তি পেতে হবে। প্রতিদিন এই রুলস ওনারা ফলো করলেও ওই দিন ওনারা দুজনে মাগরিবের পর বাসায় না ফিরে প্রায় ২০ মিনিট দেরি করে ফিরেছেন। বাসায় গিয়ে দেখতে পান ওনার মা রাগ করে দরজা বন্ধ করে রেখেছেন। উনি আর ওনার ভাই অনেকক্ষণ ডাকাডাকি করছেন, যখন ওনার আম্মু দরজা খুলল না তখন দরজার সামনেই বসে পড়েছেন, আর তখনই ইলেকট্রিসিটি চলে গেছে। ইলেকট্রিসিটি চলে গেলে ওনাদের আনন্দ আরো বেড়ে যেত, কেননা তখন রাস্তায় আবার হাঁটতে বের হতেন, ওই সময় আরো বাচ্চা কাচ্চারা রাস্তায় চলে আসতো, তখন আরো মজা হতো, খেলাধুলা হতো, চোর পুলিশও খেলতেন, মানে ইলেকট্রিসিটি চলে গেলে আনন্দের মাত্রা আরো বহুগুণ বেড়ে যেত। ওনারা যখন ভাবলেন যে ইলেকট্রিসিটি চলে গেছে তাহলে দরজার সামনে বসে থেকে লাভ কি, যাই বাড়ির বাইরে যাই, ওনারা দুজন বাড়ির বাইরে গিয়েছেন। বাড়ির বাইরে গিয়ে দেখেন রাস্তায় কেউই নাই, কি আর করা, দুজনেই খেলবেন এরকম সিদ্ধান্ত নিলেন। তো ওনাদের বাসার অপোজিট সাইডে একটি পুকুর রয়েছে, একটা সময় নাকি ওই পুকুরের উপর একটা কাঠের বাড়ি ছিল, সেখানে একটা পরিবার বসবাস করতেন। কোনো এক অজানা কারণে ওনারা হঠাৎ করেই ওই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান, এরপর থেকে ওই পুকুরে মানুষজন ময়লা আবর্জনা ফেলত। ওনারা ওই পুকুরের এক সাইডে চলে যান, দুজন মিলে খেলছেন, তখন কিন্তু ভয় ডর কোনো কিছু তাদের লাগেনি। আরো একটা বিষয়, রাস্তায় কোনো মানুষজন ছিল না, এমনকি একটা কুকুর বিড়ালেরও দেখা ওনারা পান নাই। খেলছেন খেলছেন, ওনারা যখন খেলায় মশগুল তখন হঠাৎ করে চোখ পড়ে ওই পুকুরটার দিকে। ওনারা দেখতে পান পুকুরের ঠিক মাঝ থেকে একটা ধোয়ার কুণ্ডলি ধীরে ধীরে বের হচ্ছে। আকাশে চাঁদ নেই, চারিদিকে অন্ধকার, তবুও সেই অন্ধকারের মাঝেই ওই ধোয়ার কুণ্ডলি স্পষ্ট ওনারা দেখতে পাচ্ছেন। কয়েকবার চোখের পলক ফেলে পরভাইকে বলেন যে এই এটা কি, তখন উনি দেখতে পান তার বড় ভাইও এক দৃষ্টিতে ওই ধোয়ার কুণ্ডলির দিকে তাকিয়ে আছে। এর মধ্যে কি হয়, ওই ধোয়ার কুণ্ডলিটা আস্তে আস্তে ওনাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। যখনই এগিয়ে আসতে শুরু করেছে ওনার বড় ভাই ওনাকে ফেলে দিয়েছেন বাড়ির দিকে এক দৌড়। এদিকে উনি কোনো এক অজানা কারণে ওখান থেকে নড়তেই পারছেন না, উনি তাকিয়েই রয়েছেন ওই ধোয়ার কুণ্ডলির দিকে। উনি দেখতে পেলেন এই ধোয়ার কুণ্ডলি একটা মানুষের অবয়বে শেপ নিয়েছে, আর ওই জিনিসটা আস্তে আস্তে এগিয়ে আসছে। চেহারাটা তখনও ভালো করে বোঝা যাচ্ছে না, তবে এটা মানুষের অবয়ব এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তখন ওনার শরীরে শক্তি ফেরত পান, উনিও বাড়ির দিকে এক দৌড় দিয়েছেন। দৌড় দিয়ে এসে দেখেন যে ওনার ভাই তখনও দরজার সামনে ধাক্কাধাক্কি করছে, দাঁড়িয়ে আছে আর দরজা ধাক্কাধাক্কি করছে অনেক জোরে, উনিও এসে প্রচন্ড জোরে ধাক্কাধাক্কি করছেন। ওনার মা দরজা খুলে দেন, ওনার ভিতরে ঢুকে ওনার মাকে জড়িয়ে ধরেন এবং বলেন যে ঘটনাটা কি। ওনার আম্মু বিষয়টা বুঝতে পারেন, এটাও বুঝতে পারেন যে রাতের বেলা তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এভাবে দরজাটা বন্ধ করে রাখা উচিত হয়নি। বাড়িতে জমজম কূপের পানি ছিল, দু ভাই বোনকে খাইয়ে দিলেন। ওই দিন এশার নামাজের পর আবার একটা বিয়ের দাওয়াত ছিল, যেই দাওয়াতে ওনার আব্বু যাবেন, সাথে এই দুই ছেলে মেয়েকে নিয়ে যাবেন। ওনার আম্মু বলেন যে এশার নামাজের পর হুজুরের কাছে নিয়ে যাওয়া হবে, ঝাড়ফুঁক করার পর তোমার আব্বুর সাথে বিয়ের দাওয়াতে যাবা, এমনটাই কথা হয়। তো বাসায় আসার পর ভয় ডর আর ছিল না, কেটে যায়। তো এশার আজান যখন দিল তখনও কিন্তু ইলেকট্রিসিটি আসেনি। ওনার আম্মু উনি ওই বিয়ের দাওয়াতে ওই সময় যাবেন না, কথা ছিল যে এই দুই বাচ্চাকে নিয়ে ওনার আব্বা যাবেন আর কি। ওনার আম্মু হারিকে নিয়ে এই পুকুর পাড়টা এগিয়ে দিতে চেয়েছিলেন, তবে ওই সময় ওনার ভয় ডর লাগছিল না, বললেন যে আমরা এমনি চলে যেতে পারবো, কোনো সমস্যা নেই, কয়েক মিনিট হাঁটলেই তো মেইন রোড। তো ওনারা দুজনই রওনা দেন, ভাই বোন, আর মেইন রোডে চলেও আসেন, কোনো সমস্যা হয়নি ওইটুকু পথ আসতে। পুকুর পাড়ে যে আবার কিছু দেখবেন বিষয়টা এরকম না, ওই পুকুর পাড় দিয়ে হাঁটার সময়ও ওনাদের তখন ভয় ডর কাজ করছিল না। ওই মেইন রোডে যাওয়ার পথে ওনাদের এক বান্ধবীর বাড়ি পড়ত, মানে এই ফারহানাপুর এক বান্ধবীর বাড়ি পড়ত, তার নাম হচ্ছে কলি। তো দেখেন যে ওই রাতের বেলা এই কলি আপু তিনি ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করছেন। যখন দেখলেন যে এই কলি আপু রাস্তা পরিষ্কার করছেন, দূর থেকেই এই ফারহানাপু বলে উঠেন, এই কলি তুই এখন অন্ধকারের ভিতরে রাস্তা ঝাড়ু দিচ্ছিস কেন, কি হয়েছে? কয়েকবার ডাকাডাকি করার পরও সে কোনো সাড়া দিল না, সে ঝাড়ু দিয়েই যাচ্ছে। তখন এই ফারহানাপুর বড় ভাই তাকে ধমক দিয়ে বলছে, এই ওর বাড়ির রাস্তাও ঝাড়ু দিচ্ছে, রাত্রের বেলা দিক আর দিনের বেলা দিক, সন্ধ্যাবেলা দিক, তোর এত জিজ্ঞেস করা কি আছে, চল। তার মন চাইছে ঝাড়ু দিচ্ছে। ভাইয়ের এই ধমককে আর কোনো উচ্চবচ্চ না করে যাওয়া শুরু করলেন ওনার বাবার কাছে। তো বাবার কাছে যাওয়ার পর ওনার বাবাকে আগের থেকেই ফোনে বলে দিয়েছিলেন কি করতে হবে। তো হুজুরের কাছ থেকে ঝাড়ফুঁক করানোর পর বিয়ের দাওয়াত খেয়ে আবার বাড়িতে চলেও আসেন। পরের দিন সকালবেলা যখন এই ফারহানাপু কলিদের বাসায় গিয়েছেন, তার ওনার মাথায় জিনিসটা কাজ করছিল, কলি কেন রাতের বেলা ঝাড়ু দিচ্ছিল। তখন কলিকে উনি ওই সময় পান নাই, একটা জায়গায় গিয়েছিল পাশে। তখন কলির আম্মুকে, মানে ওই আন্টিকে জিজ্ঞেস করেছেন যে কালকে ও এত রাতে রাস্তা ঝাড়ু দিচ্ছিল কেন। এই কথা শুনে তো ওই আন্টি অবাক, যে রাস্তা ঝাড়ু দিবে তাও আবার রাতের বেলা, এটা কিভাবে সম্ভব, ও তো সন্ধ্যার পরে বাসা থেকে বেরই হয় নাই, আমার সামনেই ছিল। এই কথা শোনার পর উনি মারাত্মক লেভেলের একটা শক্ট খান, ঘটনাটা কি, তাহলে কাকে দেখলাম, পুকুর পাড়ে ওই অবয়ব, তারপরে এই কলির রাস্তা ঝাড়ু দেয়া, আসলে বিষয়টা কি ছিল। যদিও বা এটা নিয়ে আর তেমন কোনো সমস্যা আল্লাহর রহমতে হয়নি, তবে বিষয়টা এখনো ওনার কাছে রহস্য হয়ে রয়ে গিয়েছে। ওই পুকুরে ওই অবয়বের নিশ্চয়ই কোনো একটা কারসাজি রয়েছে, হতে পারে যে তার কারণেই পুকুরের উপরে যে কাঠের বাড়িটা ছিল সেই বাড়ির সদস্যরা অন্যত্র চলে গেছে, এটা অবশ্য নিশ্চিতভাবে বলা যায় না, হতেও পারে নাও পারে। তো এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি ফারহান আক্তার আপুকে আপনার পাঠানো ঘটনার জন্য। চলুন চলে যাব আমাদের এবারের খুলনা স্পেশাল এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম রিয়াদ শেখ। ওনার বাড়ি খুলনা জেলার দৌলতপুরের দেয়ানা গ্রামে। ঘটনাটি ওনার এবং ওনার পরিবারের সাথেই ঘটে যাওয়া। ঘটনাটির সূত্রপাত হয় 2020 সালের শুরুর দিক থেকে। ঘটনাটির সূত্রপাত হয় ওনার আব্বুর হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টের মাধ্যম দিয়ে। ওনার আব্বু একদিন নিজের কর্মব্যস্ততার জন্য রিক্সায় করে সরকারি বিএল কলেজ যে রোডটা রয়েছে এই রোডের সামনে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করেই রিক্সাটি আশ্চর্যজনকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে একপাশে কাত হয়ে পড়ে যায়। ওনার আব্বু রিক্সা থেকে ছিটকে পড়ে যান, আর ছিটকে পড়ে ওনার আব্বুর চোয়ালে মারাত্মক আঘাত লাগে, চোয়ালে কেটে যায়, শরীরের অন্যান্য জায়গায়ও কেটে যায়, তবে চোয়ালে আঘাতটা বেশি লেগেছিল। এই ধরনের দুর্ঘটনা হতেই পারে, এই কারণে এটা নিছক দুর্ঘটনাই ওনারা ভেবেছিলেন, তবে কে জানত এটা নিছক দুর্ঘটনা ছিল না। এরপর থেকে ওনাদের পরিবারের সবার ভেতর অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। যেমন ওনাদের পরিবারের সদস্যদের মধ্যে অদ্ভুত ধরনের একটা মিল ভালোবাসা ছিল, সেগুলো কেমন যেন হারিয়ে যেতে লাগলো। একটি সুখী পরিবার কেমন যেন এক মুহূর্তে নানা ধরনের জটিলতায় ভুগছিলেন। ওনার আব্বু বাইক নিয়েই মূলত চলাচল বেশি করতেন। ওনার আব্বু বাইক নিয়ে চলাচল করলে এমন হতো যে হঠাৎ করে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হতে হতেও আল্লাহর অশেষ রহমতে কোনো একটা অদৃশ্য শক্তির প্রভাবে মনে হচ্ছিল যে উনি বেঁচে যাচ্ছিলেন। ওনার আব্বু নিজেও বুঝতে পারছিলেন না যে হচ্ছেটা কি। এরপর শুরু হলো ওনার আম্মুর সাথে ঘটনা। ওনার আম্মুর হঠাৎ করেই খাওয়া দাওয়া প্রায় বন্ধই হয়ে গেল বলতে হবে। তার মাথার চুলও আশঙ্কাজনকভাবে পড়তে শুরু করল। ওনার আম্মু এভাবে বেশ কিছুদিন ভোগার পর ডাক্তার দেখাতে গিয়ে জানতে পারলেন যে উনি নাকি টাইফয়েড আক্রান্ত হয়েছেন। টাইফয়েডে আক্রান্ত হলে বিভিন্ন ধরনের ওষুধপত্র তো খেতেই হয়, সেটা উনি খাচ্ছিলেন, কিন্তু তারপরও এই টাইফয়েড থেকে উনি রেহাই পাচ্ছিলেন না। সারাদিন বাড়ির কাজ তো করতেই হতো, কিন্তু ক্ষুধা খুবই কম লাগত। তিন বেলা ভাত খত দূরের কথা, এক বেলাও যা খাবার খেতেন সেটাও খুবই কম খেতে পারতেন। উনি খুবই রুগ্ন হয়ে যাচ্ছিলেন। কেন ওনার এই টাইফয়েড ভালো হচ্ছিল না, এটারও কোনো কুল কিনারা করতে পারছিলেন না কেউই। এদিকে চরম অর্থ সংকট শুরু হয় হঠাৎ করেই। এই রিয়াজ শেখ ভাইয়ের আব্বুর বিজনেসে চরম লেভেলের লোকসান হতে থাকে, আর মাঝে মাঝেই অ্যাক্সিডেন্ট, ছোটখাটো তো অ্যাক্সিডেন্ট হতোই, আর বড় বড় অ্যাক্সিডেন্ট হতে গিয়েও হতো না আল্লাহর অশেষ রহমতে। এদিকে রিয়াদ ভাইয়ের আম্মুর শারীরিক অবনতি, তাকে ডাক্তার দেখানো, এভাবেই চলছিল সবকিছু। এরপর শুরু হলো হঠাৎ করে এই রিয়াদ ভাইয়ের সাথে ঘটনা। ওনার শারীরিক অবস্থার যেই হাল ছিল, শুরুর দিকে ভালো ছিল, কিন্তু হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলো। শুধু শারীরিক অবস্থার অবনতি হলেও তো একটা ব্যাপার থাকতো, ওনার মানসিক অবস্থারও অবনতি হতে শুরু করলো। দিন দিন খুবই চিকন হতে লাগলেন। একদিন হয়েছে কি, উনি মাঝ রাতে ওয়াশরুমে গিয়েছিলেন। ওয়াশরুমেই তখন ছিলেন, ওনার মনে আসছে যে উনি জল বিয়োগ করতে গিয়েছিলেন। উনি যখন বের হবেন তখন হলো কি, ওনার শরীরটা হঠাৎ করে কাঁপা কাঁপি শুরু হয়ে গেল। এরপর ওনার কিছু মনে নাই। ওনার মনে ছিল যে উনি ওয়াশরুমের ভেতরেই হয়তোবা সেন্সলেস হয়ে গিয়েছিলেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে উনি কিন্তু ওয়াশরুমের ভেতরে ছিলেন না। ওনাকে পাওয়া যায় ওনার দরজার সামনে। এটা কিভাবে সম্ভব? উনি ওয়াশরুমের দরজা খোলেন না, এটা ওনার মনে আছে। তাহলে কিভাবে উনি ঘরের দরজা পর্যন্ত আসলেন? পরিবারের সদস্যরা যখন ওনাকে পান, ওনার জ্ঞান ফেরানো হলো। বিষয়টা শারীরিক দুর্বলতাই ভেবে নিয়েছিলেন। এভাবে বেশ কয়েকদিন কাটার পর আবার একদিন ভোরবেলা ওয়াশরুমে যখন গিয়েছেন, ওই ওয়াশরুমের ভিতরে আবার উনি জ্ঞান হারিয়েছেন। তবে এবার আর দরজার বাইরে পড়েছিলেন না, ওয়াশরুমের ভিতরেই ছিলেন। পরিবারের সদস্য যখন বুঝতে পারলেন যে ওয়াশরুমের ভিতরে আছে, কোনো সারা শব্দ নাই, এরপর দরজা ভেঙে তাকে বের করা হয়। এরপর থেকে ওনার সাথে অন্যান্য ঘটনাও ঘটতে শুরু করে। ওনারও হঠাৎ করে মারাত্মক জ্বর হয়, আর এই জ্বরে ওনার শারীরিক অবস্থার এতটাই অবনতি হয় যেটা সাধারণ জ্বরে হয় না। কিছুদিন পর পরই ওনার জ্বর হতো। পরীক্ষা নিরীক্ষা করে জানা গেল যে উনিও টাইফয়েড আক্রান্ত। পরিবারের সবাই তো এবার ওনাকে নিয়ে চিন্তিত হয়ে পড়লেন। ওনার আম্মুর টাইফয়েড হয়েছিল, তবে আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যাচ্ছিল, কিন্তু এবার ওনার টাইফয়েড শুরু হলো। যে ওনার আম্মু আস্তে আস্তে ঠিক হচ্ছে, এবার ওনার টাইফয়েড শুরু হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে ওনার শরীর শুকিয়ে তো একদম কঙ্কাল সার হয়ে যায়। এত কিছুর মধ্যেও কিন্তু ওনাদের তখনও মাথায় আসে নাই একটা ভালো হুজুর দেখাতে হবে। শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল ওনার যে উনি যে বেঁচে থাকবেন এই হালটাও ছেড়ে দিয়েছিলেন। বিছানা থেকে উঠতেই পারতেন না। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে হাতে তসবি নিয়ে জিকির করছিলেন শুয়ে শুয়ে, উঠে বসার শক্তিও নাই। এর মধ্যে কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে যান। উনি আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় কিছু একটা দেখতে পান। উনি দেখতে পান উনি ওনাদের এলাকার একটা ভিটাতে, যেটা গোলদারের ভিটা নামে পরিচিত, দৌলতপুরের দেয়ানা গ্রামে যারা বসবাস করেন তারা নাকি সবাই এই গোলদারের ভিটাকে চিনে থাকবেন। এটা খুবই হন্টেড একটা প্লেস। উনি দেখেন যে উনি গোলদারের ভিটাতে দাঁড়িয়ে আছেন, ওনার সামনে একটা অল্প বয়স্ক যুবক দাঁড়ানো অবস্থায় আছে। মাঝ গড়নের উচ্চতা, থুতনিটা একটু লম্বা, মুখে লালচে লালচে ব্রণের দাগ, আর সামনের দাঁতটা একটু উঁচু, আর পরনে কালো পাঞ্জাবি। ওনাকে কোন একটা ভাষায় কিছু একটা বলল, উনি সেটা বুঝতে পারেননি। উনি ওই অবস্থাতেই বলেছে যে আমি তো আপনার কথা বুঝতে পারিনি। তখন সে বাংলায় বলে, আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি। এর মধ্যেই ওনার এই দ্বন্দ্বাচ্ছন্ন ভাব কেটে যায়। এরপর বিষয়টা উনি ওনার আম্মুর সাথে শেয়ার করেন। ওনার আম্মু ওই সময় কোনোভাবে ওনাকে বুঝ দিলেও উনি কিন্তু বুঝতে পেরেছেন যে ওনার আম্মু বিষয়টা গুরুত্ব সহকারে নিয়েছেন। এবার ওনার মেঝো খালার বাসা কাছে থাকায় রাতের বেলা এসেছিলেন। তখন এই যে উনি যে স্বপ্নটা দেখেছিলেন, ওনার আব্বু আম্মু খালার সাথে সেই স্বপ্নের বিষয় নিয়ে আলোচনা করছিলেন। পরের দিন ওনার একটা স্থানীয় মসজিদ, এই মসজিদটা মসজিদে নূর হিসেবে পরিচিত, ওই মসজিদে নূরের ইমাম সাহেব ওনাদের বাসায় আসেন, ঝাড়ফুঁক করতে আসেন মূলত। সব কথা শুনলেন, ওনাকে আশ্বস্ত করেন, ঝাড়ফুঁক করেন। এর কিছু সময় পর উনি লক্ষ্য করেন যে হুজুর কিছুটা বিচলিত আর কেমন যেন করছেন। এর পরপরই হুজুর বিদায় নিলেন আর যাওয়ার আগে বললেন যে তিনি তার নানার সাথে বিষয়টা নিয়ে আলোচনা করবেন। তার নানা ওই দৌলতপুরের সুপরিচিত কওমি মাদ্রাসা, যেটা মুহাম্মাদিয়া মাদ্রাসা নামে পরিচিত, এই মুহাম্মাদিয়া মাদ্রাসার প্রথম মুহতামিম বা হেড শিক্ষক বা প্রধান শিক্ষক ছিলেন। হুজুর একদিন জানালেন যে তার নানা ওনাদের বাড়িতে আসবেন। একদিন এশার সালাতের পর হুজুর, হুজুরের নানা সহ আরো দু একজন হুজুর আসতেন। হুজুর বিষয়টি বলতে লাগলেন। বলার এক পর্যায়ে হুজুর বললেন যে উনি তো বিভিন্ন সময় জিনে ধরা রোগীকে ঝাড়ফুঁক করেছেন, যখনই নাকি এই রিয়াদ শেখ ভাইকে ঝাড়ফুঁক করা শুরু করেছেন তখন ওনার শারীরিক কিছু সমস্যা দেখা দেয়, যার কারণে ওনার কাছে মনে হয়েছিল মারাত্মক কোন সমস্যায় আক্রান্ত এই রিয়াদ শেখ ভাই। হুজুরের নানা সবটা শুনলেন। এরপর উনি বললেন যে জিন তো বিনা কারণে মানুষের কাছে আসতে চায় না, কারণ তো কিছু একটা আছেই, আল্লাহ চাইলে তো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো পরের দিন হুজুরের নানা আর কিছু মাদ্রাসার স্টুডেন্ট ওনাদের বাড়িতে এসে বাড়িটা বন্ধ করে দিয়ে যান। এরপর ধীরে ধীরে রিয়াদ শেখ ভাইও সুস্থ হতে থাকেন। উনি ভেবেছিলেন এখানেই সবকিছু শেষ, কিন্তু না, এখানেই শেষ নয়। রিয়াদ শেখ ভাই ধীরে ধীরে সুস্থ হচ্ছেন, একটা সময় পর আল্লাহর রহমতে উনি সুস্থ হয়েও যান। এবার ঘটনা শুরু হয় ওনার ছোট ভাইয়ের সাথে। ওনার ছোট ভাই অবশ্য ছোটবেলা থেকে একটু রুগ্ন আর দুর্বল, তার বয়স তখন আনুমানিক 10-এর কাছাকাছি। একদিন সে বাড়ির উঠোনে খেলাধুলা করছিল, হঠাৎ করে সে তার আম্মুর কাছে গিয়ে বলে, আম্মু আমার ভালো লাগছে না, আমার পাটা একটু ধুয়ে দিবা, যেহেতু মাটির উপর খেলাধুলা করছিল পায়ে ময়লা লেগেছে। তখন রিয়াদ শেখ ভাইয়ের আম্মু তার ছোট ভাইয়ের হাত ধরে কলপারে নিয়ে গিয়ে পা ধুয়ে দিতে লাগলেন। হঠাৎ করে ওনার ভাইয়ের শরীরটা সাপের মতো বাঁকাতে শুরু করলো, তার চোখের মণি পুরোপুরি সাদা হয়ে যায় আর গড়গড় গড়গড় শব্দ করতে থাকে। ওনার আম্মু ওনার ছোট ভাইকে কলের পানি মাথায় দিতে থাকে না, চিৎকার করতে থাকে, কে কোথায় আসো, একটু এদিকে আসো, আমার ছেলেটা যেন কেমন করছে। এর মধ্যে কি হয়, এই রিয়াদ শেখ ভাইয়ের একজন বন্ধু যার নাম জিশান, এই জিশানের মা ওনাদের বাসায় পানি নিতে আসলে এরকম অবস্থা দেখে দ্রুত ওনার আম্মুর কাছে ছুটে যান, এবং ওনার আম্মু এবং ওই জিশানের মা দুজন মিলে ওনার ছোট ভাইকে ধরাধরি করে ঘরের ভেতরে নিয়ে আসেন। অনেক সময় পর তার জ্ঞান ফেরত আসে। ফেরত আসার পর হঠাৎ করে সে জোরে চিৎকার করতে থাকে এবং বলতে থাকে, আম্মু ওরা কারা, ওরা কারা, ওদের সরাও, ওরা কেন এখানে আসছে, ওরা বড় বড় চোখ করে তাকিয়ে আছে, খুবই ভয়ঙ্কর ওরা। তখন রিয়াদ শেখ ভাইয়ের আম্মু তার ছোট ভাইকে জড়িয়ে ধরে বলতে থাকে, বাবা এখানে তো কেউ নাই, আমরাই তো আছি। এরপর আবারও তার ছোট ভাই জ্ঞান হারায়। এরপর অনেক সময় পার হয়ে যায়, তারপরে জ্ঞান ফেরে। প্রথমে কিছু প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করার পর রিয়াদ শেখ ভাইয়ের আম্মু তার ছোট ভাইকে জিজ্ঞেস করেন যে, বাবা তুমি কি দেখেছিলে, তুমি ওরকম চিৎকার করছিলে কেন? তখন ওনার ছোট ভাই বলতে থাকে, আম্মু আমি দেখি তিনজন কালো কুচকুচে চেহারার মহিলা, ভয়ঙ্কর চেহারা, লাল শাড়ি পরা, আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়েছিল, খুবই ভয়ঙ্কর তারা দেখতে, এটা আমি বলে বুঝাতে পারবো না। তখন ওনার আম্মু বুঝতে পারেন যে আসলে এমন কোন গুরুতর সমস্যা হয়েছে তা না হলে এরকম হবে কেন? প্রথমে রিয়াজ শেখ ভাইয়ের আব্বু অ্যাক্সিডেন্ট করছেন বারবার বা করতে গিয়েও আল্লাহর রহমতে বেঁচে যাচ্ছেন, এরপর রিয়াজ শেখ ভাইয়ের আম্মু অসুস্থ হলেন, ব্যবসায় লস, রিয়াজ শেখ ভাই নিজে অসুস্থ হলেন, এরপর আবার তার ছোট ভাই, ঘটনাটা কি? এদিকে একটা সমস্যা দেখা দেয় ওনার ছোট ভাইয়ের, যে মাঝে মাঝেই সে সেন্সলেস হয়ে যেত, এরপর আবার সে জ্বরে আক্রান্ত হল, যেমনটা ওনার মা হয়েছিলেন, রিয়াজ শেখ ভাই হয়েছিলেন, ঠিক সেভাবেই। এরপর রিয়াজ শেখ ভাইয়ের এক আঙ্কেলের পরামর্শে একজন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, তবে উনি ডাক্তার হলেও উনি রুকিয়া করাতেও বেশ পারদর্শী ছিলেন। তার কাছে যখন নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পর সব বিষয় যখন বলা হয়, এর ওই সময় অবশ্য প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বাইরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে, উনি এরপর বলতে থাকেন যে এই ছেলেটাকে আমি যখন দেখলাম তখন আমার কাছে মনে হচ্ছিল এখানে খুবই খারাপ কিছু অবস্থান করছে। এরপর উনি বলেন যে এর শরীরে আমি অস্বাভাবিক কিছু আচরণ লক্ষ্য করেছিলাম, এরপর আমি কিছু দোয়া আমল যখন শুরু করেছি তখন আমি যা দেখছি সেটা কিন্তু আপনারা কেউ দেখেন নাই, আমি দেখলাম অনেক বড় বড় চোখ করে, রক্ত চক্ষু করে আমার দিকে তাকিয়ে আছে, এরপর আমি শক্তিশালী কিছু আয়াত পাঠ করা শুরু করলাম, এরপর দেখি ওর শরীরের ভেতর থেকে কালো কি যেন একটা ধোঁয়ার মতো বের হয়ে দৌড়ে চলে গেল। এটা তো সাধারণ কোনো বিষয় নয়। এই সমস্ত বিষয় বলার পর উনি বললেন যে আমার একজন গুরু আছে, মূলত তার কাছ থেকে আমি কিছু জিনিস শিখেছিলাম, কারণ আমার ওয়াইফের জিন ঘটিত সমস্যা ছিল, এই জন্য তার কাছ থেকে আমি কিছু রুকিয়া শিখেছিলাম যাতে করে আমার স্ত্রীর উপর সেই রুকিয়াগুলো করতে পারি, এই কারণেই মূলত আমি কিছু কিছু বিষয় বুঝতে পারি ডাক্তার হলেও। সেই গুরুর কাছে নিয়ে গেলে হয়তো আল্লাহর রহমতে এই সমস্যাটার সমাধান হতে পারে। এরপর তার কাছে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়, তবে উনি বলেছেন যে আগে উনি গুরুর সাথে বিষয়গুলো বলবেন, উনি যদি সম্মতি দেন যে হ্যাঁ চিকিৎসা করবেন তাহলে কাজটা শুরু করা যেতে পারে। কয়েকদিন পর উনি জানান যে হ্যাঁ উনি চিকিৎসা করতে রাজি হয়েছেন। এরপর তার কাছে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পর উনি বলেন যে সবই তো শুনলাম দেখলাম, আমাকে আরো একটা দিন সময় দেন, আমি দেখি কতটুকু তথ্য সংগ্রহ করতে পারি। ফোন নাম্বার রেখে দিলেন রিয়াজ শেখ ভাইয়ের বাবার। একদিন না দুই দিন পরে ফোন করে উনি জানালেন ভয়ঙ্কর কিছু তথ্য। উনি জানালেন যে এই পরিবারের সদস্যরা যে বেঁচে আছেন এটাই আল্লাহর একটা বিশেষ রহমত। মূলত অত্যন্ত শক্তিশালী পিশাচ শ্রেণীর একটা জিনকে বলির মাধ্যমে চালান করা হয়েছে, তাকে খুশি করে এই পরিবারের উপর চালান করা হয়েছে, এই পরিবারের কোনো সদস্যরা যেন জীবিত না থাকে। প্রথমে রিয়াজ শেখ ভাইয়ের বাবাকে হত্যা করবে, এরপর তার মাকে, এরপর এই দুই ছেলেকে, এভাবেই এই পুরো পরিবার শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর রহমতে এরকম ভয়ঙ্কর কিছু হয়নি, কেউ মারা যায়নি, আল্লাহর একটা বিশেষ রহমত ছিল এই পরিবারের উপরে। আরও একটা বিষয় যেটা জানলেন সেটা হচ্ছে যে এই 2020 সাল থেকে এটা শুরু হলেও মূলত মোট 3 বছর ধরে এই ভয়ঙ্কর কালো জাদুর প্রভাব ওনাদের পরিবারের উপর রয়েছে। অল্প কিছুদিনের মধ্যে ওনাদের একদম নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহর রহমতে সেটা হয়নি। এই সমস্ত কথাগুলো শুনে ওনার আব্বু তো ভীষণ আতঙ্কিত হয়ে গেলেন। হবারই কথা, এই ধরনের কথা শুনে কেউ কি স্বাভাবিক থাকতে পারে? তবে সেই গুরু, উনি একজন হুজুর আর কি, উনি আশ্বস্ত করলেন যে ভয়ের কিছু না, ইনশাল্লাহ আমি দেখি, যেহেতু অনেকদিন ধরে চলছে এগুলো একদম রক্তের সাথে মিশে গেছে, সময় লাগবে, হুট করে এই জিনিসটা সমাধান হবে না, তবে উনি চেষ্টা করবেন। এরপর উনি চেষ্টা চালাতে থাকেন, তবে উনি সরাসরি রুকিয়া করতেন না, উনি রাতের বেলা নিজ বাড়িতে বসেই রুকিয়া করতেন, আর উনি কিছু ট্রিটমেন্ট দিয়েছিলেন 41 দিনের, সেই জিনিসগুলো করতে হবে, এগুলো ওনারা পরিবারের সদস্যরা সবাই মিলে করছিলেন, আর উনি রাতের বেলা এই ট্রিটমেন্টগুলো করতেন, নিজের বাড়িতে বসেই রুকিয়া করতেন। ওনার সাথে নাকি অনেক শক্তিশালী এবং সর্দার গোছের জিনেদের সম্পর্ক ছিল, এই রোগীদের চিকিৎসা কোন পদ্ধতিতে হবে সেটাও নাকি জিনেরা জানিয়ে গিয়েছিলেন, ওই বাড়িতে কর্পূর ছিটাতে হবে, এরকম বেশ কিছু বিষয় করানো হয়েছিল। এরপর শরিয়া মোতাবেক ইসলামিক যে চিকিৎসা, সেই পদ্ধতিতেই আল্লাহর রহমতে ওনারা অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছেন। এরপর কিছু কিছু কালো জাদুর উপকরণ পাওয়া গিয়েছিল ওনাদের বাড়িতে, সেগুলোও নষ্ট করা হয়েছিল। তবে কি কি উপকরণ পাওয়া গিয়েছিল এটা রিয়াদ শেখ ভাইকে ওনার আব্বু আম্মু কখনোই বলেন নাই। আর একটা বিষয়, এই জাদুটা কে করেছিল এটা ওনার আব্বু আম্মু জানলেও এতটুকুই শুধু বলেছেন যে ওনাদের কোনো আত্মীয় করে থাকতে পারেন। আসলে এই ধরনের যে বিষয়গুলো, এইগুলো আত্মীয় স্বজন বা একদম কাছের বন্ধু বান্ধব ইনারাই করে থাকেন, কারণ একদম দূরের কেউ সাধারণত এই কাজগুলো করেন না। ধরুন যে দুইজন বন্ধু চাকরির প্রস্তুতি নিচ্ছে, কারণ একটা ভালো চাকরি হয়ে গেল, তখন অন্য বন্ধু কিন্তু এতে খুশি না হয়ে ঈর্ষান্বিত হবে, হিংসা করবে, এটাই স্বাভাবিক। তখন গিয়ে এই সমস্যাটা দেখা দেয়। আবার নিকট আত্মীয় স্বজনদের সন্তানেরা যখন ভালো করছে, ব্যবসা বাণিজ্য ভালো করছে, লেখাপড়ায় ভালো করছে, তখন অন্য আত্মীয় যারা যারা এই বিষয়টা সহ্য করতে পারছে না, তখন তারা কালো জাদুর আশ্রয় নেয়। এইভাবেই হিংসার বশবর্তী হয়ে একটা পরিবারকে ধ্বংস করে দেয়। আমরা কি এভাবেই ধ্বংস হব, নাকি নিজেদেরকে রক্ষা করার জন্য আমরা ব্যবস্থা নিব? ব্যবস্থা আমরা কিভাবে নিতে পারি এই বিষয়ে কিন্তু বিভিন্ন সময় বলেছি আমরা। প্রথমত যে আমরা আমাদের আনন্দের মুহূর্তগুলো, সুন্দর মুহূর্তগুলো ফেসবুকে আমরা দেব না। কোথায় ঘুরতে গিয়েছি পরিবার নিয়ে, ভালো কোনো খাবার খাচ্ছি, বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, আনন্দ উৎসব করছি, এই ছবিগুলো আমরা ফেসবুকে দিব না, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব না। এটা একান্তই আমাদের নিজেদের, এটা আল্লাহর একটা নেয়ামত, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। আর আমাদের সামনে যে সুন্দর পরিকল্পনাগুলো রয়েছে, এই পরিকল্পনার কথাগুলো এগুলো আমরা অ্যাডভান্স কাউকে বলবো না। সেই সাথে আমাদের সন্তান যারা রয়েছে, সন্তানদের ভালো জিনিসগুলো, সফলতার জিনিসগুলো আমরা ঢালাওভাবে প্রচার করব না। এতে করে অনেকেই হিংসুক দৃষ্টি নিয়ে তাদের দিকে তাকায়, অনেকেই কালো জাদু করতে উৎসাহিত হয়, এদেরকে শেষ করে দিতে হবে, এত ভালো করতেছে। এইভাবে কিন্তু আমরা বিভিন্নভাবে মানুষের ক্ষতির শিকার হই। এই জন্য আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দান করেছেন তার শুকরিয়া আদায় করব, আর সবকিছু মানুষের সাথে শেয়ার করাটা উচিত হবে না, তাহলে আমরা এই ধরনের সমস্যার মুখোমুখি হতে পারি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন প্রিয় লিসেনার্স, আর আমরাও চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব এই বিষয়গুলো মেনে চলার জন্য। আইন, হাসাদ, সেহের, এই জিনিসগুলো অত্যন্ত খারাপ। সবসময় যে কালো জাদু করলেই মানুষের ক্ষতি হয় বিষয়টা কিন্তু এরকম না। বদনজরের কারণে হয়, হিংসার কারণে হয়, হিংসার আগুনেই মানুষকে জ্বালিয়ে দেওয়া যায়। আর যিনি হিংসা করেন, হিংসা এমন একটা অপরাধ, পৃথিবীতে আর যত ধরনের অপরাধ রয়েছে, এই অপরাধের কারণে শুধু ওই অপরাধের যে গুণা সেটা হয়, আর হিংসা এমন একটা অপরাধ, হিংসা যে করে তার নেকিগুলো এই হিংসা পুড়িয়ে ছাই করে দেয়। হিংসার যে আগুন, এই আগুনে শেষে শুধু অন্যকে পোড়ায় না, তার নিজের যেই ভালো জিনিসগুলো, এই যে হাসাদ বা হিংসা, তার নিজের আমলগুলো পুড়িয়ে ছাই করে ফেলে। আগুন যেমন সবকিছু পুড়িয়ে ছাই করে ফেলে, হিংসার আগুনে যে ব্যক্তি হিংসা করবে তার নিজের ভালো আমলগুলো পুড়িয়ে ছাই করে ফেলে। হিংসা এতটা খারাপ কাজ। আর আমরা যদি কাউকে হিংসা করার সুযোগও করে দিই ইচ্ছাকৃতভাবে, তাহলে আমরাও কিন্তু তার হিংসার আগুনে জ্বলতে থাকব, যেটা অধিকাংশ সময় হয়। এজন্য আমরা আমাদের যেই সুন্দর পরিকল্পনা বা অন্যান্য যে বিষয়গুলো, ভালো যে বিষয়গুলো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, সাধ্য অনুযায়ী গোপনে দান সাদাকা করব, তাহলে আল্লাহ আমাদের ঝুলন্ত যে বিপদগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ আল্লাহ চাহেন তো আল্লাহ কেটে দেবেন। আর এই বিষয়গুলো পারতপক্ষে, মানে বর্তমান সিচুয়েশনে এই বিষয়গুলো প্রকাশ করা মানেই একটা ভয়ঙ্কর বিপদের হাতছানি। আমরা বিভিন্ন ঘটনায় কিন্তু এগুলো দেখতে পাচ্ছি, সবকিছু বিজ্ঞান দিয়ে প্রমাণ করা সম্ভব নয় যে এটার কারণে ওটা হয়েছে। আমরা যারা মুসলিম, আমরা হাদিসের বর্ণনাগুলো যখন যাচাই বাছাই করি, পবিত্র কোরআনে যে বিষয়ে ইঙ্গিত দেওয়া রয়েছে সেগুলো যখন জানতে পারি, সেই অনুযায়ী আমরা বুঝতে পারি যেগুলো কেন হতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার, চলুন চলে যাবো আমাদের এবারে খুলনা স্পেশাল এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার, এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম মোহাম্মদ তাহমিদ। তার বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি ইউনিয়নের তেলিগাতি গ্রামে। তাহমিদের অসংখ্য ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি। আমরা যখন খুলনায় গিয়েছিলাম তার আগে কিন্তু বাগেরহাটে যাই, সেখানে তাহমিদের সাথে দেখা হয়। যেহেতু বাগেরহাট ও খুলনা বিভাগেরই একটা জেলা, এই কারণে তাহমিদও আমাদেরকে ঘটনা পাঠায়। অবশ্য বলেছিল যে ভাইয়া বাগেরহাটের ঘটনা পাঠাবো, পাঠালে কি সিলেক্ট করবেন? আমি বললাম অবশ্যই, কেন নয়, যেহেতু খুলনা বিভাগেরই অংশ অনায়াসেই পাঠানো যাবে। সেও পাঠিয়ে দেয়। চলুন দুর্দান্ত এই ঘটনাটি এখন শুরু করি। এই ঘটনাটি তাহমিদ পেয়েছে তারই মসজিদের মুয়াজ্জিন, যার নাম হচ্ছে রুহুল, এই রুহুল চাচার কাছ থেকে। তার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটির সময়কাল 70-এর দশকের কোন একটা সময়, এক্সাক্ট সালটা বলা যায় না, কারণ তখন তো আসলে ওরকম সালের হিসাবটা মানুষ করত না। স্পেসিফিক কোন একটা বড় ঘটনার প্রেক্ষাপটে ওই সময়টা বলার চেষ্টা করত, তাহলে বোঝা যায় যে এরকম একটা সময় হতে পারে। সেই হিসাবে 70-এর দশকের কোন একটা সময় ঘটনাটি যখন ঘটে, তখন এই রুহুল চাচার বয়স মাত্র 16 মাস, মানে একদম ছোট, উনি দেখেনও নাই। রুহুল চাচা কিন্তু বিগত প্রায় 20 বছর যাবত এই তাহমিদ যে মসজিদের ইমাম, সেই মসজিদের মুয়াজ্জিন হিসেবে বিনে পয়সায় খেদমত করে যাচ্ছেন। মূলত এই ঘটনাটি ঘটেছিল এই রুহুল চাচার এক চাচির লাশের সাথে। ওই সময় কোন গ্রামে যদি কলেরা হতো, গ্রামের পর গ্রাম সাফ হয়ে যেত। কলেরা যদি হতো তখন অনেকেই ওলাবুড়ির দেখা পেতেন। বিভিন্ন ঘটনায় আমরা কিন্তু ওলাবুড়ির বিষয়টা বর্ণনা করেছি, যে ওলাবুড়ি আসতো, কলেরা ছড়াতো, এরপর বসন্ত বুড়ি এসে বসন্ত ছড়াতো, গ্রামের পর গ্রাম সাফ হয়ে যেত। সবসময় যে ওলাবুড়ির প্রভাবে এটা হতো তা কিন্তু নয়, অন্যান্য কারণে হতে পারে, স্বাভাবিক কারণে হতে পারে। একবার হয় কি, এই রুহুল চাচার যে বিশাল পরিবার ছিল, ওই পরিবারে এই কলেরার একটা প্রকোপ দেখা দিল। ওই পরিবারে এটা এমন ভাবে রূপ লাভ করল, মাত্র কয়েকদিনের মধ্যে ওনাদের এই বিশাল পরিবারের 13 জন মানুষ মারা গেল। অবস্থা এতটাই খারাপ ছিল যে একজনকে মাটি দিয়ে এসে দেখা যেত আর একজন মারা গেছে। এরকম একটা ভয়ঙ্কর বিপদ এই পরিবারের উপর নেমে আসে। কি অবস্থায় একটা পরিবার পড়লে আসলে এরকম একটা শোচনীয় পরিবেশ সৃষ্টি হতে পারে, যে একই পরিবারের 13 জন মারা গেছে, একজনের লাশ দাফন করে এসে দেখা গেল আরেকজন মারা গেছে, এটা কি ভয়ঙ্কর বিপর্যয়? এটা চিন্তা করা যায়। ওই সময় এই অজপাড়াগায় উন্নত চিকিৎসার কথা কিন্তু কেউ কল্পনাই করত না। সবাই চিন্তা করল নিশ্চয়ই এই পরিবারের মাধ্যমে ওলাবুড়ির প্রকোপ শুরু হয়েছে, গ্রামে ওলাবুড়ি এসেছে। ওঝা কবিরাজের উপরই তখন কিন্তু মানুষ বেশি ভরসা করত। ওঝা কবিরাজের কাছে যাওয়া হলো, তারা কোনো সমস্যার সমাধান বের করতে পারে না। এই সমস্যার সমাধানটা কি? তারা অনেক চেষ্টা করল, তারা দেখে না এখানে ওলাবুড়ির কোনো প্রভাব নাই। এদিকে ওই পরিবারের পরে গ্রামে একবারই দুইবারই করতে করতে এক কলেরা ছড়িয়ে পড়ছে, প্রত্যেক বাড়িতে মানুষ মারা যাচ্ছে, প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, অথচ ওলাবুড়ির কোনো প্রভাব সেখানে নাই। তাহলে এটা সাধারণভাবেই ছড়িয়েছে, এটা মনে করা যেতেই পারে। ঘটনাটা তাহলে কি, চলুন এটা জানি। যেহেতু সমস্যা সমাধান করা যাচ্ছে না, কি করা যায় কি করা যায়, গ্রামের লোকজন মিলে পরামর্শ করল, বিভিন্ন লোক বিভিন্ন কথা বলল। একজন বললেন যে উত্তরবঙ্গে একজন ভালো কবিরাজ আছে, তার এই বিষয়ে ভালো জানাশোনা আছে, যে ওলাবুড়ির প্রকোপ ছাড়াও কলেরা ছড়ালে এটার কারণ অনুসন্ধান কিভাবে করা যায়, এটা সমাধান কি করা যায়। তো উনি বললেন যে এরকম একটা ঘটনা ওই এলাকাতেও হয়েছিল, উনি ওভাবে সমস্যার সমাধান করেছিলেন। তখন বলা হলো দ্রুত তাকে খবর দিয়ে নিয়ে আসতে হবে। সত্তরের দশকে এই বাগেরহাট থেকে উত্তরবঙ্গে যাওয়া কতটা কঠিন ব্যাপার এটা তো সহজেই বোঝা যায়। অনেক কঠিন ব্যাপার, অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তবুও কয়েকজন লোক রওনা হলেন। মানে যিনি শুনেছিলেন, যার জানা ছিল যে ওই এলাকায় তিনি আছেন, তিনি আর এক দুইজন লোক নিয়ে রওনা হলেন। এই যে রওনা হয়েছেন, যায় ওনাকে পেয়েছেন, ওখানে যাওয়ার পর ওনাকে নিয়ে আসেন, এর মধ্যে কিন্তু প্রায় আট দশ দিন চলে গেছে। এই আট দশ দিনে কিন্তু গ্রামে এই কলেরার প্রবণতা আরো বেড়ে গেছে, এর মধ্যে অনেক লোক মারা গেছে। এখন সমস্যার সমাধান তো হচ্ছে না। তো উনি আসলেন, উনি এসে বললেন যে আচ্ছা প্রথম কোন বাড়ি থেকে এটা শুরু হয়েছিল। তখন সবাই এই যে রুহুল চাচাদের পরিবার যেখানে থাকতেন সেটা দেখিয়ে দিলেন। উনি বললেন যে এই জায়গাটাতেই মূলত সমস্যাটা রয়েছে, এইখানে ওলাবুড়ির কোনো বিষয় না, এখানে অন্য একটা বিষয় রয়েছে, দেখি আমি সেটা বের করতে পারি কিনা। উনি এই রুহুল চাচাদের বাড়িতে যান, যাওয়ার পর ওই বাড়ির চতুর্দিকটা ঘুরলেন, এরপর বললেন যে আচ্ছা এই বাড়িতে মারা গেছে কে কিছুদিন আগে। তখন বলা হলো যে রুহুল চাচার চাচি, উনি চাচি, ওই এই চাচি মারা গিয়েছিলেন আর কি। তো সবাই তো ওই চাচিকে দেখিয়ে দিলেন, অর্থাৎ তার কবরটা দেখিয়ে দিলেন যে তার লাশটা কোথায় দাফন করা হয়েছিল। উনি সেই কবরের কাছে গেলেন, চতুর্দিকে একটু হাঁটাহাঁটি করলেন, মনে হল উনি ঘেমে যাচ্ছেন, একদম ভয় পাচ্ছেন। এরপর উপস্থিত লোকদেরকে বললেন যে হ্যাঁ সমস্যা তো ধরতে পারছি, এটা ওলাবুড়ির কাজ না, এটা ভয়ঙ্কর একটা পিশাচ শ্রেণীর জিনের কাজ, এই গ্রামটা পুরোপুরি একদম নিশ্চিহ্ন করে ফেলবে, এরপর এখানে ওর রাজত্ব চালাবে, এটাকে একদম নিশ্চিহ্ন করে দিয়ে ওর যে সমস্ত গোত্রের জিনগুলো রয়েছে এদেরকে এখানে নিয়ে আস্তানা গাড়বে। এরা যদি একবার এখানে আস্তানা গাড়তে পারে, আশেপাশে দশ গ্রামের কোনো মানুষজন বসবাস করতে পারবে না, তখন ওই গ্রামের লোকজন পালাবে। সমাধান কি? সমাধান আছে। সমাধানটা হচ্ছে যে এই পিশাচটা এখনো ওই কবরের মধ্যে আছে। এই যে মহিলা যিনি মারা গিয়েছিলেন, মূলত ওনার কলেরা হয়েছিল, সেটা সাধারণ কলেরা, মানে ওনার থেকে কারো ছড়াবে বিষয়টা এরকম না, হয়েছিল মারা গিয়েছে। তবে যেহেতু বাড়ির লোকজন এটা নিয়ে আতঙ্কিত হয়ে গিয়েছিল, মূলত ওই কবিরাজ ধারণা করেছিলেন যে ঠিক কলেরাও না, উনি হয়তোবা সাধারণ ডায়রিয়াতে আক্রান্ত হয়েছিলেন। আর ওই সময়ে ডায়রিয়াতে আক্রান্ত হলে মানুষজন কি করত, পানি খাওয়া একদমই ছেড়ে দিত বলতে গেলে, কারণ শরীরে পানি থাকলে আবার ওয়াশরুমে যেতে হবে, আর এই কারণে কিন্তু অনেকেই মারা যেত পানি শূন্যতার কারণে। তো ওনার হয়তোবা ডায়রিয়া হয়েছিল, পানি টানি খায় নাই, যে পানি খেলে সমস্যা বাড়বে, কিন্তু এটাই তো ভুল সিদ্ধান্ত ছিল। উনি যখন মারা গিয়েছিলেন তখন সবাই ধারণা করেছিল হয়তো বা কলেরা টলেরা হয়েছে, এই জন্য ভয় পেয়ে তার গোসল জানাজাও ঠিক মতো আসলে ওভাবে হয়নি, বিশেষ করে দাফন কাফনও ঠিকঠাক মতো হয়নি। ওই অবস্থায় তাকে যখন দাফন করা হয়, তো এইরকম একটা লাশই হচ্ছে ওই পিশাচ খুঁজছিল। যখন দাফন করা হয় তখন ওই পিশাচটা কবরের মধ্যে ঢুকে যেতে সক্ষম হয়, কেননা যেহেতু ঠিকঠাক মতো ধর্মীয় বিধিবিধান সম্পন্ন করা হয়নি, এর ফলে ওই পিশাচটা এই সুযোগটা তৈরি হয়েছে যে ডিফেন্স লেয়ারটা থাকে, প্রতিরক্ষা একটা বলয় থাকে যার ভেতরে দুষ্ট জিনরা ঢুকতে পারে না, এই জিনিসটা দুর্বল হয়ে পড়ে, আর এই সুযোগেই ওই পিশাচ চিন্তা কবরে ঢুকে পড়ে। ওই হুজুর বলেন যে কবর ঘুরে দেখো, এই লাশ এখনো দেখবা যে বসে আছে কবরের ভিতরে। উনি বলেন যে দিনের বেলা এটা খোলা যাবে না, রাতের বেলা খুঁড়তে হবে, দিনের বেলা খুললে অনেকেই ভয় পাবে। দিনের বেলা এটা যদি খোড়া হয়, এমনও হতে পারে যে মানুষজন এটাকে দেখেই মারা গেছে, সিদ্ধান্ত হলো রাতের বেলা খোড়া হবে। বেশ তাগড়া কিছু জওয়ানদেরকে নিলেন যারা ভয় আর পান না। উনি বলে দিলেন যে কাজ আমি করব, কিন্তু তোমরা যদি আমাকে রেখে এখান থেকে পালাও আমি তো বাঁচবই না, এটা আশা করি না তোমরা বাঁচবা, পালায় এই গ্রামের সবাই মারা যাবা। সুতরাং কেউ ভয় পায় না। বেশ কিছু যুবকদেরকে নিয়ে উনি রাতের বেলা ওই কবর খোঁড়া শুরু করলেন। প্রথমে মাটি সরালেন, এরপর চাটাই সরালেন, বাঁশগুলো যখন সরাবেন এমন সময় ভিতর থেকে কট 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 আওয়াজ আসছে। এই আওয়াজটা এরকম যে দাঁতের উপরে দাঁত রেখে যদি বাড়ি দেওয়া যায় একজনের শব্দ হয় না, ওই রকম শব্দ, কিন্তু সেই শব্দটা অনেক জোরে। তখন উপস্থিত সবাই ভয় পেয়ে যাচ্ছেন যে ভিতর থেকে এরকম শব্দ হচ্ছে কেন, এটা হাড় চিবানোর শব্দ না, অন্য ধরনের কটকট কটকট শব্দ। কয়েকটা বাঁশ যখন তোলা হয়েছে তখনই বুঝতে পারলেন যে এই যে লাশ যখন শোয়ানো হয় পা থেকে মাথা পর্যন্ত, এটা তো শোয়ানো থাকে, বোঝা গেল যে কয়েকটা বাঁশ তোলার পরে লাশ কবরে নাই। তাহলে লাশ কোথায়? ওই কবিরাজ বললেন যে লাশ কবরেই আছে, আরে দেখো না। উনি আরো কয়েকটা বাঁশ যখন সরিয়েছেন তখন উপস্থিত সবাই হারিকেনের আলোতে দেখতে পেলেন ওই লাশ কবরের একটা সাইডে। লাশের শরীরে কাফনের কাপড় নাই, কাফনের কাপড়টা তার মুখের ভিতরে অনেকটা অনেকটা অংশ বলতে বেশ কিছুটা অংশ তখনও বাহিরে, আর সেই মূলত এরকম শব্দ করছে আর চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে। হুজুর উপস্থিত লোকদেরকে অভয় দিলেন, বললেন যে শোনো, এই ধরনের ঘটনা এখানেই প্রথম না, এরকম ঘটনা আরো ঘটে, এটা পিশাচ শ্রেণীর জিনদের একটা বিশেষ কৌশল। বিভিন্ন সময় ওরা বিভিন্ন কবরের ভিতরে ঢুকে লাশের উপরে প্রভাব বিস্তার করে লাশের কাফনের কাপড়টা যদি একবার আস্তে আস্তে পেটের ভিতরে ঢুকিয়ে ফেলতে পারে পুরোটা, তাহলে সে অত্যন্ত শক্তিশালী হয়ে যায় আর তখন ওকে আর থামানো যায় না। এই লাশই ঘুরে বেড়ায় বিভিন্নভাবে, এই লাশের শরীরের উপর পুরোপুরি সে প্রভাব বিস্তার করতে পারে। যদি একবার কাফনের কাপড় পুরোপুরিটা খেয়ে ফেলতে পারে তাহলে শুধু এটা হয়, পুরোপুরি না খেয়ে ফেলে এটা হয় না, আর পুরোপুরি একবার এরা খেতেও পারে না, আস্তে 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 এই কাজটা করতে হয়। সুতরাং ভয় পাইও না, কাজ শুরু করব, তোমরা শুধু পালাবা না। হুজুর কবরের মধ্যে নেমে পড়েন, নেমেই ওই মহিলার বুকের উপর একটা পা দিয়ে দুই হাত দিয়ে দোয়া পড়তে পড়তে ওই কাপড় টেনে বের করার চেষ্টা করতে থাকেন, বের করতে সক্ষম হচ্ছিলেন, বের করতে থাকেন। তবে কষ্ট হচ্ছিল তার, তবে ওই লাশটা যে বাধা দিচ্ছিল ঠিক এরকমটা না, তবে মনে হচ্ছে ওই লাশেরও খুব কষ্ট হচ্ছে। একটা পর্যায়ে এটা বের করে ওই কাপড়ের কাপড়টা উনি মাটির উপরে ছুঁড়ে মারেন, ছুঁড়ে মারার পর উনি নিজেও লাফ দিয়ে তাড়াতাড়ি কবরের উপরে উঠে যান। তখন ভেতর থেকে ওই লাশ খুব ভয়ঙ্কর কণ্ঠে বলতে থাকে, বেঁচে গেলি রে, এবারের যাত্রায় গ্রামবাসী বেঁচে গেলি তোরা। এটা বলেই ভয়ঙ্কর এক বিদ ঘুটে অট্ট হাসিতে ফেটে পড়ে। এরপর হুজুর বলেন যে দ্রুত একে চাপা মাটি দাও এক্ষুনি, পরেরটা পরে দেখতেছি। হুজুর দোয়া পড়তে থাকেন, সবাই মিলে চাপা মাটি দিয়ে থাকেন, দেখা গেল যে ওই লাশটা ওই যে বসেছিল বসা বসে, এমনটা না যে শুয়ে একদম টান টান হয়ে গেছে তার আর হুশ নাই বা লাশ যেরকম হয় ওরকমটা না, ওরকমই ছিল। কিন্তু এরপর মূলত আরো বিশেষ কিছু রিচুয়াল করা হয়েছিল, কিছু রুকিয়া করা হয়েছিল, মানে ওই সময় প্রেক্ষাপটে ঢেকে দেওয়া হয়েছিল। এরপর উনি জানান যে এই লাশকে আবার বিভিন্ন পদ্ধতিতে পুনরায় দাফন কাফন করতে হবে। তো সেটা করা হয়েছিল কি হয় নাই এ বিষয়ে নিশ্চিতভাবে বলা যায় না, তবে উনি ওই পর্যন্ত করেছিলেন আর কি, ওই সময় দ্রুত চাপামাটি দিয়েছিলেন, আর ওই কাপড়ের কাপড়টাও নষ্ট করে ফেলা হয়েছিল, আর ওই পিশাচটা আর থাকতে পায় নাই, বের হয়ে গিয়েছিল। বলা হয় যে এই পিশাচ শ্রেণীর জিনেরা মাঝে মাঝেই এই ধরনের ঘটনা ঘটায়, কারণ এই ধরনের ঘটনা কিন্তু আমরা বিভিন্ন সময় শুনেছি, আমরা নিজেরাও বলেছি, হয়তো বা ভবিষ্যতে এই টাইপের ঘটনা আসবে। এটা জিনেদের রোগ ছড়ানোর অতি প্রাচীন একটা কৌশল, আর এখন এই ধরনের বিষয়গুলো আমরা খুব একটা দেখি না বা শুনি না। এখন হয়তোবা এই বিষয়টার অনেকটাই পরিবর্তন চলে এসেছে, কারণ জিনেদের মধ্যেও কিন্তু অনেক কিছু চর্চা চলতে থাকে, একটা সময় সেই চর্চা বাদ দিয়ে তারা নতুন কোনো গবেষণা বা নতুন কোনো চর্চার দিকে তারা ঝুঁকে পড়ে, যেমনটা আমরা মানুষের মধ্যেও দেখতে পাই। এক এক সময় এক এক বিষয়ে গবেষণা আসে, এরপর নতুন আরো বিষয়ে গবেষণা আসে, মানে নতুনত্বের দিকে যাওয়া। জিনেদের মধ্যেও কিন্তু এরকম সিভিলাইজেশনের পরিবর্তন ঘটে, অনেক প্রাচীন পদ্ধতিগুলো তারা ছেড়ে দিয়ে নতুন করে অন্য কোনো কিছুর চর্চা করছেন। বর্তমানে ক্যান্সারের যেই চর্চাটা, কিভাবে ক্যান্সার ছড়িয়ে দেওয়া যায়, এটা জিনেদের মধ্যে কিন্তু বেশি চর্চিত হচ্ছে। এই জন্য আমরা দেখতে পাই এখন কিন্তু ওই যে কলেরায় লোক মারা যাচ্ছে গ্রামের পর গ্রাম, এরকম খুব একটা শোনা যায় না। যখন দেখা গেল এগুলোর ট্রিটমেন্ট আবিষ্কৃত হয়েছে, তখন জিনেরা কিন্তু অন্য চর্চার দিকে ঝুঁকে পড়ে। এখন নাকি জিনেদের মধ্যে ক্যান্সারের চর্চাটা, মানে ক্যান্সার ছড়ানোর চর্চাটা খুব বেশি হচ্ছে। এই কারণে আমরা দেখতে পাই যে অনেক মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, হঠাৎ করে হচ্ছে, সে জানেও না। তবে ক্যান্সার থেকে বেঁচে থাকার জন্য একটা আমল রয়েছে, এটা অনেক আলেমরা এই বিষয়ে বলেছেন, যে আমরা যদি সকাল সন্ধ্যায় একটা দোয়া পাঠ করি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওহুয়াস সামিউল আলীম, এই দোয়াটা যদি আমরা সকাল সন্ধ্যায় বেশি বেশি করে পাঠ করি, আল্লাহ চাহেন তো ইনশাল্লাহ আমরা এই সমস্যা থেকে দূরে থাকতে পারব। ধন্যবাদ জানাচ্ছি তাহমিদকে তার পাঠানোর ঘটনার জন্য, ধন্যবাদ জানাচ্ছি রুহুল চাচাকে, উনি দীর্ঘ একটা সময় ধরে মসজিদে বিনা পয়সায় খেদমত করছেন। এই কাজটা কিন্তু কম সাধনার নয়, আল্লাহকে সন্তুষ্টি রাখার, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য এই কাজগুলো করে যাচ্ছেন। যেখানে আমরা টাকা ছাড়া কোনো কাজই করতে চাই না, সেখানে একটা মানুষ দীর্ঘ ২০ বছরের বেশি সময় মসজিদে খেদমত করে যাচ্ছেন বিনা পয়সায়। তার জন্য দোয়া রইল, আমরাও তার কাছে দোয়া চাই। আশা করছি তাহমিদ আমাদের কথাগুলো তার কাছে পৌঁছে দেবেন। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি শুনে আমার নিজের কাছেই খুব গা ছমছমে মনে হচ্ছিল। কেননা এই ঘটনাটির যেই জায়গা, এই জায়গাটা আমি নিজেই গিয়েছিলাম, আমার সাথে আমাদের টিম মেম্বাররা ছিল। দিনের বেলাতেই আমাদের গা ছমছম করছিল, রাতের বেলাতে এই জায়গার অবস্থা কেমন হতে পারে একবার ভাবুন। এমন একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ ইয়ামিন হোসেন ফরাজি। উনি একজন সেনা সদস্য, ওনার বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের বল্লভপুর গ্রামে। ওনাদের দেশের বাড়ি ওখানে হলেও ওনার খুলনাতে কিন্তু দীর্ঘ সময় ছিলেন। মূলত সেই সময়ের একটি ঘটনা, ওনার বাবা চাকরি সূত্রে খুলনার খালিশপুরের ক্রিসেন্ট জুট মিলের স্টাফ কোয়ার্টারের রজনীগন্ধা কলোনিতে থাকতেন। ক্রিসেন্ট জুট মিলের কলোনির তিনটি এলাকা ছিল, প্রথম এলাকাটিকে পাকা লাইন, তারপর কাঁচা লাইন, তারপর রজনীগন্ধা কলোনি। রজনীগন্ধা কলোনির অবস্থান ছিল একদম ভৈরব নদীর তীরে, সেখানেই কিন্তু এই ফরাজি ভাইয়ের জন্ম, সেখানেই ওনার শৈশবকাল পার হয়েছে। শৈশবকাল পার হয়ে কৈশোর পার করে উনি যৌবনে পদার্পণ করেছেন। জুটমিলটা কিন্তু বন্ধ হয়ে গেছে, আর বন্ধ হয়ে যাওয়ার কারণে সেখান থেকে ওনার পরিবার খুলনার খালিশপুরের মেগার মোড় নামে একটা জায়গা রয়েছে, সেখানে থাকছেন। আর ওনার দেশের বাড়ি বাগেরহাটে। ক্রিসেন্ট কলোনিতে এখন গুটি কয়েক জনবসতি, আর ঝোপ জঙ্গল ছাড়া কাউকে ওভাবে দেখা যায় না, যেটা আমরা নিজেরাও দেখেছি। কলোনিতে থাকাকালীন উক্ত এলাকার বিভিন্ন ভৌতিক ঘটনা লোক মুখে ওনারা শুনেছেন, এমনকি উনি নিজেও কিছু দেখেছেন। প্রথম যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটা সাল ২০১৩, তখন উনি ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট। ওনাদের এলাকা রজনীগন্ধা কলোনির পাশেই ছিল, ওনাদের যে এলাকাটাই রজনীগন্ধা কলোনির পাশে ছিল প্লাটিনাম জুট মিলের একটি জেটি। সেখানে বড় বড় নৌকা ট্রলার বোঝাই করে পাট আসত। জেটির উপর দিয়ে দিনের বেশিরভাগ সময় কলোনির বিভিন্ন এলাকা থেকে আসা কিশোর যুবকের দল জেটির উপর থেকে নদীতে ঝাঁপ দিয়ে গোসল করত। একদিন উনি সকালবেলা কোচিং এ যাওয়ার পর শুনতে পান ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র, যার নাম হচ্ছে খোকন, সে ওই জেটির ওখান থেকে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে। জেটির উপরে যে ক্রেনটি ছিল সেটা যেন পানিতে পড়ে না যায়, এজন্য সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা বড় লোহার পাত জেটির সাথে সংযুক্ত ছিল। খোকনের পা ছিল কর্দমাক্ত ভেজা, সে ওই লোহার পাতের উপর দাঁড়িয়ে পানিতে লাফ দেওয়ার আগেই নাকি পা পিছলে লোহার পাতের উপরে সে পড়ে, তার মাথা ওই লোহার পাতে আঘাত লেগে ফেটে গিয়ে রক্তারক্তি হয়ে যায়। ওই অবস্থাতেই সে জেটির উপর থেকে পানিতে পড়ে যায়। কিছু লোকজন সেখানে গোসল করছিল, তারা সেখানে ডুব দেয় খোকনকে খোঁজার জন্য, কিন্তু তারা ব্যর্থ হয়। পরবর্তীতে ডুবুরি আনা হয়, ডুবুরিও তাকে খুঁজে পায়নি। সকাল দশটার দিকে ঘটনা ঘটে, দুপুর দেড়টার দিকে একজন পরহেজগার ব্যক্তি উনি আল্লাহর নাম নিয়ে দোয়া কালাম পড়ে ওই জেটি সোজা পানির তলদেশে তাকে খোঁজার উদ্দেশ্যে ডুব দেন। এদিকে অনেক সময় হয়ে যায়, ওই বৃদ্ধা আর ওঠে না, অর্থাৎ ওই লোকটা একটু বয়স্ক ছিল আর কি, উনি ওঠে না। ঘটনা কি, অনেকক্ষণ পরে এই খোকনকে উনি তুলে নিয়ে ওঠেন। এত সময় কিন্তু কোনো মানুষের জীবিত থাকার কথা নয়। উনি যখন ওঠেন তখন বলেন, দ্রুত একে হসপিটালে নিয়ে যাও, ওই এখনো জীবিত আছে। তাকে হসপিটালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক এই খোকনকে মৃত ঘোষণা করে। ঘটনাটা আসলে কি, তখন ওই লোকটি এই বিষয়টা শেয়ার করেন। উনি বলেন, উনি যখন ডুব দিয়েছেন, ডুব দিয়ে খুঁজছেন, একটা পর্যায়ে দেখেন যে ওই জায়গায় পানি নাই, উনি নিঃশ্বাস নিতে পারছেন, আর সেখানেই এই খোকনকে মাটির উপর শুইয়ে রাখা হয়েছে। তার বুক বরাবর একজন বৃদ্ধা মহিলা সে ধ্যান করছে। ওই লোকটি তাকে গিয়ে সালাম দেন, ওই বৃদ্ধা চোখ খোলেন, সালামের জবাব নেন, বলেন যে এই বাচ্চা ছেলেটাকে আমাকে দিয়ে দিন, তার মা বাবা কান্নাকাটি করছে। তখন ওই বৃদ্ধা বলেন যে আমি ধ্যান করছিলাম, ও বারবার এখানে লাফালাফি করছিল, আমার ধ্যান ভঙ্গ করেছে, এই জন্য ওকে এরকম একটা দুর্ঘটনা ঘটিয়ে আমার কাছে নিয়ে আসছি। ও এখনো জীবিত আছে, তবে ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করো না, ও নিয়ে গেলে কিন্তু মারা যাবে, ও যদি আমার কাছে থাকে তাহলে ভালো থাকবে, আমি এতটুকু প্রতিশ্রুতি দিচ্ছি, কিন্তু যদি উপরে উঠাও তাহলে মারা যাবে। তখন ওই লোকটা চিন্তা করেন যে আল্লাহ যদি তার হায়াত লিখে রাখেন তাহলে সে বাঁচবে, আর যদি না হয় সে মারা যাবে। তখন ওই লোকটা বলেন যে আপনি ওকে দিয়ে দিন, ওর মা বাবা কান্নাকাটি করছে, তার লাশটাও তো তারা কবর দিতে চায়, ছেলের কবরটার কাছে তো যেতে চায়, যদি এখানে থাকে তাহলে কি সেটা সম্ভব, ওকে দিয়ে দিন। তখন উনি বলেন, বুঝো কিন্তু। তখন ওই বৃদ্ধার অনুমতি সাপেক্ষেই তার সামনে থেকেই তাকে নিয়েন। তবে ওই হুজুর যিনি পরহেজগার ব্যক্তি, যে বৃদ্ধা উনি ওইখানে ডুব দিয়েছিলেন, উনি বুঝেছিলেন যে ছেলেটা তখনও জীবিত আছে। এরপর উনি উপরে ওঠান, এরপর তো যেটা হলো সেটা আমরা বললামই, যে ছেলেটা মারা গেল। ওই বৃদ্ধা উনাকে সতর্ক করেছিলেন যে এইখানে উনি ধ্যান করেন, এইখানে এইভাবে লাফালাফি ঝাপাঝাপি করলে ওনার ধ্যানে অসুবিধা হয়, এরপর যদি কেউ এগুলো করে তাহলে কিন্তু উনি আরো ভয়ঙ্কর প্রতিশোধ নেবেন। একে তো উনি জীবিত ছেড়ে দিয়েছিলেন, কিন্তু বাঁচতে পারেনি ছেলেটা, কিন্তু এরপর আর কাউকে জীবিত ছাড়বেন না। প্রিয় লিসেনার্স, এই যে জায়গাটায়, এই জায়গাটায় আমি, রাকিব, আমাদের রবি ভাই, আমরা কিন্তু গিয়েছিলাম, আমরা দেখেছিলাম এই যে ক্রেনটা, এটা কিন্তু আমরা দেখেছিলাম আছে, সম্ভবত এটাই সেই ক্রেন হবে যে ক্রেনটার কথা ফরাজি ভাই বলেছেন। আমরা দেখেছিলাম যে একটা ক্রেন ওখানে এখনো আছে, একটা জেটির উপরে রাখা। তা আমাদের ধারণা যে এটা সেই ক্রেনটাই হবে যেটার কথা উনি বলেছেন। এবার আসেন আর একটা ঘটনায় যাই। ওনাদের ক্রিসেন্ট কলোনিতে একটি বড় ড্রেন রয়েছে, যেটা ওই যে পাকা লাইন বললাম না, যে তিনটা কলোনি, পাকা লাইন, কাঁচা লাইন, এরপর রজনীগন্ধা কলোনি, ওই পাকা লাইন হতে এসে কাঁচা লাইন হয়ে ক্রিসেন্ট স্কুলের পাশ দিয়ে রজনীগন্ধা কলোনি হয়ে নদীতে মিশেছে। আমরা এই জিনিসটাও দেখেছি, তবে এখন তো অনেকদিন হয়ে গেছে, আমরা দেখলাম যে অনেকটাই নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা আর কি, তবে এই জায়গাটার পাশ দিয়ে আমাদের যাওয়া হয়েছে। নদী এবং ড্রেনের মিলনস্থলে একটি পাবলিক টয়লেট ছিল। ওনাদের এলাকার এক বড় ভাই, তার নাম হচ্ছে সাদ্দাম, এই সাদ্দাম ভাই একদিন গভীর রাত্রে সেই ওয়াশরুমে গিয়েছেন, গিয়ে শুনতে পান ড্রেনের ভেতর দিয়ে কেউ একজন ধপাস ধপাস শব্দ করে হেঁটে যাচ্ছে। মনে হচ্ছে যে হাঁটছে, তার হাঁটার ফলে ড্রেনের পানি দুপাশে ছিটকে ছিটকে ড্রেনের দেয়ালে আছড়ে পড়ছে। শব্দ শুনে মনে হলো এই জিনিসটা আকারে অনেক বড়, তার শরীর অনেক ভারী। শব্দ অনুকরণ করে মনে হলো যে সে ড্রেন থেকে এই জিনিস, মানে সে ড্রেন থেকে বের হয়ে ড্রেনের দেয়াল বেয়ে উপরে উঠল। অনেক সময় ফুটবলাররা হাতে ফুটবল নিয়ে যেমন ড্রিবলিং করতে করতে হাঁটে, বা বাস্কেটবলাররা বল নিয়ে মাটিতে আঘাত করতে করতে এগিয়ে যায়, মনে হচ্ছে সেই জিনিসটা ড্রেন হতে উঠে হাতে কিছু একটা নিয়ে ধপাস ধপাস শব্দ করতে করতে চলে গেল। তো উনি ওয়াশরুমের কাজ শেষ করে যখন বাইরে বের হয়েছেন, ড্রামের উপরে যে স্ল্যাবগুলো রয়েছে এই স্ল্যাবের মাঝে কিন্তু ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে, ওই ফাঁকা স্থান দিয়ে ভেতরে টর্চ লাইট মেরেছিলেন কিন্তু কিছুই দেখতে পাননি, আশেপাশেও কিছু দেখেন নাই। আর একদিনের ঘটনা, ওনার ক্লাসমেট যার নাম হচ্ছে মোস্তফা, এই মোস্তফার আম্মুর সাথে একটা ঘটনা ঘটেছিল সময়কাল 2006-07। এটা ওই ড্রেন এবং ওয়াশরুম কেন্দ্রিকই ঘটনা। উনি গভীর রাতে আনুমানিক রাত 1টার দিকে ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বের হয়েছেন। তখন উনি দেখতে পান নতুন শাড়ি গহনা পরা নববধূর সাজে একজন মহিলা ওই পাবলিক টয়লেটের সামনে দাঁড়িয়ে আছেন। তো ওনার বন্ধুর আম্মু ভাবলেন যে এত রাতে এই অবস্থায় এই জায়গায় এভাবে অসার হয়ে কেউ দাঁড়িয়ে থাকবার তো কথা নয়, তাছাড়া নতুন বিয়েও ওই সময় কারো হয়েছে এই বিষয়টা তো উনি জানেন না যে এই এলাকায় বা এই কলোনির মধ্যে নতুন বিয়ে হয়েছে, এই বিষয়ে তো ওনার জানা নেই। বিষয়টা উনি অস্বাভাবিকভাবে মেনে নিয়ে ঘর থেকে বাইরে বের হন না, উনি ঘরের ভিতরে গিয়ে ওনার স্বামীকে বলেন যে এই ঘটনা একটু আসতো। উনি যখন ওনার স্বামীকে নিয়ে বাইরে বের হয়েছেন তখন ওই জিনিসটা ছিল না। আর ওই ওয়াশরুমে গিয়েও কিন্তু একজনকে জিনে ধরেছিল এরকম ঘটনাও নাকি রয়েছে। এরপরে আসি আর একটা ঘটনায়। ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব দক্ষিণ কোণের ওয়ালের বাইরে একটি কাঁঠাল গাছ আছে, অনেকে গভীর রাতের বেলা দেখেছে একটি লিকলিকে অবয়ব উল্টো হয়ে একবার গাছের উপরে উঠছে আর একবার নামছে, এমনটা অনেকেই দেখেছে, ভয়ও পেয়েছে। এরকম আরো অনেক ঘটনা এই ক্রিসেন্ট জুট মিলে রয়েছে, এমনটাই জানিয়েছেন ফরাজি ভাই। প্রিয় লিসেনার্স, এই ক্রিসেন্ট জুট মিলে আমরা গিয়েছিলাম অনুমতি নিয়ে। যাওয়ার পর মোটামুটি যেই জায়গাগুলোতে প্রবেশের অনুমতি রয়েছে সেই জায়গাগুলোতে আমরা গিয়েছিলাম। গা ছমছমে পরিবেশ, ওখানে যে কলোনির বাসাগুলো রয়েছে যারা থাকেন, সন্ধ্যার পর যে এই জায়গার পরিবেশ কতটা ভয়ঙ্কর হতে পারে আসলে এটা না দেখলে বোঝা যাবে না। এই বাসার চতুর্দিকে এমন গাছ গাছালি রয়েছে, দিনের বেলাতেই অনেক জায়গায় সূর্যের আলো পড়ে না, দিনের বেলায় গা ছমছম করে এই জায়গায় গেলে। যারা ওই এলাকায় আছেন তারা বলতে পারবেন যে এই জায়গাটা এখন কেমন লাগে সেখানে যে পরিবেশ পরিস্থিতি বিরাজ করছে। ক্রিসেন্ট জুট মিলের আরও ঘটনা আপনাদের জানা থাকলে কিন্তু আমাদেরকে লিখে বা রেকর্ড করে আপনাদের horrorworldmedia@gmail.com এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারেন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম ফারজানা। ওনার দেশের বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জে হলে ওনার শ্বশুর বাড়ি খুলনার মোহাম্মদনগর থানার বিশ্ব রোডের মোড়ে। চলুন ওনার ঘটনায় চলে যাই। ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটেছিল এবং তা এখনও চলমান রয়েছে। সমস্যা শুরু হয় এখন থেকে 10 বছর আগে। উনি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানায় বসবাস করতেন। উনি তখন নিউ টেনের স্টুডেন্ট, অর্থাৎ সদ্য ক্লাস টেনে উঠেছেন। রাত জেগে লেখাপড়া করার অভ্যাস ওনার ছিল আগে থেকেই। রাত অনেক হলেও জানালা খুলেই উনি লেখাপড়া করতেন, ভয় লাগত না। একদিন উনি দেখতে পেলেন জানালার পাল্লাটা বাতাস ছাড়াই হুট করে বন্ধ হয়ে গেল, একটু পরে আবার সেটা খুলেও গেল। রাত তখন 1:30 কি 2টার মতো বাজে। সেদিন একটু ভয় পান, উনি তাড়াহুড়া করে শুয়ে পড়েন আর লেখাপড়া করেন। সকালবেলা ওনার আব্বু আম্মুকে বিষয়টা জানালে তারা অতটা পাত্তা না দিয়ে বলেন যে তুমি তাহলে তোমার দাদির রুমে ঘুমাও। এই যে এই রাতের পর থেকেই ঘটনাটা শুরু। এরপর থেকে উনি স্বপ্ন দেখতে শুরু করেন। উনি দেখতেন কেউ ওনার ডান পা ধরে টেনে শূন্যে নিয়ে যাচ্ছে, তারপর অনেক সুন্দর জায়গা, কবরস্থান, আকাশ, পানির তলায় নিয়ে যেত, আর সেগুলো উনি সত্যি সত্যি উপলব্ধি করতে পারতেন। ঘুম থেকে উঠলে উনি বুঝতে পারতেন ওনার পায়ের যে অংশে ধরেছিল সেই জায়গাটা গরম হয়ে আছে, আর তার 3টা আঙ্গুল ছিল, 3টা আঙ্গুল দিয়েই তার পায়ের এই যে গোড়ালি আছে এই জায়গাটাতে ধরতেন। দিন যেতে লাগলো, এরপর তার পা ধরতো না, হাত ধরলো, হাত ধরে এভাবে ঘুমের ভিতরে নিয়ে যেত। এরপর কি হতো, তার যে সমস্ত পরিচিত নায়ক যারা ছিল আর কি ওই সময়ে যারা সিনেমা করতেন, এরকম চেহারার সুরত ধরে, এরকম চেহারার রূপ নিয়ে আসতো, এসে তাকে এইভাবে নিয়ে যেত। এই বিষয়গুলো উনি সবসময় বাসায় জানাতেন, কিন্তু জানালেও তারা এই বিষয়ে পাত্তা তো দিতই না, উল্টো এই ফারজানা আপুকেই দোষ দিত। এই জন্য উনি আর তেমন কিছু জানাতেন না একটা পর্যায় থেকে। এরপর থেকেই শুরু হয় তার ফিজিক্যাল প্রবলেম, উনি রোগা হতে থাকেন, চোখের নিচে কালি পড়া শুরু হয়। আর ওনার যত সাকসেস ছিল, যত গুণাবলীগুলো ছিল, এগুলো আস্তে আস্তে শেষ হতে থাকে। উনি ভালো গান গাইতে পারতেন, ছবি আঁকতে পারতেন, সবকিছুই আস্তে আস্তে নষ্ট হতে থাকে। লেখাপড়াতেও উনি খারাপ করতে থাকেন। উনি অনেক ভালো স্টুডেন্ট ছিলেন। অবস্থা এমন হলো যে ওনার স্কুলের সবচাইতে খারাপ স্টুডেন্ট যাকে মনে করতেন, সে ছেলেটাও SSC-তে A+ পেল, কিন্তু উনি পেলেন না। এভাবে ইন্টারমিডিয়েটও চলে গেল, ভর্তি পরীক্ষার সময় চলে আসলো। ভর্তি পরীক্ষার সময় উনি পড়তে পারতেন না, যখনই পড়তে বসতেন হঠাৎ করে ওনার হার্টবিট অনিয়মিত হয়ে যেত, প্যানিক অ্যাটাক শুরু হতো। ডাক্তার দেখানো হয়, ECG রিপোর্ট নর্মাল আসে, ডাক্তার বলেন যে তুমি টেনশন করবা না, কিন্তু ডাক্তার জানতো না উনি কিন্তু এতটা টেনশন করেনও না, আর এতটা টেনশন উনি করেন না যাতে করে প্যানিক অ্যাটাক হতে পারে। আরো একটা সমস্যা সৃষ্টি হয়, সেটা হচ্ছে উনি কোনো পরীক্ষা সহজে দিতে পারতেন না। পরীক্ষার হলে বসলেই ওনার হার্টবিট অন্যরকম হয়ে যেত, মাথা ঘুরত, বমি আসত, আর মনে হতো ওনার মাথা একদমই ফাঁকা। ডাক্তারি পরিভাষায় এটাকে এক্সাম ফোবিয়া বলে, কিন্তু ওনার মাথাটা একদমই ফাঁকা মনে হতো, পারা অঙ্ক উনি পারতেন না। ওনার কাছে মনে হতো উনি পৃথিবীর কোনো অঙ্কই জানেন না, যোগ বিয়োগ করতে দিলেও ভুল করবেন, মানে মাথাটা একদমই ফাঁকা, জীবনে কোনোদিন অঙ্কই করে না এরকম মনে হতো, কিছুই লিখতে পারতেন না। একটা পর্যায়ে ডিপ্রেশনে চলে যান, সাইকিয়াট্রিস্টও দেখিয়েছেন উনি, ঘুমের ওষুধ দেয়া হয় তাকে, কোনো লাভ হয় না, স্বপ্ন কিন্তু দেখা চলতেই থাকে। কোথাও উনি ভর্তি হতে পারেন নাই, BL কলেজে ভর্তি হয়েছিলেন। আর স্বপ্নের মধ্যে এবার নতুন একটা বিষয় যুক্ত হলো, বিভিন্ন ধরনের খাবার খাওয়া। বিভিন্ন ধরনের খাবার উনি খেতেন, পায়েস খেতেন, মুরগির মাংস, আগে কখনো চোখে দেখেননি এমন ফল এবং মিষ্টি, এই জিনিসগুলো খেতেন। BL কলেজে উনি ম্যাথ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিলেন। 2022 সালে ওনার বিয়ে হয়, হঠাৎ করে বিয়ে করে ফেলেছিলেন। এরপর থেকে ওনার সমস্যা আরো বাড়তে থাকে, সংসার করতে ইচ্ছা হয় না, স্বামীকে দেখতে পারেন না, গালিগালাজ করেন। আর ওনার যে গুণাবলীগুলো ছিল, বিশেষ করে গান গাওয়া, এটা উনি গাইতে পারতেন না, গান শুনতেও পারতেন না, গান শুনলেই ওনার মাথা যন্ত্রণা শুরু হতো, এদিকে ওনার বেবিও হচ্ছিল না, ডাক্তার দেখাচ্ছেন, এটার কোনো সমাধান হচ্ছিল না। উনি যখন আপনাদের হরর ওয়ার্ল্ড শোনা শুরু করেন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় জিনে আক্রান্ত বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে বলেছি, জিন ঘটিত বিভিন্ন সমস্যাগুলো সম্পর্কে যখন ঘটনার মধ্যে আমরা বলেছি, এরপরে উনি নিজের সম্পর্কে সতর্ক হন। এরপর উনি রুকিয়ার আয়াতগুলো শোনা শুরু করেন, এর প্রতিক্রিয়া শুরু হয়, ওনার মধ্যে ভালো ফিলিংস আসতে থাকে, কিন্তু উল্টো প্রতিক্রিয়া হয় হচ্ছে ওনার হাজবেন্ডের আচরণে। অল্পতেই ওনার হাজবেন্ড রেগে যেতেন, আগে যেতে করতেন না, মারধরও শুরু করতেন। একটা পর্যায়ে ওনার হাজবেন্ড বলতেন যে এই কাজটা যে উনি কেন করেছেন, এটা উনি নিজেও বলতে পারেন না, কারণ ওই সময় ওনার শরীরের উপর এবং মানসিক অবস্থার উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না, কিন্তু এমনটা হওয়ার কথা নয়। যশোরের এক কবিরাজকে উনি দেখিয়েছিলেন, পানি পড়া, তেল পড়া, আর অনেক কিছু নিয়ে আসছিলেন, কিন্তু কোনো কাজ হয় না। সেই কবিরাজ বলেছিল যে ওনার উপর এক দুষ্টু আশিক জিনের নজর পড়েছে, আর তার প্রভাবেই ওনার কোনো সন্তানাদি হচ্ছে না, বা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনাও কমে যাচ্ছে আর কি, কমে গেছে ইতোমধ্যে, আরো কমে যাবে। আর এটা সমাধানের পথ যেটা রয়েছে, সেই কবিরাজ বলেছেন যে এই সমাধান করতে হলে কালো জাদুর মাধ্যমে সমাধান করতে হবে, কিন্তু এই ফারজানা আপু রাজি হন নাই, যে না, যা হওয়ার হবে, কালো জাদুর আশ্রয় আমি নিব না, আল্লাহর উপর ভরসা করে আছেন। উনি দোয়া চেয়েছেন, আপনাদের হরর ওয়ার্ল্ড এর পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা রইল, দোয়া রইল আল্লাহ তাআলা দ্রুত যেন আপনার এই সমস্যার সমাধান করে দেন, আর আপনি যে আল্লাহর ভয়ে কালো জাদুর আশ্রয় নিয়ে আপনার সমস্যার সমাধান থেকে বের হতে চান নাই, এটা খুবই একটা ভালো জিনিস, আল্লাহ তাআলা নিশ্চয়ই এই বিষয়টা বুঝবেন আর সেই অনুযায়ী আল্লাহ তাআলা আপনার সমস্যা থেকেও মুক্তি দান করবেন। কারণ আল্লাহ বলেছেন, যখন মানুষ আল্লাহকে ভয় পেয়ে কোনো খারাপ কাজ থেকে বের হয়ে আসে, তখন আল্লাহ তাআলা তার জন্য অনেক কিছুর দরজাই খুলে দেন যেটা তার কল্পনাতেই ছিল না, বিশেষ করে রিজিক। আর রিজিক বলতে আমরা শুধু খাবার দাবার বুঝি বিষয়টা এরকম না, রিজিকের যেই ডেফিনেশন এটা কিন্তু অনেক ব্যাপক। শারীরিক সুস্থতা, উত্তম সন্তান, ভালো চাকরি, খাবার দাবার, অনেক কিছুই রিজিকের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন, দ্রুত সুস্থ হয়ে যান, এটাই আমরা দোয়া করি। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের এবারের খুলনা স্পেশাল এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন নৌবাহিনীর সদস্য, ওনার নাম হক। আর ঘটনাটি উনি যার কাছ থেকে পেয়েছেন তিনিও নৌবাহিনীর সদস্য, তার সহকর্মী, মূলত তার সহকর্মীর মেয়ের সাথেই ঘটনাটি ঘটেছিল। ওই সহকর্মীর নাম হোসেন, ওনার বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার একটি গ্রামে। ওনাদের সহকর্মীদের মাঝে অনেকেই এই ঘটনাটি জানেন, কেননা এই সমস্যাটির সমাধানের জন্য অনেকের সাথেই উনি এটা শেয়ার করেছিলেন। ঘটনাটি মূলত খুলনার খালিশপুরে যে হাউজিং সোসাইটি রয়েছে সেখানেও ঘটেছিল। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি শুরু 2019 সালের দিকে। ওনার সহকর্মী যিনি, তার এক ছেলে এক মেয়ে। সেই ছেলেও 2021 সালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে চাকরি পেয়েছে, আর ওই সময় মেয়েটার বয়স 12 বছরের মতো। মেয়েকে খুলনার একটি স্বনামধন্য হাফিজিয়া মাদ্রাসায় উনি ভর্তি করান। মাদ্রাসায় আসা যাওয়া করছে, সবকিছু ঠিকঠাক। হঠাৎ মেয়েটা একদিন মাদ্রাসাতে অসুস্থ হয়ে পড়ে, সেন্সলেস হয়ে গিয়েছে। এই অবস্থায় মাদ্রাসা কর্তৃপক্ষ বাধ্য হয়ে তার অভিভাবক এই হোসেন ভাইকে ফোন করে বলেন যে আপনার মেয়ের এই সমস্যা, সে তো সেন্সলেস হয়েছে। হোসেন ভাই ওই সময় জরুরি একটা ডিউটির কারণে খুলনার বাইরে ছিলেন। ওনার স্ত্রীকে বিষয়টা জানালে ওনার স্ত্রী মাদ্রাসায় যান, গিয়ে মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার দেখে শুনে কিছু টেস্ট করে, ওষুধ দেয়। ডাক্তার বলে শারীরিক দুর্বলতা রয়েছে, তো এই জন্য এমনটা হয়েছে, নিয়মিত ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। কয়েকদিন মেয়েটা মাদ্রাসায় যায়নি। ওষুধ খাওয়ার পর যখন একটু সুস্থতা সে অনুভব করে, এরপর আবার মাদ্রাসায় যাওয়া আসা শুরু করে। এর কয়েকদিন পর আবার আগের মতোই অসুস্থ হয়ে গিয়েছে। আবার মাদ্রাসা থেকে ফোন করা হয়েছে, মেয়ের অসুস্থতার কথা জানায়। এবার তো হোসেন ভাই ছিলেন খুলনাতেই, মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার ওষুধ দেয়, ওষুধ নিয়ে মেয়ে সহ হোসেন ভাই আবার বাসায় চলে আসে। কিছুদিন ওষুধ খাওয়ার পর মেয়েটা আবারও সুস্থতা বোধ করছে, আবার মাদ্রাসায় যাওয়া আসা শুরু করে। এর মধ্যে হয় কি, এই মেয়েটার স্বাস্থ্য দিন দিন খারাপ হচ্ছে। স্বাস্থ্য ভালো করার কোনো ওষুধ খেয়ে কাজ হচ্ছে না, আর মেয়েটা মাঝে মাঝেই ভয় পেতে শুরু করে, ঘুমের ভেতরে বাইরে মনে হচ্ছে সে চমকে ওঠে। হোসেন ভাই মেয়ের এমন পরিস্থিতি দেখে একজন ভালো ডাক্তার দেখান। ডাক্তার ভালোভাবে দেখে শুনে বলে, আপনার মেয়ের তো কোনো সমস্যা নাই, আমি কিছু ভিটামিন লিখে দিচ্ছি, খাওয়ান, ঠিক হয়ে যাবে। সে ভিটামিন খাওয়ানো হয়, কিন্তু কোনো উন্নতি হয় না। মেয়েটা তো মাদ্রাসা আসা যাওয়া করছে, মাদ্রাসায় গেলেই সে অসুস্থ হয়ে পড়ে। আর তার মেয়েটা তার শিক্ষকদেরকে বলে যে, হুজুর আমি কিন্তু ভালো হব না, কোনো ডাক্তার আমার এই সমস্যা ভালো করতে পারবে না। মাদ্রাসা কর্তৃপক্ষ হোসেন ভাইকে ফোন করে বলে যে, আপনার মেয়ে তো মাদ্রাসায় আসলেই অসুস্থ হয়ে পড়ে, আর সে এই কথাগুলো বলে, আপনি আরো ভালো ডাক্তার দেখান। হোসেন ভাই মেয়েকে বাসায় নিয়ে আসেন, এসে চিন্তা করতে থাকে যে কি করা যায় কি করা যায়। খুলনা শহরের ভালো ডাক্তার তো দেখানো হলো, কিন্তু কোনো উপকার তো হলো না। তিনি ঠিক করলেন ঢাকায় কোনো ভালো ডাক্তার দেখাবেন। তখন মেয়ে বলে, আমি কোথাও যাব না, আমি ভালো আছি, আর তোমরা ডাক্তার দেখিয়ে আমাকে সুস্থ করতে পারবে না, শুধু শুধু তোমাদের টাকা খরচ হবে। তার থেকে ভালো হয় আমাকে মাদ্রাসা থেকে বের করে কোনো স্কুলে ভর্তি করিয়ে দাও, এটাই ভালো। বলে রাখা ভালো, হোসেন ভাই কিন্তু একজন কোরআনে হাফেজ। হোসেন ভাই তার মেয়েকে আসলে জেনারেল লাইনে লেখাপড়া করাতে চান নাই। হোসেন ভাই মেয়েকে বলে যে, মা তুমি যেখানে পড়ছো এখান থেকেও পরবর্তী আরো ভালো লেখাপড়া করতে পারবা, আগে কোরআনে হাফেজ হও, কোরআন তেলাওয়াত করলে সংসারে রহমত আসবে, বরকত আসবে, এই কথা শোনা মাত্রই ওই মেয়েটা চোখ বড় বড় করে ফেলে, মনে হচ্ছে চোখে রক্ত চলে আসছে। রক্ত চক্ষুতে খুব চিৎকার করে কথা বলতে শুরু করে যে এই আমার আবার কিসের ঘর সংসার, আমি কোনো বিয়ে শাদী করব না, আমাকে তুমি বিয়ে দিতে পারবে না, তোমার 14 কোষের ক্ষমতা আছে আমাকে বিয়ে দেওয়ার? বাবা মেয়ের মধ্যে তো তর্কাতর্কি সৃষ্টি হয়। হোসেন ভাইয়ের স্ত্রী মানে ওই মেয়ের মা আর হোসেন ভাইয়ের ছেলে দুজন মিলে পরিবেশ পরিস্থিতি শান্ত করে। রাতে এই হোসেন ভাইয়ের স্ত্রী মানে মেয়ের মা হোসেন ভাইকে বলেন যে মেয়ের এমন আচরণ তো আগে কখনো ছিল না, কোনোদিন তো আমাদের মুখের উপরে কথা বলেনি, এরকম আচরণ করলো আজকে, এই ঘটনাটা কি? হোসেন ভাই তার স্ত্রীকে বলেন যে অনেকদিন ধরে অসুস্থ, তো তাই হয়তো বার আগের বসে বলেছে। কিন্তু ওনার স্ত্রী বলে না না এইটা তো আমার কাছে স্বাভাবিক মনে হয় নাই, আমার মনে হয় ওর অন্য কোনো সমস্যা হয়েছে, কারণ অনেক টেস্ট তো করানো হলো, ডাক্তার দেখানো হলো, কই কোনো সমস্যা ধরা পড়লো না, একটা হুজুরকে দেখাতে হবে, একটা হুজুর দেখালে হয়তো আল্লাহ তাআলা সমস্যার সমাধান করতে পারেন। তখন হোসেন ভাই তার স্ত্রীর কথা একটু চিন্তা ভাবনা করে বলেন আচ্ছা ঠিক আছে তুমি যখন বলছো দেখি কি করা যায়। গ্রামের বাড়িতে ফোন করে বলেন যে ভালো কোনো হুজুর আছে কিনা। তখন হোসেন ভাই জানতে পারেন চুয়াডাঙ্গার একজন ভালো হুজুর আছেন, চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া তো কাছাকাছি জেলা, চিন্তা করেন যে কুষ্টিয়া আগে যাই এরপর চুয়াডাঙ্গায় যাব। একদিন মেয়েকে নিয়ে সপরিবার সেই হুজুরের কাছে যান হোসেন ভাই। হুজুর মেয়েকে দেখে কিছু রুকিয়া করলে জিনটা তার শরীরে হাজির হয়। হোসেন ভাইয়ের মেয়ের কণ্ঠ তখন পরিবর্তন হয়ে যায়, তখন সে জিনটা বলে আমাকে কেন ডেকেছ বলো। হুজুর বলে এই মেয়েকে কেন কষ্ট দিচ্ছ, সে কি তোমার কোনো ক্ষতি করেছে? তখন ওই জিনটা বলে না আছে তো আমার কোনো ক্ষতি করে নাই, তাকে আমার ভালো লাগছে, আমিও তার তো কোনো ক্ষতি করিনি, আর তার কেউ ক্ষতি করুক এটা আমি হতে দেব না। হুজুর বলে তাহলে তাকে কেন অসুস্থ করছ? তখন জিনটা বলে আমি চাই না সে আরবি পড়ুক, কারণ সে কোরআন তেলাওয়াত করলে তার কাছাকাছি আসতে আমার সমস্যা হয়, আর মাদ্রাসায় সে যখন থাকে আশেপাশে অনেকে কোরআন তেলাওয়াত করে, সে কোরআন তেলাওয়াত না করলে আশেপাশে যখন কোরআন তেলাওয়াত কেউ করে তাতেও তার সাথে দেখা করতে আমার অনেক কষ্ট হয়, এই জন্য আমি চাই না সে মাদ্রাসায় থাকুক, সে স্কুলে ভর্তি হোক। আর জিনটা এটাও বলে যে এই মেয়েকে কোথাও যদি পরবর্তীতে বিয়ে শাদী দেওয়ার চেষ্টা করা হয় তাহলে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, আর মেয়েটা পূর্ণ বয়স্ক হলে ওই জিনটা কি তাকে নিয়ে যাবে। হুজুর বলে তুমি জিন জাতি, তুমি জিন জাতির মধ্যে কাউকে বিয়ে করো, তুমি কেন এই মেয়ের উপরে এসে আসর করতেছো, বিরক্ত করতেছো, এটা তো সম্ভব না। তখন ওই দুষ্ট জিনটা বলে ওসব কথা আমাকে বলে লাভ নাই, আমি এটা শুনবো না, ভালো লাগে মানে ভালো লাগে আমি ওকে নিয়ে যাব নির্দিষ্ট সময় পর, তোমরা কেউ কিচ্ছুটা আমাকে করতে পারবে না, তোমার থেকে বড় হুজুরও কিছু করতে পারবে না, এই বলে সে চলে যায়। হুজুর অনেক চেষ্টা করেও সে জিনকে বন্দি করতে ব্যর্থ হয়। তখন হুজুর তেল পড়া পানি পড়া এগুলো দেয়, কিছু জিনিস দেয়, কিছু তদবির দেয়, কিছু নিয়মকানুন বলে দেয়। আর হুজুর বলেন যে 6 মাসের মতো আশা করা যায় যে এই জিনটা তার কাছে আসতে পারবে না, আর 6 মাসের মতো যদি আসতে না পারে তাহলে এরা সাধারণত আর ওই রোগীর সাথে থাকে না, এগুলো হচ্ছে আশিক জিন, এগুলো তখন অন্যদিকে চলে যায়। এরপরে 6 মাসের মতো আসলেই মেয়েটা ভালোই ছিল, মাদ্রাসা আসা যাওয়া করছিল, লেখাপড়া করছিল, কোনো সমস্যা নেই, সবই মনে করেছিল যে আর কোনো সমস্যা হবে না। এরপর একদিন হঠাৎ করে মাদ্রাসায় যাওয়ার পথে মেয়েটা রিকশায় অসুস্থ হয়ে পড়ে, যাওয়ার পথে তার মা সাথে করে নিয়ে যাচ্ছিল, মানে তার মায়ের কাঁধের উপরই সে অসুস্থ হয়ে ঢলে পড়ে। তখন তার মা দ্রুত তাকে নিয়ে বাসায় ফেরত আসে। এরপরে তার জ্ঞান টান ফেরে একটু সুস্থ হয়, এরপর থেকে তার মাই সবসময় নিয়ে যেত নিয়ে আসত, কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে অসুস্থতা এটা তো কমছে না। হোসেন ভাই অফিসের অনেকের সাথে আলোচনা করেন কি করা যায়, খুলনার কইয়া বাজারের ইলিয়াস নামে এক হুজুরের কাছে নিয়ে যান, খুলনার আশেপাশে তার অনেক নাম ডাক আছে, সেই হুজুরও জিনটাকে হাজির করে এবং বলে তুমি মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছ। সে ওই একই কথাই বলে, সে বলে 6 মাস তার কাছাকাছি আসার চেষ্টা করেছে কিন্তু পারি নাই, আর ওই রুকিয়ার মেয়াদ শেষ তাই এখন চলে আসছি, ওর মা বাবা ওর কাছে আমাকে আসতে দিতে চায় না, আমি তো তার কোনো ক্ষতি করব না, আর আমার থেকে তাকে দূরেও তোমরা রাখতে পারবে না। ওই জিনটা আরো বলে যে এদেরকে বাড়ি যেতে বলো, এই মেয়ের কোনো ক্ষতি হবে না। হুজুর তখন সে জিনকে বলে, তাহলে তুমি আর এই মেয়েকে কোনো কষ্ট দিবে না, তুমি চলে যাও, আর কখনো আসবে না। ওই জিনটা বলে, তা তো হবে না হুজুর, আমি তো আসবোই। তখন হুজুর বলে, তুমি যদি না যাও তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। তখন সেই জিনটা হেসে হেসে বলে, তুমি আমার কিছু করতে পারবে? সেই ক্ষমতা বা সেই সক্ষমতা তোমার আছে? আর মনে রেখো, এরপরে যদি এরা আর কোনো হুজুরের কাছে যায়, তাহলে আমার প্রথম যে কাজটা হবে সেটা হলো এর ভাইকে মেরে ফেলা, আর আমি সেটা করব। এই বলেই নাকি ওই জিনটা চলে যায়। হুজুর অনেক চেষ্টা করে ওই জিনটাকে আবার ডাকতেও পারেন নাই, হাজির করতে পারেন নাই, বন্দিও করতে পারেন নাই। হুজুর তখন ওই হোসেন ভাইকে বলে দেন যে, সাধারণ কোন জিন তিন চার মাস, বিশেষ করে আশিক জিন, তিন চার মাস কোনো রুগীর ধারে কাছে আসতে না পারলে সে ওই রুগীর কাছে আসার পথ ভুলে যায়। কিন্তু এ তো ভুলে নাই, এ তো স্বাভাবিক কোনো জিন না বা সাধারণ কোনো জিন না, অত্যন্ত শক্তিশালী টাইপের কোনো জিন। উনি কিছু রুকিয়া দেন, বলেন যে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, এই যে পানি পড়া তেল পড়া এগুলো কিছু দিয়ে দেন। হোসেন ভাই মেয়েটাকে নিয়ে তো বাসায় চলে আসে। সমস্যা হলো কি, মেয়ে বাসায় সবার সাথে খারাপ আচরণ করা শুরু করেছে। এবার মাদ্রাসায় যেতে চায় না, একা একা ঘরে থাকে, চোখ মুখ লাল করে থাকে। হোসেন ভাই কিন্তু এর মধ্যে ভালো হুজুরের খোঁজ নিতে থাকেন। তো ওনার সহকর্মীদের মধ্যে একজন চুকনগরের এক হুজুরের কথা বলেন, তিনি মোবাইলে কথা বলেন হোসেন ভাইয়ের সাথে। হোসেন ভাই তার সাথে যোগাযোগ করেছিলেন, বিস্তারিত বলেন, হুজুর বলেন যে রোগীকে সঙ্গে নিয়ে আসলেও হবে। তো একদিন সকালবেলা ছেলেকে সাথে নিয়ে হোসেন ভাই সেই হুজুরের কাছে রওনা দেন। খুলনার জিরো পয়েন্টে যাওয়ার পর বাসা থেকে ওনার ওয়াইফ ফোন করে বলেছে যে, এই তুমি কোথায় যাচ্ছ? তোমার মেয়ে কি ভয়ঙ্কর চেহারা করে বলছে যে তোমাকে ফিরিয়ে আসতে হবে। সে বলছে, তুমি আর ছেলে চুকনগর যাচ্ছে হুজুরের কাছে, যদি ফিরে না আসো তাহলে নাকি রাস্তায় সে আমাদের ছেলেকে গাড়ির নিচে চাপা দিয়ে মেরে ফেলবে। সে আরো বলে, তোমরা তো অনেক হুজুরের কাছে গিয়েছো, তদবির নিয়েছো, কই কোনো কাজ হয়েছে, কিছু করতে পেরেছ? তখন হোসেন ভাইয়ের ওয়াইফ আবারও হোসেন ভাইকে অনুরোধ করে যে, তোমার যাইতে হবে না, তুমি আসো, তোমার মেয়ের ভাগ্য আল্লাহ নির্ধারণ করবে, এখন তুমি যাও না, চলে আসো। এ কথা শোনার পর উনি বাসায় ফেরত আসেন, চিন্তা ভাবনা করতে থাকেন যে কি করা যায়, কি করা যায়, আরো ভালো কোনো হুজুরের কাছে যেতে হবে, এই জিনটাকে মেরে ফেলতে হবে, যে হুজুর এই শয়তান জিনকে মেরে ফেলতে পারবে তার কাছে যেতে হবে। কয়েকদিন পর হোসেন ভাই বাগেরহাটের চিতলমারি উপজেলার পরানপুর গ্রামের মোহাম্মদ মাহমুদুল্লাহ নামে একজন মাওলানার খোঁজ পান। এখন কথা হচ্ছে, এই মেয়েটাকে নিয়ে উনি যাবেন কি করে? কোন জায়গায় যাবার আগেই তো সেই জিন জেনে যায়। হোসেন ভাই সেই মাওলানা সাহেবের সাথে কথা বলেন, সবকিছু বলেন। তখন ওই মাওলানা মাহমুদুল্লাহ সাহেব হোসেন ভাইকে কোরআনের কিছু আয়াতের কথা বলেন। এই আয়াতগুলো তেলাওয়াত করে ওই মেয়েটার শরীরে ফু দিয়ে নিয়ে চলে আসলে ইনশাল্লাহ কোনো সমস্যা ওই জিনটা সৃষ্টি করতে পারবে না। আর হুজুর হোসেন ভাইকে বলে দেন যে, চার থেকে পাঁচ দিনের সময় নিয়ে আসতে হবে এখানে, হয়তোবা এখানে বেশ কয়েকদিন থাকলেও থাকা লাগতে পারে, যেহেতু সমস্যাটা জটিল। হোসেন ভাই অফিস থেকে ছুটি নিয়ে বাসায় এসে যাওয়ার প্রস্তুতি নেন। আর যেহেতু উনি একজন কোরআনে হাফেজ, তাই কোরআনের সকল আয়াত ওনার মুখস্থই ছিল আল্লাহর রহমতে। সে আয়াতগুলো তেলাওয়াত করে রাতটা কোন রকমে পার করে ভোরে ফজরের নামাজের পরে মেয়ের গায়ে সেসব আয়াত পরে ফু দিয়ে আল্লাহর রহমতে রওনা হন। হুজুর আরেকটা কথা বলে দিয়েছিলেন, রওনা হওয়ার আগে সবাই যেন অজু করে রওনা দেন। তারা সেভাবেই সব ফরমালিটি সেরে রওনা হন। বাগেরহাটের মোল্লার হাট এসে বাস থেকে নেমে তারা ভ্যানগাড়ি বা অটোরিকশা রিজার্ভ করার চেষ্টা করেন, কিন্তু কেউ সেই গ্রামে যেতে রাজি হয় না কোনো এক অজানা কারণে। অনেক কষ্টে একটা ভ্যানগাড়ি পান। ভ্যানে পথে যেতে ছোট ছোট কিছু সমস্যা হয়, তবে কোনো বড় ধরনের সমস্যা হয়নি। রাস্তায় যেতে কি ধরনের সমস্যা হয়েছে সেটা অবশ্য হোসেন ভাই হক ভাইকে বলেন নাই, বা এটা বলার প্রয়োজন মনে করেন নাই। যাই হোক, তারা অবশেষে সেই হুজুরের বাড়িতে পৌঁছতে সক্ষম হন। গিয়ে দেখেন যে অনেক লোকজন সিরিয়াল নিয়ে বসে আছেন অপেক্ষায়। দুপুরের দিকে হোসেন ভাইয়ের মেয়ের সিরিয়াল আসে। মাওলানা সাহেব কিছু রুকিয়া করে মেয়ের হাতে একটা কুপি বা হারিকেনের ফিতা, যেগুলো হয় না ওই রকম একটা ফিতা, ওই ফিতার সাথে সরিষার তেল মাখিয়ে, মানে ভিজিয়ে, তেল দিয়ে ভিজিয়ে তার হাতে দেন। মেয়েটা কিছু সময় ধরে থাকতেই তার শরীরে জিন এসে হাজির হয়। সে এসেই হম্বিতম্বি করতে থাকে। তখন হুজুর ওই জিনটাকে জিজ্ঞেস করে, এই ছোট মেয়েটাকে তুমি কেন কষ্ট দিচ্ছ? সে বলে, আমি তাকে পছন্দ করি। মৌলানা সাহেব বলে যে যা করছো করছো, তুমি এখন আর তাকে কোনো কষ্ট দিতে পারবে না, ভালোয় ভালোয় চলে যাও। তখন সে জিনটা বলে যে আপনার আগে তো আরো বহু হুজুরের কাছে এরা গেছে, কোনো লাভ হয়েছে? আপনি এও কিছু করতে পারবেন না, এখান থেকে খালি বাসায় ফিরে যাক, তারপর আমি দেখাবো আমার কথা অমান্য করার শাস্তি কত ভয়ঙ্কর। এই কথা শোনার পর মাওলানা সাহেব বুঝতে পারলেন এ ভালো কথায় মানবে না, এ ভালো কথায় মানার জিন না, সে আল্লাহর হুকুম আহকামে বিশ্বাসী না। হুজুর জিজ্ঞেস করলেন তোমার কয়জন সঙ্গী আছে? সে স্বীকার করে না। এরপর মাওলানা সাহেব রুকিয়া করে তাকে শাস্তি দিতে শুরু করেন, তারপরও সে ছেড়ে দিতে নারাজ। শাস্তির মাত্রা বাড়ি দিতে শুরু করলে এক পর্যায়ে সে ছুটে চলে যায়। এরপর মাওলানা সাহেব তাকে আর কোনোভাবে হাজির করতে পারেন না। উনি বলেন যে আজকে আর করা যাবে না, দেখি রাতে কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা, তবে কিছু জিনিসপত্র আনতে হবে, এটা উনি বলে দেন। মাওলানা সাহেব হুজুরকে বলে দেন এটা তো এখানে পাওয়া যাবে না, এটা গোপালগঞ্জ বা খুলনা থেকে সংগ্রহ করতে হবে। হোসেন ভাই মাওলানা সাহেবের কাছ থেকে সেসব মালামালের লিস্ট নিয়ে খুলনায় চলে আসেন কেনাকাটা করার জন্য। আর ওই গ্রামে একটা বাড়িতে কিছু টাকা পয়সার বিনিময়ে ওনার স্ত্রী এবং ছেলে মেয়েকে থাকার ব্যবস্থা করে আসেন। রাতে হোসেন ভাই আর ওই গ্রামে ফিরতে পারেন নাই, সকালে পৌঁছান। সকালে মাওলানা সাহেব আবার চেষ্টা করেন হাজির করানোর জন্য ওই জিনটাকে। একসময় হাজির হয়, তবে কিছু জিজ্ঞেস করতেই সে বলে সে এই জিন না, এ তার সঙ্গী। মাওলানা সাহেব সেই সঙ্গীকে নিষেধ করে দেন যে তুমি তোমার বন্ধুকে যাই বলো, এই মেয়েটাকে আর কষ্টটা দেয়, এই পরিবার কোনো ক্ষতি যেন না করে। সে জিনটা বলে না, তার বন্ধু সে শুনবে না, সে এটা মানবে না, আর আমরাও শুনবো না, তার হুকুম আমরা পালন করব, সে না পারলে আমরা এসে ক্ষতি করব। এই কথা শোনার সাথে সাথে মাওলানা সাহেবের মেজাজ যায় বিগড়ে, সাথে সাথে উনি রুকিয়া করে ওই জিনটাকে মেরে ফেলেন। মাওলানা সাহেব তার সাথে থাকা মুমিন জিনের মাধ্যমে ওই জিনগুলোকে হাজির করতে বলেন। তখন ওই জিনগুলো হুকুম তামিল করার জন্য চলে যায়। বেশ কিছুক্ষণ পর দুইটা জিনকে হাজির করতে সক্ষম হয়। দেখা গেল এই দুইটা জিনও ওই আসল জিনের সঙ্গী। তারা বলে আমাদেরকে হত্যা করলেও আমাদের বন্ধুকে আপনি ধরতে পারবেন না। মাওলানা সাহেব বলেন যে তাই নাকি, পারবো না, আগে তোদেরকে মেরে নেই, না মারলে তো আবার কাকে ক্ষতি করবি তোরা। এরপর ওই দুইটা জিনকে হত্যা করে। এরপর উনি ধরতে যাওয়া দুটা জিনকে বলেন যে কি ব্যাপার, তোমরা আসল শয়তানটাকে পেলে না কেন? তখন ওই জিন বলে যে ওস্তাদজি, আমরা তাকে ধরতে পারছি না, আর ওর সাথে মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব না, আপনি অন্য ব্যবস্থা করেন, আমার মনে হয় সেটাই কাজ হবে। মাওলানা সাহেব তখন ওই হোসেন ভাইকে বলেন মেয়েকে নিয়ে ঘুমানোর ব্যবস্থা করেন, রাতে আমি হাজির করার চেষ্টা করব ইনশাল্লাহ। রাত 12টার পরে মাওলানা সাহেব একটা গোল বৃত্তকে বৃত্তের চতুর্দিকে মোমবাতি জ্বালিয়ে মাঝখানে একটা বাঁশের ঢালিতে মেয়েকে বসিয়ে রেখে উনি একটা তদবির শুরু করেন। ওই মেয়েটাকে বলে দেন, শোনো মা, তুমি দেখবে সোনার মুকুট পরে সিংহাসনে বসে অনেক সৈন্য নিয়ে একজন আসবে, উনি জিনের বাদশাহ, উনি ওদের সম্প্রদায়ের বাদশাহ। তোমার সামনে আসলে তুমি সালাম দিতে ভুল করবে না, তোমাকে জিজ্ঞেস করবে তোমার সমস্যার কথা, তুমি তাকে তোমার সমস্যার কথা খুলে বলবে, ইনশাল্লাহ আল্লাহ চাহেন তো তোমার সমস্যার সমাধান উনি করে দেবেন। মাওলানা সাহেব হোসেন ভাইকেও বলে দেন যে মেয়ের যে বৃত্তটা এখানে আছে এর আশেপাশেও যেন কেউ না থাকে। আর মেয়েটাকে বলে দেন, মা তুমি ভয় পেও না, ভয়ের কিছু হবে না, তুমি যা দেখবে একদম স্বাভাবিকভাবেই দেখবে। আরো কিছু বিষয় বলে দেন আর কি, কিছু দোয়া পড়ে মানে দোয়া শিখিয়ে দেন যেগুলো পড়তে হবে। আর এটাও বলে দেন যে মোমবাতি শেষ হয়ে গেলে আবার মোমবাতি জ্বালিয়ে দেবে। আর আতর ছিল, কিছুক্ষণ পর পর শরীরে আতর লাগাতে বলেন, এরকম বেশ কিছু বিষয় শিখিয়ে দেন আর কি। তো প্রথম রাতে কিছুই হয় না, সেই দিনেও হুজুর আর কোনো তদবির করেন নাই। দ্বিতীয় রাত্রেও আবার একই অবস্থা হয়, সারা রাত বসেছিল মেয়েটা, কিছুই হয়নি। তৃতীয় রাতেও একই রকমভাবে তাকে রাখা হয়। রাত শেষ হয়ে যাচ্ছে, হোসেন ভাই চিন্তা করলেন যে চাই ফজরের নামাজ পড়ে আসি, এখন মনে হয় কোনো কাজ হবে না। এই চিন্তা করে হোসেন ভাই দূরে ছিলেন তো, কাছাকাছি ছিলেন না, চলে যাবেন, এমন সময় দেখলেন তার মেয়ে কাকে যেন সালাম দিল। মাওলানা সাহেব উনি দূরে ছিলেন, দূরে ছিলেন বলতে উনি ওনার কাজ করছিলেন ওই সময়, ফজরের নামাজ পড়ার জন্য উঠেছিলেন। ওনারা দুজনেই দেখতে পাচ্ছেন যে মেয়েটা কার সাথে যেন কথা বলছে কিন্তু কোনো কথা শোনা যাচ্ছে না। তখন মৌলানা সাহেব বললেন যে ওর মতো কথা বলুক, চলুন আমরা নামাজ পড়ে আসি। ওনারা নামাজ পড়ে আসার পর দেখা গেল যে হোসেন ভাইয়ের মেয়ে ওই যে বাঁশের তৈরি একটা ডালা ছিল তার উপর সেন্সলেস হয়ে পড়ে আছে। মৌলানা সাহেব তখন মেয়েটিকে বিছানায় শুইয়ে দিতে বলেন, আর উনি ঘর থেকে একটা গ্লাসে পানি এনে হোসেন ভাইয়ের মেয়ের শরীরে ছিটিয়ে দেন। মেয়েটা তখন চোখ মিলে উঠে বসে। মৌলানা সাহেব তখন হোসেন ভাইয়ের মেয়েকে জিজ্ঞেস করেন, মা বলো তো তুমি কি দেখলে? মেয়েটি তখন বলে, আমি দেখলাম একটা লোক আসলো মাথায় সোনার মুকুট পরা, কয়েকজন লোক তার সিংহাসন ঘাড়ে করে নিয়ে আসে, সিংহাসন থেকে নেমে আমার সামনে আসে। আমি ওনাকে সালাম দিলে উনি আমাকে জিজ্ঞেস করেন খুব সুন্দর ভাই, মা বলো তো কি সমস্যা তোমার, তুমি কেন তিন দিন ধরে এভাবে আছো? তখন আমি ওনাকে সব কথা খুলে বলি। উনি হাতের ইশারায় কয়েকজন সৈন্যকে কিছু করতে বললেন, তারা সেখান থেকে চলে যায়। অল্প কিছুক্ষণ পরে একটা সুন্দর দেখতে ছেলেকে ধরে নিয়ে আসে। তখন ওই বাদশাহ উনি কিভাবে যেন একটা ইশারা করলেন, সাথে সাথে সৈন্যরা কোত্থেকে যেন দড়ি নিয়ে আসলো, দড়ি নিয়ে এসেই তার গলার সাথে পেঁচিয়ে ধরে দুজন দুপাশ থেকে দিল টান। অল্প কিছুক্ষণের মধ্যেই তাকে ফাঁস দিয়ে হত্যা করল। আরো কয়েকজন ছিল, তারা ওর লাশটা একটা খাটিয়ার মতো জিনিসের উপরে রেখে নিয়ে কোথায় যেন চলে গেল। এরপর ওই জিনের বাচ্চা বলে, মা তোমার আর কোনো সমস্যা নাই, ওর শাস্তি পেয়েছে, এটাই ওর প্রাপ্য ছিল যেটা আমার মাধ্যমে বাস্তবায়িত হয়েছে, যাও তুমি এখন নিশ্চিন্ত ভালো থাকো। এই বলেই সে চলে যায়। তো এই মেয়েটা এই বর্ণনাটা করে। একথা শোনার পর হুজুর বলে, আলহামদুলিল্লাহ সমস্যার সমাধান হয়ে গেছে, ওই ছেলেটা যে অপরাধ করেছে ওদের সর্দারের মাধ্যমে যেহেতু শাস্তিটা বাস্তবায়িত হয়েছে এটাই ভালো হয়েছে, কারণ ওদের নির্দিষ্ট কিছু নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে থেকে কাজটা করতে হবে। আমরা যে কাজগুলো পাই না ওদের উপরে, ওদের সর্দার সেই কাজটা করতে পারে। এই জন্য অল্প সময়ের মধ্যে তাকে ধরে নিয়ে এসেছে, আমার জিনেরা পারে নাই, আমিও চেষ্টা করে তাকে ফাইনালি হাজির করতে পারি নাই, এখন ওকে হত্যা করা হয়েছে। এরপর হোসেন ভাই সেই হুজুরকে বলেন, হুজুর আপনাকে হাদিয়া কত দিতে হবে? হুজুর বলেন, আমাকে কিছুই দিতে হবে না, এখানে একটা মসজিদ আছে, মসজিদে কিছু হাদিয়া দিয়ে গেলেই হবে। হোসেন ভাই উনি ওনার সাধ্য অনুযায়ী মসজিদে হাদিয়া দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ সেই মেয়েটা এখন সম্পূর্ণরূপে ভালো আছে, সুস্থ আছে, দিব্যি লেখাপড়া করছে, পরিপূর্ণভাবে সুস্থ। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি হক ভাইকে দারুণ একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আমার মনে পড়ে যেই হুজুরের কথা এখানে বলা হয়েছে, আমাদের মাশফিক ভাই এই হুজুরের কথা আমাকে জানিয়েছিলেন একবার, যে ওনাদের এলাকায় এরকম খুব নাম করা একজন হুজুর রয়েছে যিনি এই টাইপের সমস্যা সমাধানের জন্য খুবই সিদ্ধহস্ত। যাক, আল্লাহ তাআলা সেই হুজুরের কর্মক্ষমতা আরো বাড়িয়ে দিন, যাতে আরো মানুষের উপকার উনি করতে পারেন, তাকে আল্লাহ তাআলা সুস্থ রাখুন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম বাবু। ওনার বাড়ি খুলনা জেলার দিঘলিয়া উপজেলায়। ঘটনাটি ওনার বাবার কাছ থেকেই উনি শুনেছেন, আর ওনার বাবার সাথেই ঘটে যাওয়া একটি ঘটনা। অনেক আগে থেকেই পারিবারিক বিরোধের জের ধরে ওনাদের পরিবারের উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। যখন ব্ল্যাক ম্যাজিক করা হয় ওনারা যখন বুঝতে পারেন, এরপর ওনারা যান এক হুজুরের কাছে, সেই ব্ল্যাক ম্যাজিক কাটানোর জন্য রুকিয়া করেন। যখন বুঝতে পারে তার প্রতিপক্ষ যে ব্ল্যাক ম্যাজিকটা কাটানো হয়েছে, তখন সে আবার আর এক কবিরাজ দিয়ে ব্ল্যাক ম্যাজিক করে। এটা যখন আবার ওনারা বুঝতে পারেন, তখন আবার হুজুরের কাছে যান, আবার কবিরাজের কাছে যান, এরকম পাল্টাপাল্টি কাজ চলছে, অনেক টাকা পয়সা নষ্ট হয়। এরপর একজন ব্যক্তি তাকে পরামর্শ দেয়, আচ্ছা এই যে হুজুর কবিরাজের কাছে গিয়ে এরকম টাকা পয়সা খরচ করতেছ, এর থেকে তুমি নিজেই কবিরাজি শেখো না, নিজেই কবিরাজি শিখলে তো তোমার উপর কেউ আর এই সমস্ত কিছু করতে পারবে না। বিষয়টা ওনার বাবার মনে ধরে যে আসলেই তো তাই, আমি যদি এরকম কাজ করি তাহলে তো আমি নিজেই অনেক কিছু করতে পারবো, ওই মানুষের কাছে গিয়ে টাকা পয়সা নষ্ট করার দরকার কি? আর তারা সত্য বলে না মিথ্যা বলে, সেটা তো বুঝি না, মিথ্যা বলে টাকা খাই কিনা, এরকম উনি চিন্তা করেন, একটা পর্যায়ে সিদ্ধান্ত নেন যে উনি নিজেই এই কবিরাজি শিখবেন। একজন ভালো মানের তান্ত্রিকের কাছে যান কবিরাজ, তার কাছে গিয়ে বিষয়টা যখন বলেন তখন উনি বলেন যে এই কাজটা তো অত্যন্ত জটিল, তারপরে তোমার যে সমস্যা তোমার তো শেখা উচিত, ঠিক আছে আমি তোমাকে শেখাবো, তবে শুরুতে কিছু কঠিন কাজ করতে হবে, এই কাজগুলো করলে এটা সম্ভব হবে, না হলে নয়, ধাপে ধাপে কয়েকটা কাজ করতে হবে। উনি বলেন যে ঠিক আছে করব, কি কাজ বলেন। তখন বলেন যে প্রতিদিন একটা করে বা একটা নির্দিষ্ট সময় বলে দেন যে এই সময়ে এসে একটা করে মোরগ বলি দিতে হবে কিছু নির্দিষ্ট প্রসেসের মাধ্যম দিয়ে। উনি রাজি হয়ে যান, কাজ কাম করুক না করুক, কাছে টাকা থাক না থাক, যেভাবেই হোক টাকা উনি গুছিয়ে এনে এই মোরগ বলি দিতে থাকেন। এভাবে অনেকদিন দিয়েছেন উনি। একটা পর্যায়ে সেই কবিরাজ ওনাকে আবার কাছে ডাকেন, ডেকে বলেন যে তুমি তো অনেকটা কাজ করে ফেলেছ, এবার আর একটা ভয়ঙ্কর কাজ করতে হবে, সেটা হচ্ছে যশোরের মনিরামপুর উপজেলার একটা জায়গা রয়েছে, গ্রামের নামটি স্পষ্টভাবে বলতে পারেন নাই বাবু ভাই, তো সেই কবিরাজ তার বাবাকে বলেছিলেন যে ওই গ্রামে একটা কুমারী মেয়েকে কবর দেওয়া হয়েছে, ওই কবরটা খুঁড়ে তার মাথা এবং হাত নিয়ে আসতে হবে। এই কাজটা অত্যন্ত কঠিন কাজ, এই কাজে আর একজন ব্যক্তিকে সাথে নিয়েছিলেন বাবু ভাইয়ের বাবা, তারা আগে থেকেই সেই এলাকায় চলে যান। যখন ওই এলাকায় গিয়েছেন, ওই এলাকায় যাবার পর ওই কবরটা দিনে দিনে শনাক্ত করেছেন, কোন কুমারী মেয়ে মারা গেছে তার কবরটা কোথায়, আর আগে থেকেই সেই গুরু বলে দিয়েছিলেন যে এরকম এরকম জায়গায়, চিনতে খুব একটা অসুবিধা হয় না, গ্রামে যদি কোনো মানুষ মারা যায় সবাই এই বিষয়টা জানতে পারে, শহরেও জানতে পারে তবে গ্রামে আরো বেশি জানে। ওই লাশটা মূলত একটা অপমৃত্যু ছিল, কিভাবে মারা গেছে এটা খুব একটা ভালো করে জানা যায়নি, তবে অপমৃত্যুর লাশ কুমারী মেয়ে এতটুকুই জেনেছিলেন। রাতের বেলা সেই কবর ঘুরে লাশের মাথা এবং হাত নিয়ে আসতে হবে। উনি জানতেন, তার গুরু বলেছিলেন যে এই লাশটা মাটি খুঁড়ে তোলার পর তাকে তুলে ফেলতে হবে উপরে, এই লাশটা কথা বলবে, খেতে চাইবে, তাকে খাবার দিতে হবে, খেতে যে চাইবে তাকে কি খাবার দেয়া যায়, এক বস্তা মুড়ি নিয়ে গিয়েছিলেন সাথে করে। সত্যি ওনারা রাতের বেলা যখন ওখানে যান অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার, এই কাজগুলো নাকি অমাবস্যাতেই করতে হয়, ঘুটঘুটে এই অন্ধকারে যখন ওনারা কাজ করছেন, কবর খোঁড়া হয়ে গেল, উপরের চাটাইটা সরিয়ে ফেলা হলো, যখন বাঁশগুলো সরাবেন, বাঁশগুলো যখন তোলার চেষ্টা করছেন, মনে হচ্ছে নিচ থেকে কেউ বাঁশ টেনে ধরছে, বাঁশগুলো সরাতে দেবে না, কেউ যে একজন টেনে ধরছে এটা বোঝা যাচ্ছে, নিচ থেকে কেউ যদি টেনে ধরে, উপর থেকে কেউ যদি সরানোর চেষ্টা করে, এক ধরনের অনুভূতি হয়, কিন্তু এটা কিন্তু ওনার হচ্ছিল, মাটির সাথে যে শক্ত হয়ে লেগে আছে বিষয়টা এরকম না, উনি বুঝতে পারছেন নিজের থেকে শক্তিশালী কেউ ওই বাঁশগুলো টেনে ধরছে। এরপরও উনি ওনার মতো করে মন্ত্র পড়ে সেগুলো সরাচ্ছিলেন, অসুবিধা হচ্ছিল কিন্তু সরাচ্ছিলেন। এভাবে সরাতে সরাতে সবগুলো বাঁশ যখন সরিয়ে ফেলেন, উনি দেখতে পান ভেতরে আর কেউ নাই, ওই ডেড বডিটাই পড়ে আছে, মাত্র কয়েকদিনের কবর। ওনার সাথে থাকা ওই ব্যক্তিকে সাথে নিয়ে ওই লাশটা ওনারা উপরে তোলেন, যখনই উপরে তুলেছেন ওই লাশটা উঠে বসে, উঠে বসে কথা বলতে শুরু করে, বলে কিরে তোরা এখানে কেন আসছিস, আর আমি কিন্তু খুব ক্ষুধার্ত, আমাকে খাবার দেওয়ার জন্য কি নিয়ে আসছিস। তখন বাবু ভাইয়ের বাবা বলেন যে তোমার জন্য মুড়ি নিয়ে আসছি, নাও খাও, এক বস্তা মুড়ি তার সামনে দেয়। ওই লাশটা অল্প সময়ের মধ্যেই ওই এক বস্তা মুড়ি খেয়ে ফেলে। এরপর ওই লাশটা বলে আমার কাছে তোরা কি চাস। তখন বাবু ভাইয়ের বাবা বলে তোমার মাথা এবং হাত চাই। ওই লাশটা বলে আমার মাথা নিয়ে তোরা কোনো কাজ করতে পারবি না, আমার বাম হাতটা কেটে নিয়ে যা। যেই না এটা বলেছে সাথে সাথে বাবু ভাইয়ের বাবা, ওনার তো পূর্ব প্রস্তুতি ছিলই, বাম হাতের উপর এক কোপ দিয়েছে, এক কোপ দিয়ে হাত আলাদা করে ফেলেছে। কিন্তু হাত আলাদা করার পর লাশটা যে চিৎকার করবে বিষয়টা কিন্তু এরকম না। এরপর যে কাজটা তাকে করতে হবে সেটা হচ্ছে যে ওনার গুরু বলে দিয়েছিল যে ও কিন্তু অনেক কিছু দিতে চাইবে না, নিয়ে আসতে হবে। মাথা যদি আনতে নাও পারিস, মাথার চুল নিয়ে আসতে হবে কেটে, আর তার কবরের যে মাটি এটা আনতে হবে, আর যে চাটা এটা বেছানো হয়েছে মাটির নিচে এই চাটায়ের অংশ নিয়ে আসতে হবে। মাথাটা কাটেন নাই, তবে মাথার চুল কেটেছিলেন। এরপর চাটায়ের অংশ, তারপর কিছু মাটি এটা সংগ্রহ করেছিলেন। এরপর লাশটা একদম সমান হয়ে মাটিতে পড়ে যায়। লাশটাকে ঠিকঠাক মতো করে আবার কবরে রেখে কবরটা ঠিকঠাক করে দিয়ে ওনারা এই হাত, চুলের অংশ, চাটায়ের অংশ এবং কবরের মাটি নিয়ে চলে আসেন সেই গুরুর কাছে। গুরুর কাছে আসার পর গুরু বলেন, এখন কাজ হয়ে গেছে, এরপর তোমার অন্য কাজ। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, এই যে লাশ, লাশ কথা বলে, এটা শুনতে অবিশ্বাস্য শোনা গেলেও আসলে লাশের মধ্যে তখন খুবই শক্তিশালী নিচু শ্রেণীর পিশাচ ভর করতে পারে, যেটা অনেক জিনেদের পক্ষে সম্ভব হয় না। অপমৃত্যু যদি হয়, যদি ঠিকঠাক মতো দাফন করা না হয়, যদি আমাদের ধর্মীয় রীতিনীতি ঠিক মতো ফলো না করা হয়, তাহলেই শুধু এই ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। যেমনটা আমরা তাহমিদের পাঠানো ঘটনায় শুনেছি, এই ঘটনাতেও বুঝতে পারলাম যে এরকমটাই হতে পারে সেখানে। এই জন্য অপমৃত্যু যদি হয়, এই লাশগুলো দাফন কাফনের ক্ষেত্রে আরো বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত, যাতে করে এই লাশগুলো দিয়ে কেউ জাদুর উপকরণ বানাতে না পারে। এরপর থেকে তার বাবার কবিরাজি জীবনের সূত্রপাত ঘটে, এতটুকুই জানিয়েছেন, এতটুকু পর্যন্ত ঘটনা পাঠিয়েছেন এবং বলেছেন যে পরবর্তীতে উনি আবার আমাদেরকে ঘটনা পাঠাবেন। প্রিয় লিসেনার্স, ঘটনাটি এ পর্যন্তই ছিল। আমরা চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ মাহিদ হোসেন শাহাদাত। ওনার পাঠানো অনেকগুলো ঘটনা কিন্তু ইতোমধ্যে আমরা প্রচার করেছি, আর খুলনা স্পেশাল এপিসোডের জন্য উনি আলাদাভাবে একটি ঘটনা পাঠিয়েছেন, যেই ঘটনাটি উনি সংগ্রহ করেছেন ওনার অফিসেরই একজন স্টাফের কাছ থেকে। তাকে খালা বলে সম্বোধন করেন, অফিসের টুকিটাকি কাজ এই খালা করেন। উনি মূলত শরীরটাকে ফিট রাখার জন্য এই টুকিটাকি কাজ করেন, বয়স হয়ে গেছে অনেক, মূলত বাড়িতে বসে থাকলে শরীরে ব্যথা হয়ে যেতে পারে, এই জন্য শরীরটাকে সচল রাখার জন্যই এই কাজ করছেন। অত্যন্ত ভালো মনের একজন মানুষ তার কাছ থেকে এই ঘটনাগুলো সংগ্রহ করেছেন। ওনার নাম রীনা বেগম, শুধু ওনার নামটাই আমরা বলছি, ওনার অন্য ডিটেলসগুলো আমরা দিচ্ছি না, বিশেষ করে ওনার ছেলে মেয়েদের যে নাম এগুলো আমরা বলছি না। কেন বলছি না, এটা আপনারা পুরো ঘটনা শোনার পর বুঝতে পারবেন। আর বর্তমান যে বাসা এটা খুলনার সোনাডাঙ্গাতে। উনি যেভাবে বলেছেন সেটা হচ্ছে যে প্রথম যে ঘটনাটা, এটা মূলত ওনার যে শ্বশুর বাড়ি, সেই শ্বশুর বাড়ি কেন্দ্রিক ঘটনা। সাল 1985 সালের পরে, তখন ওনার বিয়ে হয় নাই, এই ঘটনাটি উনি শুনেছিলেন শ্বশুরবাড়িতে যাবার পর, অর্থাৎ খালু তখনও বিয়ে করেন নাই, বিয়ের 3-4 বছর আগের ঘটনা, এরকম একটা সময় হবে আর কি। খালু উনি ঘরে শুয়ে আছেন, রাতের বেলা ওয়াশরুমে যাবেন। তো ওয়াশরুমে যখন উনি যাবেন, চিন্তা করলেন যে একটু সাইড, উনি ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছেন, এমন সময় ঝনঝন একটা শব্দ ওনার কানে আসে। এই শব্দ কানে আসার পর উনি চিন্তা করলেন যে শব্দটা কোত্থেকে এলো। উনি ওয়াশরুমে যাওয়া বাদ দিয়ে এই শব্দের উৎস খুঁজতে থাকলেন। ওনাদের বাড়িটা এরকম ছিল যে কয়েকটা পরিবার বসবাস করত। বাড়ির সামনে পেছনে দুই পাশে দুটা পুকুর ছিল, আর বাড়ির যেই এন্ট্রান্স বা পথ যেটা, সেখানে দুটো তাল গাছ ছিল। আর এই বাড়িটা ছিল খুলনার বটিয়াঘাটা উপজেলার গ্রামে। তো উনি চিন্তা করলেন যে পুকুরের দিক থেকে কোনো ঝনঝন শব্দ আসে কিনা। উনি শব্দের উৎস খুঁজতে গিয়ে বাড়ির পেছন দিকে যখন গিয়েছেন, ওনার আর এক ভাইয়ের যে ঘর ওই সাইডে, উনি দেখেন সাতটা লোহার ড্যাগ বা বড় বড় পাতিল, এগুলো মাটির উপর ঝনঝন শব্দ করতে করতে এগিয়ে যাচ্ছে। এই সাতটাই কিন্তু শেকল দ্বারা বাঁধা একটা আরেকটার সাথে, সাতটার উপরে ঢাকনা আছে। মাটির উপর দিয়ে যখন চলছে, তখন মাটির সাথে যে ছেঁচড়ে যাওয়ার যে শব্দ এটা হচ্ছে না, এগুলোর উপরে যে ঢাকনা রয়েছে এই চলার কারণে ওইটার উপরে যে একটা ঝাঁকি লাগছে, ঝাঁকির কারণে শব্দটা হচ্ছে, তাও সেটা যে খুব বেশি তা না, অল্প। উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখছেন, ওনার চোখের সামনেই এই জিনিসগুলো একদিক দিয়ে গিয়ে পুকুরের দিকে মিলিয়ে গেল। উনি এটা দেখলেন, দেখে যে ভয় পেয়েছেন বিষয়টা এরকম না, উনি যেটা করলেন সেটা হচ্ছে যে এই যে দিক দিয়ে এই ড্যাগগুলো চলে গেল, ওখানে বসেই জল বিয়োগ করেছেন, চিন্তা করেছেন আর অন্যদিকে যাব না, জল বিয়োগ করে আবার ঘরে চলে আসেন। পরের দিন সকালবেলা এই বিষয়টা অন্যদেরকে যখন খুলে বলেছেন, ওনার মা বাবা তাদেরকে যখন খুলে বলেছেন, সবাই তো তাকে খুব বকাঝকা করতে, এই কি কাজটা করলি, এই জিনিসগুলো যেই পথ দিয়ে যায় এই পথগুলো অপবিত্র করতে হয় না, তুই না বুঝে এই কাজটা করে ফেললি। উনিও আসলে বুঝতে পারেন নাই, উনি সহজ সরল মানুষ, সাদা সিধা মানুষ, উনি বুঝতে পারেন নাই যে এরকম একটা কাজ করলাম আর একজনের অসুবিধা হবে। উনি নিজে নিজে অনুতপ্ত হন যে এগুলো যাচ্ছে যাক, ওদের ধন সম্পত্তি তো চাই নাই, কিন্তু আমি কি কাজটা করলাম, ওদের তো চলাচলের অসুবিধা হয়ে গেল। তবে এরপরে ওনার সাথে আর তেমন কোনো ঘটনা ঘটেনি। এরপর তিন বছর বা চার বছর পার হয়ে যায়, এই যে খালার সাথে, মানে রিনা খালার সাথে তার বিয়ে হয়, রিনা খালা ওই বাড়িতে আসছেন নতুন বউ হয়ে। এক রাত্রে শুয়ে আছেন, সময়টা তখন ভাদ্র মাস, মানে তাল পাকার সময়, যেহেতু ওনাদের যে মেইন এন্ট্রেন্স ওই বাড়ির যে প্রবেশ পথ, ওখানে দুটো বড় বড় তাল গাছ ছিল, তাল গাছে তাল পেকেও ছিল। রাত্রেবেলা ধরাম করে একটা শব্দ হয়, তখন এই রিনা খালা, উনি অবশ্য ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছেন কেবল, এমন সময় শব্দ হয়েছে, উনি চিন্তা করলেন যাই তালটা কুড়িয়ে নিয়ে আসি, না হলে অন্য কেউ নিয়ে যেতে পারে। তো উনি ওয়াশরুমে যাওয়ার যেই রাস্তাটা, মানে ওনাদের বাড়ির যেই পাশটাতে ওয়াশরুম ছিল, ওইদিকে না গিয়ে যখন ওই তাল গাছের দিকে যাওয়া শুরু করছেন, হঠাৎ করে কে যেন পেছন থেকে খপ করে তার হাত চেপে ধরেছে। পেছন দিকে তাকিয়ে দেখেন তার শাশুড়ি। ওনার শাশুড়ি বলছে, কি গো মা, তুমি কি তাল কুড়ানোর জন্য ওদিকে যাচ্ছিলা? তখন রিনা খালা বলেন যে হ্যাঁ আমি তো ওইদিকেই যাচ্ছিলাম। বলে, কি জন্য বের হয়েছিলা? বলে, আমি তো ওয়াশরুমে যাওয়ার জন্য উঠছিলাম, এরপর তাল পড়ার শব্দ, বলে যাও আমি দাঁড়াইলাম, ওয়াশরুমে যাও, বের হও আবার, তারপরে ঘরে চলে যাও, এখানকার তাল কেউ নিবে না, তুমি তো নতুন আসছো, এইবারের নিয়মকানুন তো জানো না, এবারের বিভিন্ন বিষয় তুমি জানো না। খালা উনি ওয়াশরুমে গেলেন, ফ্রেশ হয়ে চলে আসলেন, ওই রাতের মতো আর কোনো ঘটনা ঘটেনি। তো এটা তো এই পর্যন্তই হলো আর কি। এরকম ছোটখাটো কিছু বিষয় কিন্তু হতো। এরপরে হয় কি যে খালার একটা সন্তান হয়, বড় সন্তান ছেলে। এই ছেলে সন্তান যখন হয়, ছেলে সন্তান হবার পর ও, এই ছেলে সন্তানের বয়সও যখন প্রায় তিন বছরের মতো হয়ে গেছে, উনি দ্বিতীয়বার গর্ভধারণ করেন। ওই সময় ওনার আবার এক নানি শাশুড়ি বেড়াতে আসেন বাড়িতে, সারাদিন অনেক হাসি আনন্দ করেছেন নানি শাশুড়ির সাথে, দুষ্টামি মজা করেছেন। উনি সন্ধ্যার দিকে ওই পুকুরের দিকে গিয়েছেন অজু করবেন এই চিন্তা করে, মাগরিবের আজান দিয়ে দিয়েছে অবশ্য। তো উনি অজু করছেন, এমন সময় হয় কি ধবাস করে পিছনে কি যেন একটা পড়েছে। উনি চিন্তা করেন কি রে কি পড়লো, উনি একটু উঠে আগে দেখার চেষ্টা করেছেন যে জিনিসটা কি। উনি দেখেন একটা ইটের অর্ধেক অংশ সেখানে ধপাস করে পড়েছে। উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, এই ইটটা এখানে কে ছুঁড়ে মারলো। চিন্তা করলেন যে তার নানি শাশুড়ির সাথে অনেকক্ষণ মজা টজা করছেন, তো মনে হয় নানি শাশুড়ি দুষ্টমি করে ভয় দেখানোর জন্য এই কাজটি করেছে। উনি আবার চিৎকার করে বলে উঠছেন, ও বুড়ি বুঝছি তুমি এখানে আসছো, আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো, আমি কিন্তু ভয়টাই পাই না, দাঁড়াও আসি, তোমাকে মজা দেখাবো, মানে একটু মজা করে বলছেন আর কি, আহ্লাদ করে বলছেন। তো উনি অজু করে ঘরে চলে গেছেন। এরপরে উনি বললেন, ও বুড়ি, তুমি আমার ভয় দেখানোর চেষ্টা করছিলা? আমি কিন্তু ভয় পাই নাই। ওনার নানি শাশুড়ি না মানে অবাক হন যে, কি রে কি বলিস তুই, ভয় দেখাবো কেন? তুই পোয়াতি মানুষ, এই সময় তুই পুকুর ঘাটে গেছিস, আমি তোর ভয় দেখাবো? এটা কি আমার মতো বয়সে বয়সী মানুষের সাথে এটা শোভা পায়? এটা শোনার পর এই রীনা খালা তো আসলেই মানে অবাক হয়ে যান যে, কি রে আমি কি চিন্তা করলাম। আসলেই তো তাই, উনি এরকম করবেন? আর ওনার যে বয়স, এরকম একটা অর্ধেক ইটের যে ওজন, সেটা উনি ছুঁড়ে যে মারবেন এই পর্যন্ত এসে, এতটুকু শারীরিক শক্তি তো ওনার আসলে নাই। ঘটনাটা কি হলো, এরপর থেকে ওনার পেটে নিদারুণ ব্যথা শুরু হয়ে গেল। এমন ব্যথা আর থামে না। সবাই চিন্তা করেছিল হয়তোবা ওনার যে লেবার পেইন, এটা শুরু হয়েছে। এখন ব্যথা যেটা, এটা এমন ব্যথা, এটা তো থামছেই না, চিৎকার করছেন। একটা পর্যায়ে এই খালু ডাক্তারের কাছে যান, ওষুধ নিয়ে আসেন, লাভ হয় না। সারা রাত চলে যায়, সারাদিন চলে যায়। এরপরে গিয়ে যে নানি শাশুড়ি, তারপর ওনার শাশুড়ি, এনারা বলছেন যে, ডাক্তার তো দেখানো হলো, ওষুধ খাওয়ানো হলো, আমাদের তো মনে হচ্ছে অন্য কোনো সমস্যা রে, কোন একটা কবিরাজ দেখা। তো একজন কবিরাজের কাছে যাওয়া হয়। তো ওই কবিরাজ, উনি সন্ধ্যার সময় কারো বাসায় আসেন না, আসা নিষেধ। ওনাকে অনেক অনুনয় বিনয় করা হয়। তখন ওই কবিরাজ বলেন, দেখেন ভাই, আমার নিজের স্ত্রী গর্ভবতী, সন্ধ্যার পরে আমরা কোনো জায়গায় যেতে পারি না, বিশেষ করে আমি যেতে পারি না, আমার নিষেধ আছে, আমি তখন যেতে পারবো না। অনেক অনুনয় বিনয় করার পর একটা সময় এসে রাজি হন, কারণ এই রীনা খালা তো তখন গর্ভবতী ছিলেন। তখন ওনার ওয়াইফই বলেন, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আল্লাহ ভরসা। কবিরাজ আসেন, আসার পরে কিছু ঝাড়ফুঁক করে দেন। তো ওই রাত্রে রীনা খালার একটি কন্যা সন্তান হয়, তবে সেটা মৃত অবস্থায়, মৃত অবস্থায় সে ভূমিষ্ঠ হয়, মানে পেটের ভেতরেই সে মারা গিয়েছিল। অথচ ওই পুকুর পাড়ে যাবার আগেও ওই বাচ্চার নড়াচড়া উনি টের পেয়েছিলেন। হঠাৎ কি এমন হলো যার কারণে মারা গেল? কবিরাজ বলেছিলেন যে পরের দিন এসে এই বাড়িটা উনি বন্ধ করে দিয়ে যাবেন। এদিকে পরের দিন উনি আসে না, দুই দিন পরে আসছেন। আসার পর উনি যে ঘটনা বলেন সেটা শুনে সবাই তো আরো ভয় পেয়ে যান। কবিরাজ বলেন যে উনি তো সন্ধ্যার পরে বের হন না, বাসায় থাকেন, কারণ যেহেতু জিনের ট্রিটমেন্ট করেন, ওনার পরিবারেও কিছু ঝুঁকি রয়ে যায়। উনি যখন এই বাড়ি থেকে ওনার বাড়িতে গিয়েছেন, উনি যখন ওনার বাড়ির পুকুর পাড় দিয়ে হাঁটছেন, হঠাৎ করে দেখেন যে ওনার ওয়াইফ পুকুর পাড় দিয়ে নিচে নামছে, পানির ভিতর নামছে। উনি চিন্তা করলেন, কি ব্যাপার, এই রাতের বেলা আমার ওয়াইফ এই পুকুর পাড় দিয়ে নিচে নামছে কেন? উনি দ্রুত গিয়ে যখন খপ করে ধরেছেন, তখন অলরেডি এক পা পানির মধ্যে নামিয়েও ফেলেছেন। যখন খপ করে ধরেছেন, ওনার ওয়াইফ পিছন দিকে তাকিয়ে বলে, আরে তুমি, বলে আমার সামনে কে ছিল? তখন কবিরাজ তো বুঝতে পারছেন ঘটনাটা কি। ওনার ওয়াইফকে দ্রুত উপরে উঠায় নিয়ে আসছেন, বলেন যে, বলো তো কি হয়েছে? বলে যে, আমি তো ঘরের মধ্যে ছিলাম, হঠাৎ করে বাইরে থেকে তোমার ডাক। বলে যে, আসো তো একটু পুকুর পাড়ে যাই, হাত মুখ ধোবো। ওই কবিরাজ কিন্তু বাইরে থেকে এসে বা বিভিন্ন সময় বাইরে থেকে এসে পুকুরে গিয়ে অজু টজু করতেন, হাত মুখ ধুইতেন, গোসল করতেন, তখন কিন্তু ওনার ওয়াইফকে ডেকে নিয়ে যেতেন, যদি রাত হতো আর কি, ওনার ওয়াইফ দাঁড়ায় থাকতেন, উনি অজু গোসল করে উপরে উঠে আসতেন। তো ওনার ওয়াইফ মনে করছে যে তার হাজবেন্ড আসছে, যেভাবে অন্য সময় ডাকে ওভাবেই ডাকছে। তো উনিও বের হয়ে আসছেন। বের হয়ে আসার পর উনি তো ওনার হাজবেন্ড মনে করে পিছন পিছন যাচ্ছেন, আর ওনার হাজবেন্ড পুকুরের মধ্যে নেমে যাচ্ছেন, আর উনিও চিন্তা করছেন যে, আমিও পুকুরের মধ্যে নামি। যখনই আসলে পাটা রাখবেন বা রেখেছেন কিছুটা, গোড়ালি পর্যন্ত পানির মধ্যে ডুবিয়ে দিয়েছেন, এমন সময় ওনার হাজবেন্ড পিছন থেকে খপ করে ধরেছে। অর্থাৎ এই যে উনি সন্ধ্যার পরে বের হয়েছেন, বাড়িতে উনি নাই, এই সুযোগে ওই দুষ্টু জিনেরা ওনার ওয়াইফকেও মেরে ফেলতে চেয়েছিল এই প্রেগনেন্ট অবস্থায়। আল্লাহর রহমতে বেঁচে গেছেন। কবিরাজ এসে বলেন যে, আপনাদের বাড়ির চার কোনা বন্ধ করা যাবে না, এক কোনা খোলা রাখতে হবে, কারণ এখানে এমন কিছু শক্তিশালী জিনেরা রয়েছে, এদের চলাচলের পথ, বের হওয়ার পথ করে দিতে হবে, তা না হলে অনেক সমস্যা হয়ে যাবে। এরপর ওই বাড়ির তিন দিকে বন্ধ করে দেন ওই কবিরাজ। এর কিছুদিন পর খালু খালাকে নিয়ে খুলনা শহরে চলে আসেন, সেখানে বাসা নিয়ে থাকা শুরু করেন। খুব সুখের সংসার তাদের ছিল। এর ভিতরে হয় কি, ওই বাড়িতে ওনার চাচা শ্বশুররা ছিলেন, যেহেতু একান্নবর্তী পরিবার ছিল, ওই চাচা শ্বশুরের আবার পাঁচটা সন্তান ছিল। একটা ছেলে যে বাইরে চাকরি করত, তার আর একটা মেয়ে, তার বিয়ে হয়ে গিয়েছিল, আর ওনার অন্য তিনটা সন্তান, তারা বাইরে থাকতো, তাদের বয়স খুব একটা বেশি ছিল না, তবে একদম কম ছিল, বেশিটাতে কম না, একদম যে ছোট তা না, পরিণত বয়স্কও না, কেউ বালক কেউ কিশোর এরকম আর কি। তো ওই যে পুকুরটা, যে পুকুরে ড্যাগ নেমে গিয়েছিল, ওই পুকুরে ওনারা গোসল করতেন, মাছ ছেড়েছিলেন, বিশেষ করে এই যে খালু উনি মাছ ছেড়েছিলেন, যেহেতু চলে গেছেন ওই মাছগুলো আর কে খাবে, উনি অনুমতি দিয়েছিলেন যে তারা যেন খায়, গোসল করতেন, মাছ ধরতেন। দেখা যেত যে বাড়ির বিভিন্ন ময়লা জিনিসগুলো সেগুলো কখনো কখনো পুকুরে ধুইতেন বা ফেলতেন, এরকম অবস্থা। এই চাচা শ্বশুরের ওয়াইফ এক রাতে স্বপ্নে দেখেন যে কোনো একটা অবয়ব তাকে বলছে যে তোরা এই পুকুরে গোসল করবি, ভালো কথা কর, মাছ ধর খা, কিন্তু পুকুরের পানিতে না পাক কিছু ফেলিস না, এতে আমাদের অসুবিধা হয়। তো এইটা উনি দেখার পর শুরুর দিকে একটা মানে খুব একটা পাত্তা দেন নাই, এরকম কয়েকবার দেখেছেন তাও পাত্তা দেন নাই। এরপর উনি একদিন স্বপ্নে দেখেন যে ওই অবয়বটা তাকে বলছে যে তোদের বাসার একটা গাছ আমাকে দে। স্বপ্নের মধ্যেই ওই চাচা শ্বশুর ওয়াইফ বলছেন যে আমার বাসায় গাছ, গাছ কোথায় দেখলেন, তো মাত্র দুইটা গাছ, এই দুটা তাল গাছ, দুটা গাছই তো আছে, অনেকগুলো গাছ কোথায় দেখলেন, বলে না একটা গাছ আমাকে দিতে হবে। তখন স্বপ্নের মধ্যে উনি বলছেন ধুর কি বলেন না বলেন, দুটা গাছ একটা গাছ দেব মানে, অনেকগুলো গাছের কথা কি বলেন। তো এরকম করে কয়েকবার বলেছে, আর চাচা শ্বশুরের ওয়াইফও এই বিষয়টা এড়িয়ে গিয়েছেন। একদিন উনি স্বপ্নে দেখেন যে একটি শশা গাছ, শশা গাছের পাতাগুলো খুবই সবুজ, মানে অস্বাভাবিক রকমের সবুজ, ওই শশা গাছে পাঁচটা শশা ধরে আছে, এর মধ্যে একটা শশা হলুদ হয়ে আছে, শশা অনেক সময় হলুদ হয়ে যায় না, আমরা দেখি বাজারে যে শশা হলুদ হয়ে গেছে এরকম, আর শশার সবগুলো শশার সাইজ একরকম না, কোনটা বড় তারপর আরেকটু ছোট, তারপর আরেকটু ছোট, তারপর আরেকটু ছোট, এরকম পাঁচটা শশা। প্রিয় লিসেনার্স খেয়াল করুন, ওনার কিন্তু পাঁচটা সন্তান, বড় থেকে একদম ছোট পর্যন্ত, এর মধ্যে একটা শশা মানে কয়েকটা শশার মাঝ বরাবর আছে, এই শশাটা হলুদ হয়ে আছে। এই স্বপ্নটা উনি দেখেন, দেখার পর এটা উনি শেয়ার করেছিলেন অন্যদের সাথে, কিন্তু বিষয়টা বুঝতে পারেন নাই যে এটার মিনিংটা কি। একদিন হয় কি যে ওনার যেই মেয়ের বিয়ে হয়ে গেছে, সেই মেয়ে বাড়িতে বেড়াতে আসছে, আর ওনার যে ছোট কয়েকটা সন্তান, এরা তো ওই পুকুরে মাছ ধরত, গোসল করত, দাপাদাপি করত, এটাই হচ্ছে সমস্যা, কারণ লাফালাফি করতো তারা বাচ্চারা, ওরা তো পুকুরে ঝাপাঝাপি করবেই, এটাই হচ্ছে পুকুরে থাকা ওই জিনেদের অসুবিধা, আর এই জন্যই এরকম স্বপ্ন দেখিয়েছে। দুই ভাই, একদম ছোট ভাই আর তার ইমিডিয়েট আগের যে ভাই, এই দুইজন চিন্তা করেছে যে আমরা পুকুরের পানিতে বাঁধ দিয়ে একটু মাছ ধরি, কারণ শীতকাল চলে আসছিল, শীতকালে কিন্তু পানি অনেক কমে যায় আর তখন মাছ ধরতে সুবিধা হয়। পুকুরের এক পাশ থেকে মাটি উঁচু করতে 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 করতে, কাদা উঁচা করতে করতে বাঁধ দিচ্ছে, আর ওই বাঁধের এক পাশে পানি সেচে ফেলবে, অপর পাশের মাছ ধরবে, এরকমই চিন্তা করছে। তো অনেকক্ষণ ধরে পানি সেচ দেওয়ার পর সবার ছোট যে ভাই, সে আবার পুকুর পাড়ের উপরে উঠে দেখতে গেছে কতটুকু পানি বাকি আছে, মানে কতটুকু পানি কমেছে, কতটুকু পানি বাকি আছে, কারণ ওখান থেকে ভালো করে দেখা যাচ্ছিল না, বেশ উঁচু করে তারা বাঁধ দিয়েছিল আর কি, অনেক পরিশ্রম করে। তো সে যখনই উপর দিকে উঠে তাকিয়েছে, দেখে একটা ভয়ঙ্কর দৃশ্য, সে দেখে তার যেই ভাইটা ওখানে আছে, তার মাথা নিচ দিকে প্রায় বুক পর্যন্ত কাদার মধ্যে গেড়ে গেছে, হাত পা ছোটাছুটি করছে, বের হতে পারছে না, সে ছোট মানুষ দৌড়ে বাড়িতে চলে গেছে, তার যেই বোন আছে সেই বোনকে বলছে যে বুঝি বুঝি আমার ভাই কেমন যেন করতেছে, তাড়াতাড়ি আসো। এখন উনিও আবার খুবই সহজ সরল প্রকৃতির একজন মহিলা ছিলেন, উনি যে অন্য কাউকে বলবেন এটাও তার মাথায় আসে না, উনি দৌড়ে চলে গেছেন পুকুর পাড়ে, গিয়ে দেখেন এই অবস্থা, হাত পা ছোটাছুটি করেছে তার ভাইয়ের, সে দ্রুত ওখানে গিয়ে, কারণ পানিতে অনেকটা স্বেচ্ছা হয়ে গিয়েছিল, কাদা পানি ছিল ওখানে, যখনই ভাইকে উঠানোর জন্য হাত ধরে টান দিয়েছেন, কোথা থেকে যেন ঠাস করে একটা চর তার গালে এসে পড়েছে, এক চরে তার মাথায় ঘুরে যায় এমন একটা অবস্থা। সে তখন দ্রুত ওখান থেকে সরে আসছে, আবার তার ছোট ভাইকে নিয়ে বাসায় গিয়ে অন্য লোকদের ডাকাডাকি করতেছে। এদিকে এমন চর খেয়েছে তার তো মানে হুশ রাখাই মুশকিল। অন্য লোকজন যখন চলে আসে এসে দেখে এই অবস্থা, তবে ততক্ষণে যে ভাইয়ের হাত পা ছোটাছুটি করছে সে অনেকটা নিস্তেজ হয়ে গেছে। ওখান থেকে তাকে টেনে তোলা হয়, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, ততক্ষণে ছেলেটা আর পৃথিবীতে নেই। তো এই সন্তানটা মারা যাওয়ার ওই যে স্বপ্ন, যে পাঁচটা শশা তার মধ্যে একটা শশা হলুদ হয়ে আছে, তার মানে এই জিনিসটা শেষ। এভাবেই ওই ছেলেটাকে হত্যা করেছিল ওই পুকুরে থাকা জিনেরা। তো এটা গেল একটা বিষয়। এরপরে আসি এই যে খালু। খালু যখন এই যে খুলনার দিকে চলে আসেন, আরো তার তিনটা সন্তান হয়, তার মোট পাঁচটা সন্তান। একটা সন্তান তো জন্মের সময় অর্থাৎ পেটে থাকা অবস্থায় মারা গেল, সেই হিসাবে তার পাঁচটা সন্তান। তার বড় ছেলে, এরপরে যারা হয়েছিল সবাই কন্যা সন্তান ছিল, সুখেই চলছিল সবকিছু। হঠাৎ করেই খালু কেমন যেন আচরণ করেন, একটা ভালো মানুষ, সহজ সরল মানুষ, তার আচার আচরণে পরিবর্তন আসে, কেমন যেন এলোমেলো কথা বলেন। এরই মধ্যে কোনো কিছু না বলে হঠাৎ করে উনি বাড়িতে অনেকদিন আসেন না। খালার তো সন্দেহ লাগে, ঘটনা কি, আসে না কেন, অনেকদিন আসেন না। এদিকে তার এই ছোট ছোট সন্তান, এদেরকে খাওয়াবেন কি, কি লেখাপড়া করাবেন, উনি তো একটা অথৈ সাগরে পড়ে যান। তার যে ছেলে, বড় ছেলে, সে দেখত তার মা হাড় ভাঙা খাটনি করছে তাদের মুখে আহার তুলে দেবার জন্য। চিন্তা করলো যে আর লেখাপড়া করব না, স্কুলে কিন্তু ভর্তি হয়েছিল, ওই লেখাপড়া ছেড়ে দিয়ে মায়ের কষ্ট লাঘব করার জন্য তিনি কাজে নেমে পড়েন। ছোট বোনদেরকে বড় করতে হবে, মানুষ করতে হবে। পরবর্তীতে খালা জানতে পারলেন যে একজন মহিলা, তার সাথে এই খালু সম্পর্ক হয়েছিল, সেই মহিলাকে খালু বিয়ে করে আলাদা থাকেন, ওনাদের আর খোঁজ খবর নেন না। এটা জানার পর খালা তো আকাশ থেকে পড়েছিলেন, এটা কিভাবে সম্ভব, এত ভালো মানুষটা সে এরকম কাজ করেছে, এটা উনি মেনে নিতে পারছিলেন না। বুকের উপর পাথর চাপা দিয়ে উনি তার সন্তানদেরকে বড় করছিলেন। হঠাৎ করে ওনার অসুস্থতা বেড়ে যায়, কেন জানি উনি খুব অসুস্থ হয়ে পড়েন, খেতে পারেন না, চলতে পারেন না, শরীরে জ্বালাপোড়া করে, এরকম হচ্ছে। উনি ওষুধ খাচ্ছেন, আর চিকিৎসা কি করাবেন, সন্তানদেরকে মানুষ করতে গিয়েই তো অবস্থা খারাপ। এরপর উনি জানতে পারলেন একটা ভয়ঙ্কর তথ্য, তা হচ্ছে যে এই যে খালু যাকে বিয়ে করেছেন, খালুর সহজ সরল মনোভাব, তার ভালো মানুষই দেখে আর একজন মহিলা সে টার্গেট করেছে যে এই লোককে যে কোনোভাবে হোক বিয়ে করতে হবে, কিন্তু এই লোক তো তার পরিবারের প্রতি খুব লয়াল, খুব অনুগত, সে তো এই কাজ করবে না। এই কারণে ওই মহিলা খালুকে ব্ল্যাক ম্যাজিক করে বশীভূত করে তার কাছে নিয়ে গিয়ে তাকে বিয়ে করেছে, এবং এমনভাবে ব্ল্যাক ম্যাজিক করেছে যে খালু আর এদিকে আসতে পারে না, এদিকে তাদের কথাও মনে পড়ে না। আর খালু যদি কখনো চলে আসে তাহলে কি হবে, এই জন্য ওই মহিলা আবার কি করেছে, এই যে রিনা খালার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে, বান মেরেছে, এটা জানতে পেরেছেন। এরপরে রিনা খালা তার মতো করে ট্রিটমেন্ট করেছেন, যার ভোগ করেছেন আল্লাহর রহমতে, উনি কিছুটা ভালো হয়েছিলেন আর কি। আর একটা ব্যাপার যেটা ঘটে সেটা হচ্ছে এই যে খালুকে যে মহিলা ফাঁকি দিয়ে ব্ল্যাক ম্যাজিক করে একটা সংসার থেকে বিচ্যুত করে নিয়ে গেল, নিজে একটা সংসার পাতল, ওই মহিলার কিন্তু কোনো সন্তানাদি হয় নাই, নিঃসন্তান, নিঃসন্তান এবং খুবই কষ্টে জীবনযাপন করছেন। 2025 সালের শুরুর দিকে খালু এ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান, তবে এই জাদুর প্রভাব যখন কেটে আসে খালু কিন্তু খালাকে দেখতে আসতেন, সন্তানদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করতেন। আমাদেরকে মাহিদ হোসেন সাদত ভাই জানিয়েছেন তার যে বড় ছেলে রিপন, উনি এখনো বিয়ে করেননি, ওনার যে আরো তিনজন বোন রয়েছে, এক বোন তো জন্মের সময় মারা গেল, এর মধ্যে দুই বোনের উনি বিয়ে দিয়েছেন কষ্ট করে, আর ওনার যে সবার যে ছোট বোন সে বর্তমানে বিএল কলেজে অনার্সে লেখাপড়া করছেন, তারও বিয়ের কথা হচ্ছে, পাত্র দেখা হচ্ছে। আর খালা মূলত এই অসুস্থতা জনিত কারণে শরীরে ব্যথাটা হয়ে গেছে, বাসায় বসে থাকলে ব্যথা আরো বাড়ে, এই জন্য একটা কাজ নিয়েছেন। তাছাড়া ওনার সন্তানরা কেউই চায় না যে উনি কাজ করেন, নেহায়াত ওনার শরীরটা ঠিক রাখার জন্য উনি টুকিটাকি কাজ করেন, নড়াচড়া করেন। এটাই ছিল ঘটনা। এর ভিতরে আরো ছোট ছোট কয়েকটা ঘটনা মাহিদ হোসেন সাদত ভাই বলেছেন, যেমন মাস কেন্দ্রিক ঘটনা ছিল, এরকম আরো কিছু ঘটনা ছিল আর কি, ছোটখাটো ঘটনা, এগুলো আর বলিনি। তো ধন্যবাদ জানাচ্ছি মাহিদ হোসেন সাদত ভাইকে। আর রিনা খালা নিশ্চয়ই উনিও এই ঘটনাটি শুনবেন, আমরা শুধু তার নামটাই বলেছি, অন্য কোন নাম বিশেষ করে তার ছেলেদের নাম এখন এক্সাক্ট ওনার বাসাটা কোথায় সেটা বলিনি, কারণ এটা বললে ওনার আরো বেশ কিছু সমস্যা সামাজিকভাবে হলেও হতে পারে, যার কারণে আমরা সেই বিষয়টা এড়িয়ে গিয়েছি। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মধ্যে কিন্তু একটা বিষয় আমরা বুঝতে পারলাম, এই যে দেখেন খালুকে যে ফাঁকি দিয়ে নিয়ে গেল, ওই মহিলা নিঃসন্তান অনেক কষ্টে জীবনযাপন করেছেন, জাদুর প্রভাব একটা সময় কমে এসেছে, খালু কিন্তু আবার তার যে পরিবার সেই পরিবারের কাছে মাঝে মাঝে আসতেন, পরিপূর্ণভাবে আসতে পারেননি, ওভাবে প্রভাব কমে গেলেও পরিপূর্ণভাবে কাটে তো নাই। আর এই কাজগুলো যারা করে এদেরও যে ভালো হয় না, ফাইনালি যে ক্ষতি হয়, এই ঘটনার মাধ্যমে কিন্তু আবারও প্রমাণিত হলো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের খুলনা স্পেশাল এপিসোডের একদম শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি একটা স্পেশাল ঘটনা, আর এই স্পেশাল ঘটনার মাধ্যম দিয়েই আমরা আমাদের এবারের খুলনা স্পেশাল এপিসোডের সমাপ্তি ঘোষণা করব। ঘটনাটি কেন স্পেশাল? এই কারণে স্পেশাল, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার বয়স 10 বছরের কাছাকাছি, সে মাত্র তৃতীয় শ্রেণীতে লেখাপড়া করছেন, এই জানুয়ারিতে চতুর্থ শ্রেণীতে উঠবেন। আমাদের খুলনা ফ্যান মিট যেটা বিএল কলেজে হয়েছিল, সেখানেও আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি তার বাবার সাথে এসেছিলেন, তার নাম সাবিত হাসান, বাসা খুলনার সোনাডাঙ্গাতে। যে ঘটনাটি পাঠিয়েছেন এটার মূলত দুটো অংশ রয়েছে, চলুন ঘটনায় চলে যাই। এই ঘটনা দুটি ঘটেছিল তার নানার বাড়িতে। আর প্রথম যে ঘটনাটি, এই ঘটনাটি ঘটেছিল আনুমানিক 2010 সালের দিকে। তার নানার বাড়ি খুলনা জেলার খালিশপুর থানার 14 নং ওয়ার্ডের রায়ের মহল গ্রামে। ওই বাড়িতে বাগেরহাট থেকে একটা পরিবার আসে, ওই বাড়িতে ভাড়া নেয় ওনার নানার বাড়ির নিচতলাতে। যখন তারা ভাড়া নিল মনে হচ্ছিল যে তারা কোনো কিছু লুকাচ্ছে, তবে কি লুকাচ্ছে, কি ধরনের কথা লুকাচ্ছে বোঝা যাচ্ছে না, তাদের কথাবার্তা বা এই ধরনের আচার আচরণে কিছু একটা বুঝতে পেরেছিলেন তারা। তবে এমনিতে তাদেরকে ওরকম ভাবে সন্দেহজনক বলে মনে হয়নি, তারা ভাড়া নেন। ওই পরিবারে একটা ছেলে ছিল, ওই ছেলেটা হঠাৎ করেই অদ্ভুত রকমের আচরণ করতে শুরু করে, সে বাড়ির সব জায়গায় সাপ দেখত, চিৎকার করে উঠত, সাপ সাপ সাপ, বাড়ির উঠোনে দেখত, কলপারে দেখত, বাড়ির বারান্দায় দেখত, হঠাৎ হঠাৎ সাপ দেখত আর চিৎকার করে উঠত সাপ সাপ বলে। মানুষজন দৌড়ে আসত, দৌড়ে এসে কিছুই দেখত না, সবাই প্রথম দিকে ধরে নিয়েছিল যে এর হয়তো বা মানসিক সমস্যা রয়েছে এজন্য এরকম করে। আস্তে আস্তে এই সমস্যাটা প্রকট হতে শুরু করে, আগে তো বাড়ির বাইরে দেখত, এখন ঘরের ভিতরে দেখা শুরু করে, ঘরের জানালায় সাপ ঝুলে থাকে, ঘরের দরজায় নাকি সাপ ঝুলে থাকে, সে চিৎকার করে ওঠে, লোকজন চলে আসে। অবস্থা এমন খারাপ পর্যায়ে পৌঁছায় যে ওই ছেলেটা নিজের গলা নিজে চেপে ধরত, নিজেকে মেরে ফেলতে চাইত, এমন একটা অবস্থা। একটা পর্যায়ে এমন আচরণ শুরু করত, যে নিজেকে মেরে ফেলবে, তখন লোকজন যে তাকে ছাড়াবে, মনে হতো তার শরীরে চার পাঁচ জনের শক্তি চলে এসেছে। নানা বাড়ির সবাই তো বুঝতে পারে যে এটা তো জিন ঘটিত সমস্যা হতে পারে। তারা তখন তাকে মানে তার পরিবারকে জিজ্ঞেস করে যে এই ছেলের কি আগে থেকে কোনো সমস্যা আছে কিনা। তখন তারা স্বীকার করে যে হ্যাঁ, বাঘের হাটে থাকতেই জিন ঘটিত সমস্যা হয়েছে। সেখানে কেউ একজন পরামর্শ দিয়েছিল যে দূরে চলে গেলে এই সমস্যাটা কমে যেতে পারে, এই জন্যই তারা এখানে চলে এসেছে। ওখানে একটা বড় মাদ্রাসা রয়েছে, ওই মাদ্রাসার যিনি প্রধান হুজুর, বড় হুজুর যাকে সবাই বলে আর কি, তাকে দেখানো হলো। হুজুর ভালো করে দেখলেন, রুকিয়া করলেন এবং হুজুর পরবর্তীতে বললেন, বাঘের হাটে থাকা অবস্থায় এই ছেলেটাকে জিনে ধরেছে, ওই জিনটা ওই ছেলের পিছু পিছু এই খুলনায় চলে এসেছে। জিনদের নাকি এলাকা ভাগ করা আছে, বাঘের হাটের জিন যখন এই এলাকায় আসছে তখন এই এলাকায় জিনেদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছে। আর বাঘের হাটে সমস্যাটা এতটা জটিল ছিল না, আর এখানে এসে সমস্যাটা আরো বেশি জটিল হয়েছে এই কারণে। হুজুর তদবির দেন, তদবির দেওয়ার পর আল্লাহর রহমতে সেটা বেশ কিছুদিন ভালো ছিল, হঠাৎ হঠাৎ কিছু সমস্যা হতো। এরপর ছয় মাস কেটে যায়, ছয় মাসে খুব একটা বেশি সমস্যা হয়নি, ওই হঠাৎ হঠাৎ মাঝে মাঝে ছোটখাটো কিছু সমস্যা হতো। ছয় মাস পর বাসা ছেড়ে দিয়ে অন্যত্র চলে যায়। এরপর থেকে কিন্তু ওই বাসায় অন্য কোনোদিন সমস্যা হয়েছে, কেউ কোনো কিছু দেখে ভয় পেয়েছে বা সাপ দেখেছে এমনটা হয়নি। ওই ছেলের সাথে সাথে এই সমস্যাটাও একদম বিদায় নাই। ছেলেটা এখন কোথায় আছে, কেমন আছে, এই বিষয়ে কোনো কিছু আর জানা যায়নি। এবার আসি সাবিত হাসানের পাঠানো দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটি ঘটে এই একই বাড়িতে, অর্থাৎ তার এই নানার বাড়িতেই ঘটেছিল। আর এই ঘটনাটি ঘটেছিল 2015 সালে। ওনার নানার ছোট বোন এসেছিল বেড়াতে, তার ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছে, তাকেও কিন্তু এই সাবিত হাসানের নানু বলেই ডাকেন। মূলত তার সঙ্গে ঘটনাটি ঘটেছিল। সাবিত হাসানের নানার বাড়িটা কিন্তু খুব বড়, 3 বিঘা জমির উপরে, একটা বাগান বাড়ির মতো। এখানে সব ধরনের ফলের গাছ আছে, এছাড়া বিভিন্ন কাঠের গাছ আছে, পুকুর আছে। আর নানার বাড়ির উঠানের পাশে একটি বড় তেঁতুল গাছ আছে। এই তেঁতুল গাছটা মূলত পুকুর পাড়েই আর কি, প্রথমে উঠান, তারপর তেঁতুল গাছ, তারপরে পুকুর। ঘটনাটি ঘটে একটা ঝড়ো সন্ধ্যায়। ওই দিন সন্ধ্যায় প্রচুর ঝড় হয়, ঝড়ে অনেক গাছ ভেঙে যায়, তার মধ্যে উঠানের পাশের তেঁতুল গাছটিও ভেঙে পড়ে। ঝড় বৃষ্টি থেমে যাওয়ার পর এই সাবিত হাসানের নানি সাবিত হাসানের মামাকে বলে যে চল আমরা আম কুড়িয়ে নিয়ে আসি। এখন সাবিত হাসানের মামা তো অন্ধকারে যেতে রাজি হয় না, এখন নানি তো যাবেন। তখন হয় কি যে ওই যে যিনি বেড়াতে আসছেন নানার বোন, যাকে সাবিত হাসানও নানি বলে সম্বোধন করে, তখন ওনার যে আসল নানি, ওই নানার বোন যে নানি, তাকে বলছে যে চল তো আমরা যাই আম কুড়াই নিয়ে আসি। মানে ওনার ননদকে বলছেন যে চল যাই আম কুড়াই নিয়ে আসি। তো টর্চ হাতে নিয়ে দুজন বের হয়েছেন, কিছুক্ষণ আম কুড়িয়েছেন। কিছুক্ষণ পর ওনার ওই যে নানি, যেই নানিটা হলো নানার বোন, ওই নানি দেখতে পান চারদিকে শুধু রাস্তার রাস্তা, ডান দিকে একটা রাস্তা, নাক বরাবর একটা রাস্তা, বাম দিকে রাস্তা, পেছনের রাস্তা, মানে অনেকগুলা রাস্তা। এত রাস্তা কোত্থেকে আসলো, পুকুর দেখতে পান না, আর বাড়িটা যে কোন দিকে, ওরা তো বাসার একদম কাছেই, বাড়ির উঠান কোন দিকে এটাও দেখতে পাচ্ছেন না। ঘটনাটা কি, উনি তখন একদিকে হাঁটা শুরু করেছেন রাস্তা মনে করে। তখনই যে নানি আবার কি করছেন, খপ করে তার হাত ধরেছেন, হাত ধরার আগে জিজ্ঞেস করছেন, এই কোথায় যাস কোথায় যাস, কোনো কথা না বলে একদিকে চলে যাচ্ছে। নানি দেখতে পাচ্ছিলেন যে এই নানার বোন নানি, উনি পুকুরের দিকে চলে যাচ্ছেন, এই কারণে খপ করে ধরে ফেলেছেন। যখন খপ করে ধরে ফেলেছেন তখন ওর হুঁশ আসে, যারে আমি কোথায় যাচ্ছিলাম। তখন উনি জিজ্ঞেস করেন আমি কোথায় যাচ্ছিলাম, তখন সাবিত হাসানের নানি বলেন যে আমি তো দেখি তুই পুকুরের দিকে যাচ্ছিলি, আমি তো তোকে ধরে ফেললাম। তখন উনি বলেন যে আমি তো দেখি চারদিকে রাস্তা, আমি তো বুঝতে পারতেছিলাম না, আর একদিকে দেখি শুধু অন্ধকার, মানে বাড়ির যে দিকটা এদিকে শুধু অন্ধকার, এদিকটা দেখে উনি মনে করছেন এই রাস্তা দিয়ে এগিয়ে গেলে বাড়িতে চলে যেতে পারবো। ওনার কিন্তু আর হুঁশ ছিল না, মানে উনি ওই জিনেদের গোলক ধাঁধায় পড়ে গিয়েছিলেন। যাই হোক, ওখান থেকে পরবর্তীতে দুজনেই চলে আসেন ঘরে। এই ঘটনাটা পরবর্তীতে ওই যে বড় হুজুর যিনি ওই ছেলেটার চিকিৎসা করেছিলেন তাকেও বলা হয়। উনি সময় নেন এই ঘটনার বিষয়বস্তু সম্পর্কে জানতে। পরবর্তীতে উনি বলেন যে এই যে তেঁতুল গাছ, এই তেঁতুল গাছে অনেকগুলো জিন থাকতো। ঝড়ে যখন তেঁতুল গাছটা ভেঙে পড়েছে তখন নাকি জিনেরা আশেপাশে ছোটাছুটি করছিল। এর মধ্যে এই সাবিত হাসানের দুই নানি গিয়েছেন আম কুড়োতে। জিনেরা ওই সময় এমনিতেই ছোটাছুটি করছে, তাদের আবাসস্থল ভেঙে গেছে। এর মধ্যে দুইজন আসছে, ওরা খুব বিরক্ত হয়েছে। আর এই কারণেই ওরা বিরক্ত হয়ে এই যেই নানি যিনি বেড়াতে আসছেন তাকে গোলক ধাঁধায় ফেলে ক্ষতি করতে চেয়েছিল, যাকে আল্লাহর রহমতে পারেনি। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি সাবিত হাসানকে, আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, কাগজে লিখে পাঠিয়েছেন। এই জন্য এরকম ভাবে ঘটনা আসলে আমরা খুব কম পাই, কাগজে লেখা ঘটনা। তারপরও যে ঘটনা পাঠিয়েছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আরো অনেক ঘটনা আপনার কাছ থেকে আমরা পাব। প্রিয় লিসেনার্স, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে ঘটনা পাঠিয়ে আজকের খুলনা স্পেশাল এপিসোড পরিপূর্ণ করেছেন। মহান আল্লাহ সুবহান তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সহি সালামতে খুলনায় গিয়েছিলাম, আবার ফেরত এসেছি। সহি সালামতে আমরা ফ্যান মিটটা করতে পেরেছিলাম, অনেক সাথে দেখা হয়েছে, খুবই আনন্দঘন একটা সময় ছিল সেটা, ভুলবার নয়। যারা এসেছিলেন ওই দিন বা যারা আসার ইচ্ছা থাকলেও আসতে পারেননি, সবাইকে জানাচ্ছি আফন দহর ওয়ার্ল্ডের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও মুবারকবাদ। ইনশাল্লাহ যারা আসতে পারেনি তাদের সাথে কোনো একটা সময় আবার দেখা হবে। আজকের এপিসোডে যারা ঘটনা পাঠিয়েছেন তাদের জন্য শুভকামনা জানাচ্ছি। যাদের কাছে ঘটনা রয়েছে তারাও পরবর্তীতে পাঠাতে পারেন, অন্য কোন একটা এপিসোডে সেগুলো আমরা ইনশাআল্লাহ প্রচার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দহর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।